This track was downloaded from fusionbd.com.
Prana, Bhalobashar Bangladesh. আমি জানি সবসময়ের মতোই বন্ধুরা অস্থির আগ্রহে অপেক্ষা করছিলেন আজকের এই দিনটির জন্য, এই সময়টির জন্য, এবং স্পেশালি গুরু হিতেশামের জন্য আমি জানি। আর তাই মানে অপেক্ষাটা আর বেশিক্ষণ বাড়াতে চাই না, সবাইকে খুব তাড়াতাড়ি ওয়েলকাম করে নিচ্ছি বন্ধু প্রাণা ভালোবাসার বাংলাদেশে। আর এই মুহূর্তে মেঘলা আছি আপনার সাথে। আর বলছিলাম প্রথমে যে মানুষটার কথা গুরু হিতেশাম, তার জন্য তো অপেক্ষা করে আছেন সব বন্ধুই। অবশ্যই তিনি একটু পরেই প্রবেশ করবেন স্টুডিওতে, কথা বলবেন আপনাদেরই সাথে, এবং আপনারাও তার সাথে কথা বলবেন সেই ব্যবস্থাও কিন্তু আছে। এবং যেটা বলেছিলাম সব সময় আমাদের প্রোগ্রামে যে জিনিসটা চালু আছে, যে সিস্টেমটি বেসিক্যালি, যে যত বেশি SMS করবেন এবং যে যত বেশি ফেসবুকে কমেন্ট করবেন আমাদের পোস্টে, তাদের মধ্যে থেকে যে কোনো দুজন ব্যক্তিকে আমরা ফোনে কথা বলাবো গুরু হিতেশামের সাথে, সেই প্রমিস কিন্তু আমরা প্রত্যেকটা প্রোগ্রামেই করি, এবং আজকেও তার ব্যতিক্রম হবে না। অবশ্যই আজকে গুরু হিতেশামের সাথে কথা বলার সুযোগ পাবেন সেই দুজন ব্যক্তি যারা SMS করেছেন সর্বাধিক এবং ফেসবুকে কমেন্ট করেছেন সর্বাধিক। এবং এটা নিয়েও কিন্তু খুব মজার একটা ঘটনা আছে, সেটা গুরু হিতেশাম স্টুডিওতে আসলেই ওনার মাধ্যমে আমি সেটা বলবো। আর তাই বন্ধু আমি জানি যে আপনি কোনোভাবেই এই সুযোগটি মিস করতে চাইবেন না, অবশ্যই কথা বলতে চাইবেন গুরুর সাথে। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS করবেন বেশি বেশি করে আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন আর টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে যার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। তো এই লিঙ্কটিতে আপনি আসতে পারেন এবং আমাদের এই পেজটিতে লাইক করবেন আশা করছি। এবং কিছুক্ষণ আগেই আমাদের এই পোস্টটি, আমাদের এই পেজটিতে একটি পোস্ট আপলোড করা হয়েছে জাস্ট 4 মিনিট আগে। তো সেই পোস্টে আজকে আমাদের অতিথি বন্ধুর ফটো আছে এবং লেখা আছে পোস্টটিতে যে প্রাণ আর ভালোবাসার বাংলাদেশে আজকের গেস্ট জান্নাত। অনেক বন্ধুই অলরেডি অনেক লাইক করছেন, অনেক কমেন্ট করছেন, এগুলোই হচ্ছে আমাদের ইন্সপিরেশন, আমরা এগুলোই চাই বন্ধু আপনাদের কাছ থেকে। আর বরাবরের মতো আজ কেউ আমাদেরকে নিরাশ করবেন না, এটা খুব ভালো মতো জানি। তাই বন্ধু আবারও আপনার কাছে এক্সপেক্ট করছি যে অবশ্যই আপনি পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাদের পেজটিতে এসে লাইক দিয়ে ঢাকা FM 90.4 এর সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং আমাদের এই পেজটি রিয়েল কিভাবে সেটা আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে। আমাদের পেজটিতে লাইকিং এর পরিমাণ হচ্ছে 182,000 প্লাস। তো এটিই হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর বন্ধুরা জানি তো মনের অনেক খবরাখবর জমে আছে, আপনারা জানাতে চান আমাকে, আমাদেরকে, গুরুকে। তো একদমই দেরি করবেন না, অবশ্যই অবশ্যই SMS এবং ফেসবুকে কমেন্টের মাধ্যমে আপনার সেই মূল্যবান মতামত বা কথা যা সব লুকিয়ে আছে মনে সব কিছু জানিয়ে দিবেন। তাই আমি আরো একবার বলছি 16260 তে আপনি SMS করবেন এবং ফেসবুকে আপনি কমেন্ট করবেন www.facebook.com/dhakafm90.4। ওকে, সো আজকে যে গানটি আপনার জন্য থাকছে, মানে ওয়েলকাম সং যেটি থাকছে, সেটা খুবই একটি ফেভারিট সং আমার। মানে সবসময় আমি আমার ফেভারিট সং দিয়ে শুরু করি, আমার মনে হয় যে আমার ফেভারিট সংটা কোনো না কোনোভাবে বন্ধুদের সাথে খুব জড়িয়ে যাবে, খুব মিশে যাবে এবং বন্ধুদেরও পছন্দ হবে। আই হোপ যে আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে শুরু করছি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে, শ্রীকান্ত আচার্যের তুমি কোন কাননের ফুল। বদলাতে চাইনি আমি কখনো, বদলে দেয়ার চেষ্টা অবিরত, সেটাই বন্ধু। চারপাশের সমস্ত খারাপ জিনিসগুলো বদলে যদি সত্যি সত্যি সামনে খুব খুব ভালো জিনিস চলে আসতো, সবকিছু বদলে যাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু খুব স্বচ্ছ হয়ে যেত, তাহলে অনেক ভালো হতো, তাই না? আর সেরকম সুন্দর একটা সময় অবশ্যই অপেক্ষা করছে বন্ধু আপনারই জন্য, এটা আমি অবশ্যই জানি, আপনিও সেটা মনে মনে বিশ্বাস করবেন। যেমন আপনার এয়ারটেল বন্ধ সিমে 19 টাকা রিচার্জ করলেই পাচ্ছেন এয়ারটেলে 25 পয়সা পার মিনিট, আর অন্য অপারেটরে 60 পয়সা পার মিনিট রেটে কথা ববলার সুযোগ। আরো থাকছে 300% বোনাস, যার মধ্যে 100% ইন্টারনেট প্লাস 100% SMS প্লাস 100% এনএমএস, ওকে? তাই দরজা খুলে বন্ধ এয়ারটেল সিম চালু করতে এখনই বেরিয়ে পড়ুন, আর সঙ্গেই থাকুন বন্ধু আমাদের, শুনছেন আপনি ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনারই পছন্দের অনুষ্ঠান প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ। মেঘনা আছি আপনার সাথে এবং অবশ্যই একটু পরেই যুক্ত হবেন গুরু এহতেশাম এবং আজকের আমাদের নিয়মিত অতিথি বন্ধু, যার ফটো অলরেডি আপলোড করে দিয়েছি আমরা ফেসবুক ফ্যান পেজে। এবং আজকের অতিথি বন্ধুর নাম হচ্ছে জান্নাত, আর অলরেডি অনেক কমেন্টস এবং লাইক আসছে আমাদের এই পোস্টটিতে, আর এসএমএসও আসছে অনেক অবশ্যই। তাই বন্ধু যারা এই মাত্র যুক্ত হলেন, নিয়মটা এখনো জানেননি ঠিক মতো, তাদেরকে বলছি আমাদেরকে মেসেজ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। তো আপনি এই লিঙ্কটিতে গেলেই আমাদের পেজটি পেয়ে যাবেন, আমাদের ঢাকা FM 90.4 এর অফিসিয়াল ফ্যান পেজ, এবং আশা করছি যে আমাদের এই পেজটিতে লাইক দেবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে। এবং এখানে যে পোস্টটি আপলোড করা হয়েছে আমাদের প্রোগ্রামের প্রাণাম ভালোবাসার বাংলাদেশে, যে আজকের অতিথি জান্নাত এই কথাটি লিখে যে পোস্টটি আপলোড করা হয়েছে ফটো সহ, সেখান থেকে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি আপনি চান ইচ্ছে করলে এই পোস্টটি আপনি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছেও। ওকে, তো অনেক এসএমএস এবং কমেন্ট এসছে, তো কিছু পড়বো অবশ্যই, কারণ সবগুলো পড়া সম্ভব হয় না। এরই মাঝেই একজন অভিযোগ করে বসেছেন ফেসবুকে, হীরা, যে লিখেছেন মেঘনা আপু তুমি এমন কেন আমার কোনো এসএমএস পড়ো না, অ্যান্ড হীরা বরাবরের মতোই আমাকে একই উত্তর দিতেই হচ্ছে, এবং সবসময় যেটা বলি যে সরি, আসলে সব এসএমএস অ্যান্ড কমেন্টস পড়া পসিবল হয় না, কারণ এত এসএমএস অ্যান্ড কমেন্টস আসে, আর যদি সেটাই করি তাহলে কিন্তু অতিথি বন্ধুর কথা শুনতে পারবেন না, প্লাস গুরু হিতেশামের কথাও আপনি পুরোপুরি শুনতে পারবেন না, তো সেটা কি ভালো হবে? আই থিঙ্ক না, তো একটু কনসিডার তো করাই যায় না। ওকে, অ্যান্ড পলাশ খান লিখেছেন গুরু এবং মেঘনা আপু কেমন আছেন, এবং লিখেছেন যে আপনাদের এই প্রোগ্রামটি আমার এত হৃদয় ছুঁয়ে যায় যে হৃদয়ের মাঝে গিয়ে একেবারে যেটা আঘাত হানে এবং একেবারে সব কিছু তোলপার করে দেয় এমন একটি কথা উনি লিখেছেন খুব সুন্দর করে। এবং আচ্ছা, আলামিন আছেন লিখেছেন যে আপু তোমায় খুব সুন্দর লাগছে, উনি আমাদের আজকের অতিথি জান্নাতকে নিয়ে এই কথাটা লিখেছেন। এবং নিশুক লিখেছেন যে হাই আপু কেমন আছো, অনেকদিন পর এফএম শুনছি আর জান্নাত আপুর স্টোরিটা অবশ্যই শুনবো, অ্যান্ড নিশুক আপনি অবশ্যই সাথে থাকবেন আর আমাদের পুরো প্রোগ্রামটি মন দিয়ে শুনবেন, আজকের অতিথি বন্ধু কি বলতে চান এবং কি কথা বলবেন আপনাদের সাথে তার জীবনের কাহিনীটি আমরা বেসিক্যালি শুনবো বরাবরের মতো। সবসময় আমাদের অতিথি বন্ধুরা এখানে এসে তাদের কথা, তাদের জীবনের কথা, তাদের জীবনের ঘটনা বর্ণনা করেন, এবং বন্ধু আপনিও সেটা করতে পারেন খুবই সহজেই আমাদের এখান থেকে এসে, আপনি আপনার জীবনের যেসব অব্যক্ত কথা আছে সবকিছু ব্যক্ত করতে পারেন, শেয়ার করতে পারেন জীবনের ঘটে যাওয়া সেই সব কথাগুলো আপনার সব বন্ধুদের কাছে, যা হয়তো আপনি চিন্তা করছেন কখনোই কারোর সাথে বলা হয়নি, কখনোই কাউকে আপনি বলতে পারবেন না। তো এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেটাতে আপনি ইজিলি আপনার মনের কথাগুলো খুব সুন্দরভাবে শেয়ার করতে পারবেন আর কি, এবং সেটার জন্য আপনাকে দুটো প্রসেস আপনি অবলম্বন করতে পারেন। প্রথমটি হচ্ছে এসএমএস, আপনি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ইচ্ছে করলে আপনি আমাদের অফিসে, ঢাকা ইফএমের অফিসে ডিরেক্ট এসে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান 1, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা ইফএমের অফিস। এখান থেকে এসে আপনি আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বার যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং অবশ্যই যদি চান আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তেজার ভাই আছেন আপনি তার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আর মেসেজ অপশন তো আছেই, যদি আপনি মনে করেন যে অফিসে এসে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন না তো আমাদেরকে এসএমএস করবেন। ওকে, আছেন আমাদের সাথে বাইজিৎ খান, সালাম দিয়েছেন গুরু হিতেশামকে, আছেন আমাদের সাথে প্রিন্স, ওকে, আছেন আমার সাথে এই মুহূর্তে মাধবী ইসলাম, উনি লিখেছেন মেঘনা আপু আপনি কেমন আছেন, আর আমি এই মুহূর্তে ভালোই আছি। আছেন ইব্রাহিম কিশোরগঞ্জ থেকে, উনি অনেক এস এম এস করছেন। আর যেটা বলছিলাম যে বন্ধু, যারা সর্বাধিক এস এম এস করবেন আজকে এবং সর্বাধিক কমেন্ট করবেন ফেসবুকে, তারা অবশ্যই আগামী সপ্তাহে কথা বলার সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে। আমরা অবশ্যই তাদেরকে আমাদের স্টুডিও থেকে ফোনে কানেক্ট করতে চেষ্টা করব। এবং আমাদের এই প্রোগ্রামটিতে কিছুদিন আগে এসেছিলেন আমাদের প্রোগ্রামে অতিথি বন্ধু হয়ে আহনাফ, সেই কথাটি সবাই জানেন। গত সপ্তাহেও তাকে নিয়ে আমরা একটা ফলো আপ প্রোগ্রাম করেছি। তো আমরা বলেছিলাম যে আহনাফকে নিয়ে ইচ্ছে করলে আপনি এখনো আপনার সেই সাহায্য পাঠাতে পারেন। তো পূর্ব রামপুরা হাই স্কুল থেকে এরকম কিছু সাহায্য এসছে, এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীরা উদ্যোগ নিয়ে এই সাহায্যটি দিয়েছেন। এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদের নাম আমি বলছি: ফাহিমা, তানজিলা, নাদিয়া, মাহমুদা, সুমা, রহিমা, স্বপ্না, রাবেয়া, আসমা এবং নাদিম। ইনারা সবাই এসএসসি পরীক্ষার্থী এবং উনারা উদ্যোগী হয়ে পূর্ব রামপুরা হাই স্কুল থেকে কিছু সাহায্য এবং সহযোগিতা করছেন আহনাফের জন্য। এবং উনারা যে টাকাটা উঠিয়েছেন সেই টাকার পরিমাণ হচ্ছে 9,300 টাকা। এবং পূর্ব রামপুরা হাই স্কুলের অ্যাড্রেসটি হচ্ছে 91 পূর্ব রামপুরা, ঢাকা 1219। ওকে, তো বন্ধু আপনি আপনার সেই মতামতগুলো পাঠাতে পারেন 16260-তে। এবং আছেন এই মুহূর্তে আমার সাথে মোহাম্মদ নাইম কাজী, আছেন আরো অনেক বন্ধু বিলাস আছেন মগবাজার থেকে এবং শ্রেষ্ঠ যুক্ত হয়েছেন। আর অনেক বন্ধু যুক্ত হয়েছেন এসএমএস করছেন আমাদেরকে, যেমন আছেন ইব্রাহিম আছেন এই মুহূর্তে আমার সাথে, ওকে তৌফিক আছেন, আছেন নাহিদ যুক্ত হয়েছেন, নাবিলা রাইহান উনি আছেন আমাদের সাথে ধানমন্ডি থেকে, আছেন আজিজুল ইসলাম উনিও ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন, এবং নিলয় আছেন মুক্তিনগর থেকে, লিখেছেন যে এটা ওনার প্রথম এস এম এস, তো এটা জানতে পড়ি। এবং প্রোগ্রামটি উনি এই মুহূর্তে শুনছেন এবং উনি নিজে আশা ব্যক্ত করছেন যে পুরো প্রোগ্রামটি শুনবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধু, আপনি শুনবেন এবং আপনার বন্ধুরা যারা আছে তাদেরকেও বলবেন আমাদের এই প্রোগ্রামটি শুনতেন। ওকে, আছেন এই মুহূর্তে কাজল নারায়ণগঞ্জ থেকে, উনি গুরু কখন আসবেন এই কথাটি লিখে এস এম এস করেছেন এবং গুরুকে খুব মিস করছেন এবং প্রতি সপ্তাহেই এই 5-6 দিন খুব মিস করেন এই প্রোগ্রামটি, অতিথি বন্ধুদেরকে এবং হচ্ছে গুরু হেদাশামকে, সেই কথাটি লিখে উনি জানিয়েছেন। এবং ফাহিম আছেন, উনি আছেন ধুনিয়া থেকে। কাজল, আরেকজন কাজল যুক্ত হয়েছেন বিক্রমপুর থেকে, ওনারা সবাই এস এম এস করেছেন 16260-তে। এবং আপনি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করছেন যেটিতে, তার লিঙ্কটি আরো একবার জানিয়ে দিচ্ছি: www.facebook.com/dhakafm90.4। আর এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফেসবুকে তাসলিমা আক্তার পলি, আছেন আরো অনেক বন্ধু আছেন, ওকে হালদার আছেন, আরিফুল ইসলাম আরিফও আছেন, লিখেছেন যে আপু গুরু কখন আসবেন। উনি একটা কোয়েশ্চেন করেছেন, গুরু আসবেন তো, কেন আসবেন না, উনি এখনই চলে আসবেন, উনি অলরেডি স্টুডিওতে না আসলেও অফিসে আছেন, তো একটু পরে স্টুডিওতে চলে আসবেন। আর একটু অপেক্ষা করতেই হবে বন্ধু, কারণ সবুরে তো মেওয়া ফলেই। আর আছেন নিপু, ফরহাদ মোল্লা যুক্ত হয়েছেন ফেসবুকে, আছেন হামিদুল ইসলাম, শরীফ বিজয় আছেন, যুক্ত হয়েছেন সাজিব হাসান জয়ও, এবং জাকির হোসেন, আশরাফুল ইসলাম, আল মিঠুন খান, বিপ্লব পোদ্দার, এনারা সবাই ফেসবুকে কমেন্ট করছেন এবং অনবরত কমেন্ট করতেই থাকবেন আশা করছি। আর তাই লিঙ্কটা আরো একবার জানিয়ে দিচ্ছি: www.facebook.com/dhakafm90.4। আর এই মুহূর্তে যে গানটি প্লে করতে যাচ্ছি সেটা খুবই চমৎকার একটি গান, খুবই রোমান্টিক একটি সং, যদিও একটু স্যাডি বাট খুবই রোমান্টিক।
This track was downloaded from fusionbd.com.
হ্যালো বন্ধু, শুনছেন আপনি প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ, আর এই প্রোগ্রামটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে। মেঘলা কথা বলছি আপনার সাথে এই মুহূর্তে একদমই লাইভ, আর ঘড়িটাও বলছে এই মুহূর্তের সময় এখন ঠিক রাত 11:02। আছি আপনার সাথে অনেকটা সময় জুড়ে, অ্যান্ড আমি জানি যে আপনিও আমার সাথে আছেন পুরোটা সময় জুড়ে, যতক্ষণ আমরা একই থাকবো আপনার সাথে। এবং অবশ্যই গুরু হিতেশাম একটু পরেই প্রবেশ করবেন স্টুডিওতে। আর এটা নিয়ে অনেক বন্ধু অবজেকশন জানাচ্ছেন, অনেকে এস এম এস করছেন, কমেন্ট করছেন যে গুরু কখন আসবেন এবং ওয়েট করছেন রিয়েলি আসবেন কিনা, এই সব কিছু নিয়ে অনেক অভিযোগ বন্ধুদের, সবকিছুই পড়বো। কিন্তু যারা এই মাত্র আমাদের সাথে যুক্ত হলেন এবং প্রতিদিন যেটা বলি যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমাদের সাথে নতুন নতুন অনেক অনেক বন্ধু যুক্ত হন এবং আমাদের বন্ধুর পরিধিটা কিন্তু একের পর এক বেড়েই যাচ্ছে। অনেক অনেক বিশাল একটা নেটওয়ার্ক হচ্ছে আমাদের, যেটা অনেকই একটা ভালো উপলব্ধির ব্যাপার। খুব খুশি হই আমরা, আমাদের খুব ভালো লাগে যখন দেখি যে নেটওয়ার্কটা দিনে দিনে এত বড় হচ্ছে। তো তাদের জন্য বলছি, মানে যারা নতুন বন্ধু তাদের জন্যই বলবো যে যারা এখনো নিয়মটা জানেন না কিভাবে আমাদের সাথে কানেক্টেড হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর অবশ্যই ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে যার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সেই অ্যাড্রেসটিতে এসে আপনি আমাদের মানে আমাদের এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফ্যান পেজটি পেয়ে যাবেন। এবং আমাদের এই ফ্যান পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং অবশ্যই বন্ধু রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাদের এই পেজটিতে লাইক করবেন আর আমাদের সাথে সংযুক্ত থাকবেন সব সময়। এবং এখান থেকে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগে, সেখান থেকে লেখা আছে প্রাণ ভালোবাসার বাংলাদেশে আজকের অতিথি জান্নাত। তো সেই বন্ধুর পোস্টটিতে অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন এবং আবারও বরাবরের মতো সব সময়ের মতো সেই কমন কথাটি বলতে চাই যে আপনিও পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং যদি চান আপনি কিন্তু এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছেও। আর আজকে শুনবো জান্নাত তাপুর জীবনের কথা, কি কথা উনি আজকে বলবেন সেটাই আমরা শুনবো। আপনার মতো আমিও বন্ধু ওয়েট করছি যে আজকে তার জীবনের কাহিনীটা কি হবে, কোন দিকে যাবে, সবকিছু আজকে আমরা শুনবো। তো বন্ধু আপনি নিশ্চয় ওয়েট করছেন, ওয়েট করতে থাকুন। আর বেশি সময় নিব না, অবশ্যই একটু পরে গুরুহিত শ্যামকে যুক্ত করব আপনাদের সামনে আর আপনাদের সাথে। আর তার মাঝে কিছু SMS এবং কমেন্টস আমি পড়েই নিই। যেমন এই মুহূর্তে আছেন আমাদের সাথে ফেসবুকে পারভেজ সরকার, লিখেছেন যে ওকে গুরুকে উদ্দেশ্য করে একটি কোয়েশ্চেন করেছেন, সেটি আমি গুরুর গ্রুপে যখন আমি ওয়েলকাম করবো তার পরপরই এই কোয়েশ্চেনটা নিয়ে নিবো। এবং আফজাল সুমন আছেন, লিখেছেন যে ওয়েটিং ফর গুরু, থ্যাংকস ফর প্লেইং দ্য সং, ওকে। অ্যান্ড মোহাম্মদ সৈকত হোসেন তানভি যুক্ত হয়েছেন, লতিফ হোসেন বিজয় আছেন, আছেন ওয়ালিদ হাসান, মোহাম্মদ সুজন মিয়াও আছেন আমাদের সাথে এবং আছেন শান্ত। এবং আমাদেরকে এস এম এস করেছেন 16260 তে ইয়াকুব গাজীপুর থেকে আছেন এই মুহূর্তে মুমু, উনি শান্তিনগর থেকে যুক্ত হয়েছেন। ইব্রাহিমও আছেন আমাদের সাথে এবং আছেন শাওন মাহমুদ, লিখেছেন উনিও ওয়েটিং ফর গুরু। এবং আরো অনেক বন্ধু আছেন আমার সাথে এই মুহূর্তে, জামাল আছেন, আছেন ওকে মানিকগঞ্জ থেকে আরো এক বন্ধু আছেন, আছেন রাসেল ধামরাই থেকে এই মুহূর্তে, আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন। আল মাম আমিন আছেন বাসাবু থেকে, আছেন আমার সাথে এই মুহূর্তে, ওকে। নাফিসা ফয়জুল্লাহ আছেন আমার সাথে এবং রিফ্রেশ দিলে দেখা যাবে আরো অনেক অনেক বন্ধু আমাদের সাথে চলে এসেছেন এবং কানেক্টেড হয়েছেন। তো আছেন এই মুহূর্তে রাকিব হোসেন, ওকে, সেই একই অভিযোগ যে গুরু কখন আসবেন, শাকিল আহমেদ সজীব উনিও আছেন। তো গুরুকে একটু পরেই ওয়েলকাম করে নিব আমরা। আর একটা গান শুনে আসি বরং, আর একটা গান শুনে এসে আমরা গুরুকে ওয়েলকাম করতে চাই। অ্যান্ড যে গানটি আমি প্লে করবো সেটি হচ্ছে জন জেনফারের অ্যানিস সং, খুবই রোমান্টিক একটি গান, শুনতেই থাকুন, ফিরে আসছি একটু পরে। Like night in a forest, like the mountains in springtime, like a walk in the rain, like a storm in the desert, like a sleepy blue ocean. You fill up my senses. Come to me again. Come, let me love you. Let me give my life to you. Let me drown in your laughter. Let me die in your arms. Let me live.
always be with you. Come let me love you. Come love me again. Like the mountains in springtime, like the walk in the rain. Sleepy blue ocean, you fill up my senses. Come fill me again.
Yes, you fill up my senses. খুবই নাইস একটি সং, যেটা সবাই খুব পছন্দের, রোমান্টিক, খুবই রোমান্টিক একটি সং। অ্যান্ড এই রোমান্টিকতা রেস থাকতে থাকতে আমি আর ওয়েট করতে চাই না বন্ধু, একে আমি অবশ্যই অবশ্যই ওয়েলকাম করবো। Yes, friends, it's time to welcome Guru Etesham. And finally, Guru, আপনাকে welcome করছি প্রাণ ভালোবাসার বাংলাদেশে ঠিক গুনে গুনে ছটা দিন পর।
ধন্যবাদ মেঘলা, এবং আর যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি।
সবারই বরাবরের মতো অনেক অনেক অভিযোগ যে গুরু আসবেন তো, এবং কখন আসবেন, এবং আজকের অতিথি বন্ধু জান্নাত আপুর কথাও শুনতে চান। অনেকে ফেসবুকে কমেন্ট করছেন অসংখ্য, আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন, এবং লাইকিং আছে আর SMS সেই রকম ভাবে আছে। এবং আমরা যেটা বলেছিলাম প্রতি প্রোগ্রামে, আমরা যেটা বলি যে যারা সর্বাধিক SMS করবেন এবং ফেসবুকে কমেন্টস করবেন, তাদেরকে গুরু হিতেশামের সাথে কথা বলার সুযোগ করিয়ে দিব। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আজকেও দুজন বন্ধুকে আমরা সিলেক্ট করেছি আপনার সাথে একটু পরে কথা বলার।
অবশ্যই আমিও মুখে আছি তাদের সাথে কখন আমি ফোনে কথা বলতে পারবো, কারণ এরাই আসলে বুঝিয়ে দেয় সামনের কাতারে দাঁড়িয়ে যে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর এই অনুষ্ঠানটির সাথে তাদের সবার সম্পৃক্ততা এবং সক্ষমতা কত বেশি মাত্রায় থাকে। এবং অনেকেই আসেন, যেমন এখনো 100 পিপল আমাদের এই অফিসের এই প্রিমিজের মধ্যেই সবাই হয়তো দেখা করতে এসেছেন, সবার সাথে কথা বলার সুযোগ হয়তো হয়ে ওঠে না। ইন শর্ট আমি বলি, আপনাদের সবাইকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ অল, অনেক অনেক ভালোবাসি আমি আপনাদের সবাইকে। এবং আমি অনুষ্ঠান শুরু করবার মুহূর্তে ছোট্ট করে একটু রিক্যাপ দিয়ে দিই। এখন পর্যন্ত আমরা গত 2 সপ্তাহ, প্রথম গত 2 সপ্তাহ পূর্বে আহনাদকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম, তার ফলো আপ একটা দিয়েছি গত সপ্তাহে। আজকে ছোট্ট করে জানিয়ে রাখছি যে আজকের তারিখ পর্যন্ত আহনাদের কালেকশন মানি 70 লাখ প্লাস। এবং শুধু তাই না, যে এখন যখন আমরা আহনাদের এই বিষয়টি নিয়ে কথা বলছি, অনেকেই কিন্তু আমাদের স্টুডিওর মধ্যে চলে এসেছেন, তারা তাদের মতো করে চেষ্টা করছে। যেমন আমি খুব বেশি করে মনে পড়ে, আসলে আমি নস্টালজিক হই জেনেভা ক্যাম্প কথাটি উচ্চারণ করবার সময়। জেনেভা ক্যাম্প যেখানে নন বেঙ্গলি অনেকেই থাকেন, যাদের সাথে আমার বহুদিনের সখ্যতা বললেও হয়তো বাড়িয়ে বলা হবে না, এখনো মোসমত তাকিমের সেই চাপ এটা আমি এখনো মিস করি। এবং তাদের কিছু, বিশেষ করে আমি রাত বিরাতে কাওয়ালির প্রোগ্রাম হতো, সেই কাওয়ালির প্রোগ্রামগুলো হয়তো প্যান্ডেলে গিয়ে বসে থেকে শোনার সুযোগ হতো না, এবং ধর্মভিত্তিক কিছু গান ওখানে প্রচারিত হতো। এবং অনেক রাত অবধি আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় সেসব গানগুলো শুনতাম, এখনো কিন্তু নস্টালজিক হই আমি। এবং এই জায়গাতে যারা ভলেন্টিয়ারিং এর কাজ করে, এরকম অনেকেই আছে যারা নন বেঙ্গলি মানুষদেরকে নিয়ে কাজ করে, তারা কিন্তু অনেক বেশি অবহেলিত বললে হয়তো ভুল বলা হবে না। তারা যেন তাদের এই পিছিয়ে পড়া জীবনটা থেকে তাদেরকে যেন বের করে নিয়ে আসা যায়, সে চেষ্টাটা যারা কনসার্ন স্ট্যাক হোল্ডারে আছেন তাদের কাছে আমি অনুরোধটা পৌঁছে দিতে চাই আজকের এই ভালোবাসা বাংলাদেশের মধ্য থেকে। আর যে কারণে জেনেভা ক্যাম্পের প্রসঙ্গটা আসলো যে সেইখানে যারা ভলেন্টিয়ারিং বিভিন্ন কাজের মধ্যে থাকে, এই কমিউনিটিটাকে একটু ভালো রাখবার জন্য, পিছিয়ে পড়া বিভিন্ন কাজ থেকে তাদেরকে একটু এগিয়ে রাখবার জন্য, তারাও আহনাফের কথা শুনে তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমি যতদূর জানি তারা হিউজ একটা কালেকশন মানি অলরেডি কালেক্ট করেছে একদিনের নোটিশে, এবং কালেকশন মানিটা কত ছিল সেটা আমি একটু শুনে নিব। যে আপনারা যারা এসেছেন জেনেভা ক্যাম্প এবং ওই জায়গা থেকে যারা এসেছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজন কথা বলুন। জি, আপনার নাম?
আমি মোহাম্মদ ওয়াসিম আজিজ, মোহাম্মদ মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার কালেকশনের জেনেভা ক্যাম্প থেকে পরিমাণ ছিল
মোহাম্মদপুর মডেল, তাই তো?
মোহাম্মদ মডেল।
আচ্ছা আচ্ছা, তা জেনেভা ক্যাম্প লাগোয়া যায় স্কুলটা?
একেবারে জেনেভা ক্যাম্প সংলগ্ন বলতে গেলে আর
কি। তুমি কি পড়ো ওইখানে? তুমি বলি, তুমি কি জানো আমার পরীক্ষার সিট পড়েছিল ওখানে? মনে অনেক অনেক ঘটনা জড়িয়ে আছে ওই জায়গাতে, মোহাম্মদপুর বয়েজ ওই ওই জায়গাতে আমার সিট পড়েছিল দোতলাতে যখন এসএসসি পরীক্ষা হয়। আমার মনে হয় যে সেদিন প্রচন্ড বৃষ্টি স্নাত একটা দিন ছিল, উচ্ছ্বাস মেঘলা, চারিদিক অন্ধকার হয়ে আসছে, এখন মনে পড়ছে ভাসছে চোখে।
আমার খুবই দুর্ভাগ্য করছে এই অবস্থায়, মানে খুব বৃষ্টি পড়ছে।
আর বৃষ্টি পড়ার ফেভার তুই দিতে থাক, আর ওর কথা কিন্তু চলতে থাকে।
তো গুরু, যখন আমি বৃহস্পতিবার আনাফকে নিয়ে শুনি, তখন আমাদের, আমি এটা শোনার পর আমি আমার গ্রুপের ছেলেদেরকে বলি, ওয়েক আপ পিপল, যে আমার সংস্থা একটা 41 জন মেম্বার নিয়ে বর্তমানে কাজ করছিল, তাদেরকে বলি, তারা আমাদের সাথে এগ্রি হয়। তারপর আমরা কাজ করি যে মানে মোহাম্মদপুরে যেটা জঘন্যতম এরিয়া, সেই এরিয়া থেকে আমরা একটা বড় অ্যামাউন্টের টাকা তাদেরকে সাহায্য করতে পারি। আমরা সবাই একটা প্ল্যান করলাম যে জেনেভা ক্যাম্পেই যাওয়া যায়, সবচেয়ে জঘন্যতম যেটাকে মানুষ দেখে। তো সেখান থেকে আমরা বাসায় বাসায় বৃষ্টিতে ভেজে শুক্রবারের দিন নামাজের পর সকলে বাসায় গেলাম। তারপর কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ 100 টাকা, 10 টাকা করে দিল। এভাবে করে গুরু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা 31,115 টাকা এ পর্যন্ত কালেকশন করতে সক্ষম হয়েছি।
সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। 31,148 টাকা, ইটস এ হিউজ মানি, ইটস এ হিউজ মানি। আর জঘন্য শব্দটা অবশ্যই জেনেভা ক্যাম্পের মানুষের সাথে যায় না, তারা হয়তো পরিস্থিতির কারণে পিছিয়ে পড়া কিছু মানুষ, কিন্তু অবশ্যই সেই সেটার জন্য আমি অনুরোধ রেখেছি আমার স্টুডিওর পক্ষ থেকে যে মানুষগুলোকে যেন এগিয়ে নিয়ে আসা যায় যারা ডিপ্রাইভ হচ্ছে দিনের পর দিন, ইনফ্যাক্ট বছরের পর বছর। ওয়েক আপ তোমরা ভাই, ওয়েক আপ পিপুলস, তোমরা এক একজন আমার দৃষ্টিত মান মানে মাই গ্র্যান্ড স্যালুট টু ইউ অন মাই স্টুডিও বিহাফ এবং অন মাই কমিউনিটি বিহাফ। আমি আমি আসলে এই ওয়ান ম্যান আর্মিদেরকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি।
শুধু একটা রিকোয়েস্ট থাকবে, যেন ওই জেনেভা ক্যাম্প বাসীকে সেই চোখে দেখা না হোক যারা এক ছাত্র বা একটা মানুষের জীবনকে বাঁচাতে এগিয়ে আসছে।
ইনশাআল্লাহ আমরাও সেই প্রার্থনা করি। জি, আরেকজন আছেন, আমি তার সাথে একটু কথা বলি। এবং ওয়েক আপ পিপল তাদের মেম্বার্সদেরকে অনুরোধ করবো আপনাদের এই ভলেন্টিয়ারিং ভালো কাজগুলো এটা যেন চলতেই থাকে, চলতেই থাকে। জি,
আসসালামু আলাইকুম, আমি শাহিনা আক্তার বলছি, আমি কেলকাস থেকে এসেছি। আনাফের গল্পটা শুনে আমার এত খারাপ লাগছে যে আমি কান্না করছি। আমার এখনো খুব কষ্ট হইতেছে, মনে হচ্ছে যে আমার কোন ভাই কথাগুলো বলতেছিল। ওর জন্য আমার বাসার সবাই, আমার আত্মীয় স্বজন থেকে আমি ওর জন্য 4,500 টাকা কালেকশন করেছি। ওর জন্য অনেক দোয়া করি, ও যেন ভালো হয়ে ফিরে আসে বাংলাদেশে। ওর জন্য ওর মতো সন্তান আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন, ওর মতন সন্তান প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক,
এটাই চাই। জি আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনার কথা শুনছেন। আর মজার ব্যাপার, ক্যালকাটা সেই টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে আনাপ সেই বিছানায় শুয়ে শুয়ে আপনাদের সবার কথা শুনতে পাচ্ছে। এবং একটা ছোট্ট তথ্য দিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে আজকের ডেডিকেটেড যে প্রোগ্রাম, তার আগে জি একটু একদম সংক্ষেপে।
আসসালামু আলাইকুম গুরু, আমি বিএফ সাইন করেছে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। তো ওই দিন আপনার প্রোগ্রামটা শোনার পর খুব ব্যথিত হই, এবং তারপর আমি ওই দিন রাত্রেবেলায় আমার কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে, একটা বড় ভাইকে নিয়ে একটু মানে একটা প্ল্যানিং করেছি কীভাবে অল্প কিছু সাহায্য হয়তো বা করতে পারবো। তো আমি আমার এলাকার যে মসজিদ আছে, তার পরদিন থেকে ওই মসজিদ এবং অন্যান্য স্কুল, আমার আমার স্কুল থেকে এবং আমার এক মাদ্রাসা পরিচিত, সেখান থেকে আমি অল্প কিছু টাকা কালেকশন করি, আর আমি সেই টাকাটা ওকে সাহায্য করার জন্য আজকে এখানে আসছি।
জি আমরা সমস্ত টাকা পৌঁছে দেব। আমাদের সাথে এখন শুনছেন সাবেরা ম্যাম, ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজের টিচার, যিনি কোঅর্ডিনেট করছেন পুরো ব্যাপারটা। আমরা তাদের হাতে পৌঁছে টাকা, আপনার কন্ট্রিবিউটিং মানি কত?
৭০০০ টাকা।
৭০০০ এখানে সবাই মিলে কালেকশনটা করেছেন এবং এখানে প্রায় কিন্তু ৫০ ছুঁই ছুঁই হতে শুরু করেছে। এইভাবেই কালেকশনটা হচ্ছে। যখন মনে হচ্ছিল না দেখো এটা আদৌ হবে কিনা, অলরেডি কিন্তু ৭০ লাখ প্লাস এবং ৫০ ছুঁই ছুঁই অবস্থা এখানে। এভাবে জ্যামিতিক হারে কিন্তু টাকার ফিগারটা বাড়তেছে এবং খুশি হবেন এটা জেনে, যেমন একটি ছেলেকে আপনারা সাহায্য করছেন, যে ছেলেটির চিন্তা ভাবনাটা অন্যরকম। ইন্ডিয়া যখন প্রথমবারের মতো মঙ্গল গ্রহে মহাকাশযান উৎক্ষেপণ করলো, তখন সে চিন্তা করছে, তার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দেখলাম, সে চিন্তা করছে যে বাংলাদেশে এই দিনটা কখন আসবে যখন বাংলাদেশ থেকেও এরকম মঙ্গল গ্রহে মহাকাশযান উৎক্ষেপণ করতে পারবে। চিন্তা করা যায় যে ক্যান্সারের মতো একটা মরণব্যাধি সাথে নিয়ে ঘুরছে সে, আমরা হয়তো এরকম জায়গায় পড়লে হয়তো মরার আগে ১০ বার মরতাম, সেই জায়গাতে বসে সে চিন্তা করছে দেশটাকে নিয়ে কিভাবে সেরকম বড় করে বাঁচা সম্ভব। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বন্ধু, যাকে নিয়ে অনুষ্ঠান শুরু করার কথা আজকের এই তারিখে এবং যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন, যে আজকের হটসিটকে কে অলঙ্কৃত করতে যাচ্ছে, যার নামের মধ্যেই দারুণ এক মিষ্টতা লুকিয়ে আছে, জান্নাত, যেটি যার ইসলাম ধর্ম বিলংস করে তাদের জন্য বড় বেশি আকাঙ্ক্ষার জায়গা, সেই জান্নাত আমাদের সামনে উপস্থিত এবং তিনি এরই মধ্যে হটসিট অলঙ্কৃত করেছেন। তারপরে আপনাদের সবাইকে সাথে নিয়ে আরেকবার আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানাচ্ছি জান্নাতকে। জান্নাত, ফাইনালি হটসিটে বসেছেন, অনুভূতি কেমন আপনার?
আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের এবং দেশের বাইরে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার অনুষ্ঠানটা আগ্রহ করে শুনছেন। আর গুরু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য।
জি, আমি এখন সরাসরি চলে যাব আপনার জীবনের কথা শুনবার জন্য, যেহেতু সবাই প্রতীক্ষা করছে, অপেক্ষায় আছে, সেই কারণে আমরা একদম শুরু করতে চাইবো, যে একদম একেবারে ছোটবেলা থেকে শুরু করুন।
জি, আমি ছোটবেলা গ্রামের বাড়িতে বড় হয়েছি, আমার গ্রামের বাড়ি ছিল ময়মনসিং। তো আমার বাবা শিক্ষিত একজন লোক, ভদ্রজন লোক বলব, আমার মা গৃহিণী, আমার বাবা বিজনেস করতো, আমরা পাঁচ ভাই বোন, তিন বোন দুই ভাই, আর সবার ছোটই ছিলাম আমি। তো ছোট মানে
জান্নাত একটাকে ধন্যবাদ দিয়ে দিই, অনেকেই অনেকেই স্টুডিওতে দেখছেনই কিভাবে আসছে এবং যাচ্ছে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এইভাবে সাড়া দিয়ে যখনই যে কমিউনিকেশন আমাদের আপনাদের কাছে যাচ্ছে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। জান্নাত, আপনি বলছিলেন আপনার পরিবারের কথা।
জি, আমি সবার ছোট ভাই বোনের মধ্যে, তো তখন এতটা বুঝতাম না যে আমি কতটুকু আদর তাদের। তো ছোটবেলা কাছে ভাই বোনের আদর নিয়ে দুষ্ট হয়ে দিয়ে এটাই, আর আমি ছোট থেকেই বেশি পছন্দ করতাম, সবার সাথে মিশতে পছন্দ করতাম, গুছালো ছিলাম, আর সবাই যে আমাকে কতটুকু ভালোবাসতো সেটা আমি এখন ফিল করি, বুঝি যে বড় হয়ে মনে ভুল করে ফেলছি। তো আমি যখন ক্লাস ৫ পড়ি, পরাবস্থায় মানে বাবা আমাকে ছাড়ার কষ্ট বলতে, মা আমাকে রেখে আমি অসুস্থ ছিলাম, ঢাকা থেকে আমার এক খালা যাওয়ার কথা ছিল, তো আমাকে রেখেতে যাবে, তখন মা ২ দিন ছিল নানুর বাড়িতে, তখন বেশি কান্না করতাম, বুঝতাম যে আমি ছাড়া থাকতে পারবো না। এভাবে আমার ছোটবেলার দিন কাটছে, আর আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছে আমার গ্রামের বাড়ি থেকে।
এরকম সাজানো গোছানো জীবনের ভেতর দিয়ে জীবন চলা শুরু করে, সেই জীবনটা কেনই যে বিভিন্ন সময় বিভিন্ন পথে বিভিন্ন বাঁকে মোড় নেয়, সেটি হয়তো আসলে বিচিত্র এক অভিজ্ঞতার ভেতর দিয়ে মানুষকে যেতে হয় তাই। জান্নাত, তারপরে তো বড় হয়ে ওঠা, বড় হয়ে ওঠার পরে সবচেয়ে ভালো এবং সবচেয়ে দারুণ এক্সপিরিয়েন্সটা কোথায় ছিল?
যখন আমি এসএসসি পরীক্ষা দিতে যাই, আমার ফার্স্ট ইয়ে, যখন আমি এসএসসি পরীক্ষা দিতে যাই তার আগের দিন থেকে কাঁদতেছিলাম আমি, আমার বাবা মা ভাই বোন সবাই আমাকে মানে সাহস দিচ্ছিল যে কিছু হবে না কিছু হবে না। তারপরও মানে সকালবেলা আম্মু উঠে আমাকে ক্লাস দুধ দিচ্ছে, আমি দুধটা খাইনি, অনেক কাঁদতেছিলাম, তো ভাই আমাকে জড়াইয়ে ধরে দিচ্ছে, উঠাইছে, আর রিক্সে উঠেও আমি কাঁদতেছিলাম। তো আমার বাড়ির পাশে একটা টিচার ছিল, যার কথা না বললেই না, তাকে মনে শ্রদ্ধা করি, বাবার মতো সে আমাকে দেখছে সবসময়। তার কাছে আমি অঙ্ক করতাম, মানে আমার তো বাড়ির পাশেই থাকতো, তার কাছে অঙ্ক করতাম। সে আমার কান্না দেখে সে আবার হলে গেছে, হলে যাওয়ার পরে বলতেছে যে কেন তুমি কাঁদো না, আমি তোমাদের পাশে আসছি। তো তো ওইতে আমার সবচেয়ে বেশি ছিল। আর যেদিন রেজাল্ট দিছিল আমার, আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার এত কি হবে কি হবে। আমাদের বাড়ির সামনে একটা বড়ই গাছ আছে, ওখানে যে আমি এটাকে কাটতেছিলাম, কারণ আমার ইংলিশ পরীক্ষাটা অনেক খারাপ হয়েছিল। পরে দেখলাম যে না, ভাই আবার কি বছরের মধ্যে সে বাজার করতে যাবে। সো ও প্রতিদিন এমনিতেই করতো, রিক্সায় যেত, সে হেঁটে হেঁটে সেদিন বাজার করতে গেছে, আর আসে না। ও সবার রেজাল্ট শুনে তারপরে বাসায় আসছে, আসার পরে বলতেছে যে তোমার রেজাল্ট তো ভালো না। তো আমি অনেক কাঁদতেছি যে আমি জানতাম যে আমার একটা সাবজেক্ট হয়তো খারাপ হবে। পরে ভাইয়া বলতে, যখন কাঁদতেছিলাম তখন ভাইয়া বলতেছে যে এই দেখো তোমার রেজাল্ট ভালো ভালো, তুমি কাঁদতেছো কেন। তারপরে বিশ্বাস করতে পারতেছিলাম না, যখন ভাইয়া রেজাল্ট শিটটা আমাকে দেখাইলো তখন বিশ্বাস করতে পারছি যে হ্যাঁ আমি পাস করছি, মোটামুটি ভালোই পাস, মানে রেজাল্ট ভালোই ছিল। এই
আমরা কিন্তু সমস্ত যারা অতিথি বন্ধু আসে তাদের বর্ণনা দিতে পছন্দ করি, মেঘলা একটু ছোট্ট করে বর্ণনা দিয়ে দিই আজকের হট সিটে যিনি বসেছেন তার। তবে তুই বর্ণনা দেওয়ার আগে শুধু আমার কাছে যেটা মনে হয়েছে, জান্নাত নামের সাথে ওর টোটাল মানে অবয়বের একটা দারুণ সাজুজ্য আছে, কেমন আসলে একটা মিষ্টি আভাস যেন ছড়িয়ে গেছে স্টুডিওর ভিতরে, স্নিগ্ধতা, মিষ্টি কথাটা আসলে যায় না, এটা স্নিগ্ধতা। মেঘলা তোর তো অনেক উন্নতি রে,
এটা
আসলে
সঙ্গ গুণে
আসলে দারুণ একটা স্নিগ্ধতা আমাদের পুরো স্টুডিওতে ছড়িয়ে গেছে। মেঘলা তোর মত করে একটু বর্ণনা দিয়ে দে।
রাইট, গুরু যেটা বললেন আমি একটু অ্যাড করতে চাই যে খুব প্রভাস, মানে প্রখর দীপ্তি ছড়িয়ে আছে
আমার। আর কি বললি, প্রভাস?
প্রভাস, ওকে। সো ড্রেসের বর্ণনাটা স্পেশালি দেই, খুব সুন্দর একটা থ্রি পিস এন্ড কালারটা হচ্ছে হোয়াইট এর মধ্যে খুব মিষ্টি এন্ড ব্ল্যাক এন্ড গোল্ডেন কালারের কম্বিনেশন এন্ড উনার, এটা কি উনার সিগনেচার পোজ, মানে ছবি তোলার বেশ পোজটা অনেক মজার। ওকে, সব মিলিয়ে সুন্দর, খুব বেশি সাজেননি, একদমই সাজেননি, খুবই ন্যাচারাল এন্ড পুরো ন্যাচারাল বিউটি।
আসলে সাজলে কিন্তু স্নিগ্ধতা বাড়ে না, বরং কমে যায়, আমার কাছে কেন জানি তাই মনে হয়। তারপর জান্নাত একদম আপনার মতো করে একদম শুরু করে দেন, আমি জানতে চাই যে স্নিগ্ধতায় আবেশ ছড়িয়ে আবার মাখা যে মানুষটি তার জীবনে এই স্নিগ্ধতার পরশ একেবারে গাছ থেকে ভাগাভাগি করার সৌভাগ্য কারো হয়েছিল কিনা।
আচ্ছা, এর মাঝে আমি একটু ইন্টারাপ্ট করবো, যে সিগনেচার পোজের কথা বলছিলাম, আমাদের গুরু হিতে স্বামীর কিন্তু একটা খুব মজার সিগনেচার পোজ আছে ছবি তোলার জন্য, খুবই ফ্যান্টাস্টিক, এটা সবাই সবাই হয়তো বা অনেকে মিস করেছেন, এবং তাদের জন্য বলবো যদি আপনারা এই সিগনেচার পোজটি দেখতে চান তাহলে গুরু হিতে স্বামীর একটা ফ্যান পেজ আছে, আপনারা সেখান থেকে যেতে পারেন, অবশ্যই গুরু হিতে স্যাম, সেখান থেকে গিয়ে আপনারা তার সিগনেচার পোজটি দেখতে পারেন খুব ইজিলি এবং তাকে
তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়, তো সবাই মোটামুটি রাজি থাকলেও মানে ছোট ভাইয়া রাজি না, যাকে আমি আমি কি বলবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কাউকে আমি স্থান দিয়ে থাকি তাহলে সে আমার ছোট ভাই, যাকে আমি প্রতিটি ক্ষেত্রে মিস করি, যাকে আমি একটা সেকেন্ড ভুলে থাকতে পারি না, কখনোই পারি না। তো ভাইয়া বললো না, আমার যেহেতু ছোট বোন, দুটো বোনের বিয়ে হয়ে গেছে, আমি ওকে পড়াশোনা করাবো। তো উনি ওই টিচারের সাথে কথা বলে সরাসরি না করে দিল যে স্যার আপনি আপনি আমারও স্যার ওরও স্যার, আপনি প্লিজ আপনি যদি এখন এই কথা বলেন আমার ফ্যামিলি মেম্বাররা হয়তো বা আপনার কথায় রাজি হয়ে যাবে, আপনি ওকে তো হেল্প করেন, ও ঢাকায় যাক পড়াশোনা করুক। তো স্যার আর কিছু বলে নাই। পরে আমি ঢাকায় আসলাম, আমার বড় ভাইয়ার বা বড়পুর বাসায়, আসার পরে ঢাকা যে যাত্রাবাড়ি কলেজ আছে, ঢাকা কমার্স কলেজ, ওখানে ভর্তি হলাম। আমি ভর্তি হওয়ার এক বছর, মানে ঢাকার যে কালচারটা, ভয় পেতাম রাস্তায় বের হতে, ভয় পেতাম, অনেক ভয় পেতাম, কারণ এত গাড়ি ঘোড়া, মানে রাস্তা চিনতাম না যে কোথায় থেকে কোথায় যাব। তো প্রতিদিনই আমার দুলা হয়ে আছে, আর তার কথা না বললেই না, সে আমার পিতা বলেন, আমার ভাই বলেন, আমার বন্ধু বলেন, সেই আমার সবকিছু। আমি তার কাছে মাঝে মাঝে অনেক ভুল করি, যেগুলো ওর সামনে মানে বাহিরের সামনে আমি স্বীকার করতে পারি না, কিন্তু মনে মনে অনেক অনুতপ্ত, অনেক মানে দুঃখ প্রকাশ করি। আর আজকে জানি ভাইয়া হয়তো অনুষ্ঠানটা শুনতেছেন, আমি আজকে মানে 16 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, যদি পারেন ছোট বোন মনে করে মানে নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তো ভাইয়া যেহেতু মার্কেটিং এর জব করে, তো সে আমাকে সকালবেলা উঠে আমাকে কলেজে নামিয়ে দিয়ে যেত, আবার সে মানে সে মানে যেখানে জব করে এখানে ঢুকার আগে আমাকে কলেজ থেকে নাম নিয়ে আমার বাসায় দিয়ে যেত। এইভাবে প্রায় 6-7 মাস এরকম করতো। পরে আস্তে আস্তে দেখলাম ভাইয়ের উপর অনেক চাপ সৃষ্টি হয়ে গেছে, যেটা ইয়ে থেকে অফিস থেকে অনেক চাপ যায়। তো ভাইয়াকে আমি বললাম, ভাইয়া আমাকে রাস্তা চিনে দেন, আমি একাই যেতে পারবো, একা আসতে পারবো। তো ভাই আবার রাস্তা চিনে দিলো, এভাবে যাবা। কাশিবেন আমাকে শিখাই দিলো যে এখানে থেকে এখানে উঠবা, এখানে নেমে রিক্সাতে বাসে চলে যাবা। তো এইভাবে সময় যাচ্ছিল আমার। তো আসলে প্রেম ভালোবাসাটা এটা সবার লাইফে আসে, আমিও বলবো যে আমার লাইফে আসছিল। সো একদিন আমার যে বান্ধবী আছে নাম টিনা, তার ফোনে সে আমাকে ফোনটা দিয়ে ও বাথরুমে গেছে। তো ওই নাম্বারে একটা ফোন আসছে, কয়েকবারই আসছে। পরে আমি ফোনটা রিসিভ করে বললাম যে ভাই আপনি কে, টিনা তো একটু বাইরে গেছে, আপনি একটু পরে শুনবেন। তো সে ছেলে যাবার কি করছে, আবার টিনারে ফোন দিচ্ছে, ফোন দিচ্ছে কিনা সেটা আমি জানতাম না। সে ফোন দিয়ে মানে রিকোয়েস্ট করে আমার নাম্বারটি নিয়েছে, নাম্বারটি নিয়েছে নেওয়ার পরে সে মানে টিনার আবার বলছে কি যে আমি তো তোমার কাছ থেকে রিকোয়েস্ট করে নাম্বারটি নিলাম, এটা তুমি বললো না। তো টিনা আবার বলছে কি যে দেখেন ও তো ব্যাংক টিম এগুলো কিছু করে না, এগুলো কিছু অফার দিয়েন না আপনি, আর ও যদি জানে যে আপনি আমার রিলেটিভ তাহলে আমার সাথে সম্পর্ক মানে বাদ দিয়ে দেবে। আমি এবার এর মতো কথাটা বলি, আমি যে কলেজে ভর্তি হয়েছি ওই কলেজে কামরুল ভাই নামে একটি ছেলে ছিল, মানে কামরুল আমার ফ্রেন্ড, সে অনেক স্টুডেন্ট ভালো। তো ওর সঙ্গে আমি প্রতিযোগিতামূলকভাবে মানে চেষ্টা করতাম যে মেয়েদের পক্ষ থেকে আমি ফার্স্ট থাকবো, আর ও চেষ্টা করে ছেলেদের পক্ষ থেকে ও ফার্স্ট থাকবে এরকম। তো সে নাম্বারটি নিচ্ছে, নেওয়ার পরে কয়েকদিন পরে আমাকে ফোন দিচ্ছে, ফোন দেন সরি একটা মিস কল দিচ্ছে। মিস কল দেওয়ার পরে আমি আবার মিস কল তেমন ব্যাক করি না, কারণ আমি তো মেয়ে মানুষ এর জন্য। তো আবার নেক্সট টাইম ফোন দিয়ে বলছে কি আপনার নাম্বারটা একটু মিস কল চলে গেছে, হ্যাঁ দেখছি। পরে বলতেছে যে কি ব্যাপার, আপনি কি রাগ করছেন? আমি বললাম না রাগ করি নাই, আপনি কি আমাকে চিনেন? তো বলতেছে যে না চিনি না, তবে ফোন দিয়েছেন কেন? তো বলছে যে যদি ফোন দেন আপনার কথা শোনার জন্য, কথা শুনতে ভালো লাগে। মানে এর আগে কখনো কথা হচ্ছেন? পরে বলছে না বলি নেই। পরে আমি লাইনটা কেটে দিচ্ছি যে রং নম্বরে সাউথ ইউনিয়নে করে শুরু করছেন, যেটা আজকে সকালে আমি মিলন ভাইকে বলে ফেলছিলাম। মিলন ভাই আমার নম্বরে একবার ফোন দিচ্ছে, ফোনটা পরে আমি রিসিভ করতে পারিনি। পরে আবার ফোন দিছে, না পরে আমি ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে ঠিক কে, মিলন ভাই মনে গাড়িতে ছিল, পরে বলতেছে যে আপনি কে, আমি দেখাইতেছো তোমার থাপ্পর দিয়ে দাঁত ফেলাই দিল।
আচ্ছা আপনাকে প্রোগ্রামের ব্যাপার নিয়ে যখন কমিউনিকেট করা হচ্ছিল তখন, আচ্ছা আচ্ছা, ন্যাচারালি আপনি সাধারণত এই ধরনের ফোন রিসিভ করেন না?
না।
তারপর
বা চলে গেল। পরে মনে হয় তিনারে বলছে যে তোর বান্ধবীর প্রেমক কেন্দ্রে তোর বান্ধবী তো ছটাং ছটাং করে কথা বল, বলে ওই ওরকমই থাক, ও যদি জানে যে আপনি আমার ভাই ভাই হন তাহলে ওরা করবো। ওরা বলতেছে যে তুই তাহলে একটু পরিচয় করে দে, টিনারে বলছে তুই একটু পরিচয় করে দে। পরে টিনা আমারে বললো যে আমার একটা ভাই আছে, আর নাম হলো সাব্বির, তো তুই একটু তার সাথে কথা বল। কেন কথা বলো? বেশি একটা ফ্রেন্ড খুঁজতেছে। আমি ফ্রেন্ড দিয়ে কি করবো, উনি যদি তো ছেলে মানুষ, ছেলে মানুষ অনেক ফ্রেন্ড থাকে, আর মেয়ের ফ্রেন্ড টাইম দিতে পাওয়া যায়, তাকে খুঁজে নিতে বলো আমাকে যেন ডিস্টার্ব না করে। পরে বলছে একটু কথা বল, তো আমার থেকে 2-3 মিনিট কথা বলাই দিল। দেখলাম যে ভালোই, কিন্তু আমি বুঝতে পারিনি যে আগের যে ছেলেটা ওই ছেলেটাই। পরে বলতেছে যে আমি কি আপনার নাম্বারটা নিতে পারি? পরে বললাম যে ভাবি ভাবি, আমি নিজেই আপনাকে ফোন দেবো। তো 2-3 দিনের মধ্যে আর ফোন দেওয়া হয়নি। পরে তিনি আমারও বলতেছে যে কি রে তুই নাম্বারও দিলি না, আবার ভাইয়ের সাথে কথাও বললি না, ভাইয়া তো বারবার ফোন দেয়। পরে বললাম যে তুই একটা ঠিক আছে নাম্বারটা দিয়ে দে, তো সে নাম্বারটা দিয়েছে। তারপর সে 11:30 সময় পড়তেছে তো ফোন দিয়েছে, ফোন দিয়ে তোর বলতেছে যে আমাকে চিনছেন, আমাকে হ্যাঁ চিনছি। পরে বললাম তো নিচ্ছে আপনি সাবজেক্ট, তো এইভাবেই কথাগুলো চলতো। সে ফ্রেন্ড তার ফ্যামিলি কথা বলতো, সে আমাকে যখন একটা কথা বলছে, আমি আসলে ফ্রেন্ডশিপ তার সাথে কখনোই করতাম না, সে যখন আমাকে একটা কথা বলছে দেখা নামবো, আমি তিনটা মেয়ের সাথে কথা বলছি, ইচ্ছা ছিল তাদের সাথে প্রেম করবো, কিন্তু তিনটা মেয়েরই মামরা, এর জন্য আমি তাদের সাথে প্রেমও করতে পারিনি। তখন লাস্ট কি বলছি যে শুধু ফ্রেন্ডশিপ করবো। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করলেন তো আমার সামনে তো পরীক্ষা, আপনি ওইভাবে অল টাইম ফোন দিয়ে না, আমি যখন ফ্রি থাকবো আমি ফোন দেবো। তো আমি যখন ফোন দিতাম সে কখনোই রিসিভ করতো না, সে কেটে দিয়ে ব্যাক করতো, সব সময় দেখতাম। তো ও কথা বলতো, তার ফ্যামিলি কথা বলতো, তার ফ্যামিলি কেমন কেমন সদস্য মানুষ, এই কথাগুলোই হতো, এছাড়া আমাদের মধ্যে তেমন আর কোনো সম্পর্ক ছিল না। তারপর 2011 আমার যে দুলা ভাই আছে তার একটা ফ্রেন্ড আছে, নাম হলো আসিফ ইকবাল, হয়তো ভাই অনেকেই চিনবেন, যে জনি প্রিন্ট রকি প্রিন্টের মালিক MD সে। তো ভাইয়ার সাথে একটা প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে ওই মানে আসিফ ভাইয়ের সাথে দেখা, তো আসিফ ভাই তো আমাকে পছন্দ করছে, পছন্দ করার পরে দুলা ভাই কল করতেছে যে ভাইয়া, ভাইয়া তো ভাইয়া ডাকে, ভাইয়া আপনি শাড়িকে তো পছন্দ হচ্ছে, তো বলছে দেখেন ভাই এইসব কথা বললেন না, ওই বিয়ের জন্য আমার বাসায় উঠছে, আর এখন যদি এগুলো কথা বললেন তাহলে আমার মন থেকে রাগ করে কই যাবে আমি নিজেও জানি না। তারপর আমি বললো যে যেহেতু ছেলে ভালো দেখো একটু তুমি। তো কয়েকদিন পর আমাদেরকে মানে ওদের বাসায় দাওয়াত করলো, আমরা গেলাম, যাওয়ার পরে মানে ওই আসিফ ভাইয়ের যে ভাবি সে অনেক বড় লোক, যেহেতু বুঝতেই পারছেন একটা প্রতিষ্ঠানের মালিক, তো তার ভাবি আমাকে মানে ডাকতেছে, তারপর আমি গেছি, যাবো বলো যে আপু যাই করে এখানে বিয়ে করো না, মানে কেন ভাবি, তো বলতে সে লোক তো আমার সুবিধা না অনেক রাগি। তো বাসায় আসে মাসের পর আপুরে বললাম দুলা ভাই একটু রাজি থাকে, ফ্যামিলি আর মেম্বারও মোটামুটি একটু রাজি থাকে, যখন শুনছি অনেক রাগি আমার ফ্যামিলি না, এটাই। পরে ভাইয়া বললো যে ঠিক আছে পড়াশোনা করুক, ওরা এই করার দরকার নেই।
আমি জানি না যেটার পেছনে আসলে কারণটাই বা কি, উনি কথা বলতে বলতে জানাত আপনি স্বাভাবিক আছেন, তো এমন কি মনে হচ্ছে যে কথা বলতে গিয়ে যে খেয়ে হারিয়ে ফেলা যেটাকে বলি আমরা, পানি খাবেন? অবশ্যই পানি খাবেন, এই পানি আপনি নিশ্চিন্তে খেতে পারেন। শারীরিক কি কোনো সমস্যা আছে?
না শারীরিক কোনো সমস্যা নেই।
অনেক এস এম এস এবং কমেন্ট এসছে জান্নাত আপুকে নিয়ে, জাকির হোসেনের কাজে পড়তে চায়, উনি সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে শুনছেন। এবং আজিজ ইসলাম লিখেছেন জান্নাত আপু তোমাকে খুব সুন্দর লাগছে। রাইহানুল ইসলাম লিখেছেন যে জান্নাত আপুর গল্পটা মনে হয় কেন যেন মনে হচ্ছে অনেক কষ্টের হবে, এটা উনি ধারণা করে নিয়েছেন। সাইফুল ইসলাম লিখেছেন বাহ লাভ শুরু হয়ে গেছে, খুব ভালো একটা ফ্লেভার, অ্যান্ড এটার সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব সুন্দর যাচ্ছে। একথাও বন্ধুরা লিখেছেন। মিজানুর রহমান লিখেছেন জান্নাত আপু তুমি অনেক স্লিক। এবং রুমন গাজীপুর থেকে এস এম এস করেছেন যে ঘটনাটা আসলে কি হবে বুঝতে পারছি না। মিরাজুল ইসলাম লিখেছেন আচ্ছা উনি সেম কথাটি লিখেছেন জান্নাত আপুকে নিয়ে যে খুব সুন্দর লাগছে। তো বন্ধু আপনিও আপনার মতামত জানাতে পারেন জান্নাত আপুকে নিয়ে, আমাদেরকে কমেন্ট করুন ফেসবুকে www.facebook.com/dhaka-fm90.4 এবং এস এম এস করুন 16260 তে।
অবশ্যই কমেন্ট করুন। এবং মেঘলা গত অনুষ্ঠানে সর্বোচ্চ কমেন্ট যিনি করেছেন এমন দুইজন ভাগ্যবান বিজয়ীর সাথে আমরা কথা, বিজয়ী অথবা বিজয়িনীও হতে পারে, তার সাথে আমরা কথা বলবো অনুষ্ঠানের মাঝামাঝি অথবা শেষের দিকে, কোনো এক সময় আমরা সেই দুইজন ভাগ্যবান বিজয়ীর সাথে কথা বলবো। আর আজকে যিনি ভাগ্যবান হতে চলেছেন, অনেকেই দেখছে অনেক অনেক পরিমাণে কমেন্টস পাঠাচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলবো আগামী সপ্তাহে, তাই তো?
এবং
তার জন্য আপনাদের যেটি যেটি করতে হবে সেটি হচ্ছে www.facebook.com/dhaka-fm90.4 এ লিঙ্কে গিয়ে আমাদের আপলোড করা সেই পিকচারে আপনারা আপনাদের কমেন্টসটা দিন। আমরা চলে যাচ্ছি আবার জান্নাতের কাছে। জান্নাতের কথা আমরা শুনছিলাম, কিন্তু জান্নাত কেনই যে কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলছে সেই ব্যাপারগুলো হয়তো আস্তে আস্তে আমাদের সামনে খোলসা হবে, যত তাড়াতাড়ি আমরা তার জীবনের বাকি কথাগুলো জানতে পারবো। জান্নাত,
হ্যাঁ, তারপর আসলে যে সাব্বির নামের ছেলেটার সাথে কথা বলতাম তার সাথে আমার তখনও দেখা হয়নি, একটু ফোনে কথা হতো। তো একদিন ও আমি এর মধ্যে মানে 6 মাসের পরীক্ষা শেষ করে বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে গেছে তখন সাব্বির ভাই এসে আমাকে বলতেছে যে জান্নাত এক কাজ করো, 14 ফেব্রুয়ারি আসছে, তুমি সেদিন আমার সাথে দেখা করো। তো আমি ভাবলাম যে একটা ফার্স্ট ফ্রেন্ডের সাথে দেখা করবো, 14 ফেব্রুয়ারি যেহেতু ভালোবাসা দিবস, বন্ধুকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে পারবো। এইভাবে মানে পরে আমার এক বান্ধবী আছে নাম জয়া, তার কাছে ফোন দিলাম যে জয়া তুই এক কাজ কর, তুই কি আমার সাথে একটু থাকবি? পরে বলতেছে কেন? তো বললাম যে সাব্বির নামে একটা ছেলের সাথে তো এরকম পরিচয়, তুই তো জানিস। তো হ্যাঁ জানি। তো তুই তো থাকলে আমি সাব্বির ভাইয়ের সাথে একটু দেখা করতাম। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর, যেদিন থাকবি সেদিন আমাকে একটু জানাস আগে, কারণ তার যে বয়ফ্রেন্ড আছে সে তো আবার রাগ করবে। তো আমার মনে আচ্ছা ঠিক আছে, ওই ভাইয়ার নাম্বার দিয়ে আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো নি যে জয় আমার সাথে থাকবে, যেহেতু হিন্দু। তো আমি আসলাম বাড়ি থেকে 11 তারিখে, মানে আমার দেশের বাড়ি থেকে ঢাকায় আসছি 11 তারিখে, 11ই ফেব্রুয়ারি। আসার পরে তার জন্য একটা গিফট কিনলাম, গিফট ছিল একটা শোপিস, অনেক মনে আছে আমার শোপিসটা, মানে তাকে টিপু বলে কিনছি। তারপর মানে 14 তারিখে দুলাভাই বলতেছে আজকে বাইরে যাওয়া যাবে না। তো এখন কি করবো, মানে আপুকে ম্যানেজ করবো নাকি দুলাভাইকে ম্যানেজ করবো? তারপরে দুলাভাইকে তো বুঝাইলাম যে আপনি 1 ঘন্টা পরে আমাকে গিয়ে নিয়ে এসেন, দুলাভাই বলতেছেন না কোনোভাবে যাওয়া যাবে না। পরে আপুকে বোঝানোর পরে আপু বলল ঠিক আছে বন্ধুদের সাথে দেখা করবে, তুমি 1-2 ঘন্টা পরে যাই নিয়ে এসো ওদের ছাড়ো। তো বলছে ঠিক আছে আমি যাবো গিয়ে দিয়ে আসবো, তারপরে কিন্তু আবার ওইখান থেকে এই করবো নিয়ে আসবো। দুলাভাই সাথে থাকতে যাচ্ছে, আমি ভয় পাচ্ছিলাম যে দুলাভাই তো এখনো জানা মনে ছোট, তো এখন যে মানে মনে মনে এত বড় হয়ে গেছে এটা তো ভাইয়া বুঝতে পারতেছে না। তো ভাইয়া দিয়া আবার ছাব্বি কি করছে, সে আমি যে বাসায় থাকি সে বাসার সামনে সে দাঁড়িয়ে নিয়ে সে দাঁড়িয়ে আছে। তো পরে বলতেছে যে তুমি কই? আমি বললাম যে আপনি বাসার সামনে দাঁড়ান না, আপনি আমার কলেজের সামনে যান, কলেজের সামনে দাঁড়ান, ওইখানে দেখতে পাবেন আমার। পরে সে এগিয়ে আসছে আমাদের কলেজের সামনে আসছে, দুলাভাই আমাকে নামাই দিয়ে চলে গেল। আমার খুব মনে আছে সেদিন আমি একটা কালো ড্রেস পরছিলাম একদিনের মধ্যে। তো সে আসার পরে আমি বললাম যে তুই কোথায়? পরে বলতেছে আমি একটা কি যেন একটা তেলের পাম্প তার সামনে আমি দাঁড়িয়ে আছি, অন্ত ওদিকে যাবো না, আপনি আমার কলেজের সামনে আসেন। আমি কলেজের সামনে দাঁড়িয়ে আসছি যে কোনো ছেলেকে অনেক ছেলে দেখা যায় কিন্তু তার মতো না। সে আবার আমাকে ফোন আগে বলছে কি যে আমাকে দেখলে কিন্তু অপছন্দ করবেন, আর আপনি দেখো অনেক তো অনুরোধ,
এটা তো ফার্স্ট দেখা তাই তো?
হ্যাঁ।
ভিতরে অনুভূতি কেমন?
আসলে আমি ভাবছিলাম যে সে যতটুকু বলছে হয়তো মিথ্যা বলছে, সে দেখতে সুন্দর স্মার্ট।
ফার্স্ট যখন সামনে সামনে যাচ্ছেন তখন ভিতরে কেমন?
এই যেটাই অনুভূতি ছিল, আর এর আগে তো কখনো কারোর সাথে এভাবে দেখা করি নাই, আর ভয় লাগতেছিল যে আমি ফার্স্ট গিয়ে কি করবো কি বলবো।
তারপর
জয় আমার পিছনে আমার সামনে একটা ছেলে চলে গেল সানগ্লাস পরা। আমি পরে বললাম যে আবার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আপনি কই? পরে বলতেছে যে এইখানে। পরে বললাম যে আচ্ছা আপনি কি জিন্স প্যান্ট পরছেন? পরে বলছে হ্যাঁ। এই কালের টি শার্ট পরছেন? হ্যাঁ। হাতে ঘড়ি? পরে বলতেছে হ্যাঁ। সানগ্লাস? পরে বলতেছে হ্যাঁ। তোমার ঠিক আছে পিছনের টাকান, পরে পিছনের টাকালে কোথায় আপনি? আমি বললাম যে একটা কালো ড্রেস পর মেয়ে দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। সেটাই আমি, সে অন্যদিকে তাকাইলো, তাকানোর পরে বলতেছে যেটাই করেন বাসায় যাই করেন, কিন্তু আমার সামনে কোনো মানে ই করেন না, অবহেলা করেন না আমাদের।
ফোনে ফোনে বলছেন?
হ্যাঁ। না সেই বলতেছে
আমাকে, সে বলছে
হ্যাঁ আমাকে দেখান, আমাকে
যদি অপছন্দ হয় তার অপছন্দটা সামনাসামনি
দেখেন, বললেন না স্পষ্ট ভাবে অনেক। পরে আমি বললাম কি বলেন আপনি তোমার ফ্রেন্ড আসেন। পরে সে আসলো, আসার পরে সে একটা রিক্সায় আমি আর জয় একটা রিক্সায় গিয়ে দেখলাম একটা প্রাইভেট কার। তো বললো যে উঠেন, উঠে যাবে একটা পার্কে যাব। তো যখন গাড়িতে উঠি তখন তার সাথে যে কি বলবো বুঝে উঠতে পারছি না, শুধু শোপিসটা সামনে দিয়ে বললাম যে আপনার জন্য আনছি। তো জয় এত হাসতেছে যে কি বলতেছো তুই? অন্য কিছু বল, কেমন আছো বা কি?
শেখান বা বুঝানো প্রেমে পড়লে বা ভালোবাসার মুহূর্তে চারিপাশে নাকি বিউগল বাজতে থাকে?
তখন প্রেমে পড়ি নাই, তখন তো ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড।
তাহলে কি প্রেম এবং ফ্রেন্ডশিপের মাঝামাঝি একটি জায়গায়?
না, প্রেম বলাই যাবে না, শুধু ফ্রেন্ড।
কিন্তু পড়ে যেতে পারেন এরকম একটি অবস্থা?
তখন তো চিন্তা করিনি যে সেখানে পড়ে যাবো।
কিন্তু ভালো লাগতেছে তো?
ভালো লাগছে, তখন তো ওই কথাটা মনে পড়তেছিল যে যখন বলছে আমাকে যে আমার অবহেলা করেন না, অনেক কষ্ট পাবো। আপনি যদি কথা বলার না ইচ্ছে হয় আপনার বাসায় গিয়ে কথা বলবো।
সাব্বিরকে কেমন দেখাচ্ছিল?
আসলে ও আমার ছিল 2 ইঞ্চি শর্ট, আর আসলে আল্লাহ তো সবারই সৃষ্টি করছে, বলবো না যে কেমন চেহারা এটা এখন বলতে পারবো না, কিন্তু কেউ পছন্দ করবে না।
আপনার কেমন দেখার মনে হচ্ছিল দেখার পরে?
আসলে আমি তো নামাজ পড়তাম, নামাজ পড়ার চেষ্টাও করি, আমি আল্লাহর বান্দাকে কখনো নিন্দাই না, আল্লাহর বান্দাকে কখনোই আমি কোনোভাবেই বলি না সেটা একটা কেমন আসলে ফার্স্ট মনে উচ্চারণ করলাম সেটা একটা ভালো না, ভালো ছিল না। শুধু ওই কথাটাই মনে মনে মানে মনে পড়তেছিল যে সে এই কথাটা বলছে যে আমার গবহেলা করেন না। তো তারপর নিয়ে গেল একটা পার্কে, নিয়ে যাওয়ার পর ওইখানে বসলাম, তো ফুচকা বড়ের দিলো খাইলাম। খাওয়ার পর বলতেছে যে আমি জানি আপনি আমার পছন্দ করেনি। তো পছন্দ কি? আপনি কি পাচ্ছেন নাকি যে আপনাকে পছন্দ করতে হবে? এটা আমার বান্ধবী বলবো, আপনি ওগুলি চিন্তা ছেড়ে দেন। তো বলতেছে তোমার তো কিছু গিফট করি নাই, দাঁড়ো তোমার কিছু গিফট করি। পরে সে একটা কসমেটিক্সের দোকানে গিয়ে আমাকে আর আমার একটা বান্ধবীকে কিছু গিফট করলো, একটা গলার লকেট ছিল, একটা চেন গিফট করলো। পরে আমাদেরকে আবার রেখে গেলো, স্ত্রী করে নেই, আবার রেখে গেলো আমাকে আমাদেরকে। আমি বাসায় আসার পরে ফোনটা অফ, একদম অফ করে দিছি। দেওয়ার পরে সে শুধু ট্রাই করে আমার নাম্বারে ট্রাই করে কিন্তু পাই না। পরে কেনা নম্বরে ফোন দিয়ে বলতেছে কী ব্যাপার, জানা তোর মোবাইল বন্ধ কেন? পরে বলতেছে যে আমি তো ভাইয়া জানি না, আর ও আছে কলেজ আসেনি। আসলে কিনা এসবের মধ্যে কখনোই জানতো না যে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে, এরকম মনে হতো না। তারপর এই তো আস্তে আস্তে কথা হতো, ই হতো, তাই সময় একটা বিয়ের কথা হয়, তাকে আমি জানাই যে ফ্যামিলি থেকে বিয়ের কথা হচ্ছে। যখন আমার এয়ারসেন্স পরীক্ষা চলতেছে, পরীক্ষার কিছুদিন আগে, মানে 4-5 দিন আগে, তখন বললাম যে আমার তো বিয়ের কথা চলতেছে, তো আপনাকে আমি ইনভাইট করতে যাব। সে তো শোনার পরে অবাক হয়ে গেছে যে কি বলো তুমি, কি বলেন আপনি? তখন তুমি করে বলেন, আপনি করে বলে কি বলেন আপনি? তারপরে বললাম হ্যাঁ। তো সে বললো যে ঠিক আছে, আপনি আমার সাথে একবার দেখা করবেন। আমি কেন, আর বিয়ের দাওয়াত করতে তো যাবোই। পরে বলতেছে যে আমার সাথে একবার দেখা করেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করছে, মনে হচ্ছে ঠিক আছে যাবো। পরে শুনে ফ্যামিলিতে মিথ্যা কথা বলছি, এতে প্রেমের মনে হয় তখন মুহূর্তগুলো এর জন্য মিথ্যা কথাগুলো চলে আসছে। বাসায় বলছি কলেজে যাচ্ছে, যাচ্ছে দেখা করতে, তার সাথে
এর মধ্যে দুর্বলতা তৈরি হয়ে গেছে,
হয়ে যাচ্ছে, হয়ে গেছে মোটামুটি। পরে আমাকে পাখি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছি যে তুমি বিয়ে করো না। আবার হয়ে গেছে, কি বল আমি বিয়ে করবো না? সে আমাকে নিয়ে, আমি তখন চিনতাম না, আমি ফার্স্টে বলছি যে আমি ঢাকা রাস্তাঘাট তেমন চিনি না। আমাকে গাড়িতে উঠে সোজা সুজি নারায়ণগঞ্জে নিয়ে গেছে। আমি বলতেছি এত দূরে কোথায় নিয়ে দিতেছেন? পরে ওর বাসাতে ফোন দিল, ফোন দিয়ে ওর ছোট বোনেরও ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে তুই এক কাজ কর, মার কাছে 10,000 টাকা নিয়ে, টাকা নিয়ে কেন তো জানো একটা শাড়ি কিনে আন। আর ওর বন্ধু বান্ধব সবাই আসছে। আমার পরে বলতেছে যে কী ব্যাপার দিস, তো বিয়ে করবো আমাকে বলবো না? তো আমি গাড়ির মধ্যে বসে চুপচাপ শুধু শুনতেছি যে ওরা কি করতেছে, কার বিয়ে। পরে আমার বলতেছে যে তোর ইয়ের নামের তার যে মানে কলি, সে আসছে, এসে পরে বলতেছে যে আপনি বিয়ে করুন না, কিন্তু বিয়ে করার জন্য আসিনি আমি, তাকে বোঝানোর জন্য আসছি না। ওরা বিয়ে করাবে, ওরা মনে করেন কাজেও তো সে ওইখানে গিয়ে পরিচয় পত্র নাকি ওগুলো বানানো শেষ, মানে 8,000 টাকা যেন খরচে হয়েছে, ওগুলোও বলতেছে যে তুমি যদি বিয়ে না করতো না আমার 8,000 টাকা খরচ করাইলে কেন। আমি তখন গাড়ির মধ্যে গান দিচ্ছি যে পর বোন আসলো, আসার পর বোনকে আমি বললাম যে ঠিক আছে বোন, বাসায় গিয়ে বলি সাব্বিরের বসা, তারা যদি মেনে নেয় তাহলে তো ভালো, আর না মেনে নিলে আমি ডিসিশন নেব। বাসায় গেছিলাম, আসার পরে আপুর সাথে একটু আলাপ করলাম যে আব্বু আমার যদি গুণ পছন্দ থাকে তুমি কি পড়ব না ছেলে কী করে? আমি পরে বললাম যে ছেলে বিজনেস করে। বলতে সেটি কোথায় থাকে? বলছে নারায়ণগঞ্জ। আপু নারায়ণগঞ্জের কথা শুনে বলতেছে না, দেশের মেয়ে দেশের ওইদিকে বিয়ে দেবো, নারায়ণগঞ্জে বিয়ে দেবো না। তো আমি বললাম একটু ভেবে দেখো, আপুরও বোঝাতে পারিনি কাউকে বোঝাতে পারিনি। পরে আবার ফোন দিছে রাত্রে, কিন্তু ফোন অফ, অনেক একটু মেসেজ পাঠিয়েছে, আমি সকালে দেখছি এগুলো। তারপরে আমি বললাম যে আপনি এক কাজ করেন, আমি আপনার সাথে যেভাবে হোক আমি দেখা করে দিই, আপনি দেখা করেন। বলছে না আমি দেখা করতে পারবো না, দেখা করলে কেউ পছন্দ করবে না, কারণ আমিও জানি তাকে কেউ পছন্দ করবে না। আমাদের ফ্যামিলি কেন, আমাদের বংশের মধ্যে ওরকম ছেলে নাই, তাকে কখনোই পছন্দ করবে না। তারপরের দিন যখন মেসেজগুলো পেলাম অনেক খারাপ লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল। আমি পরে এক একই, মানে সেদিন আমি কোনো ফোন দেয়নি, আমি যেদিন গেছিলাম সেটা হলো এপ্রিল মাসের মাস মাসের একুশ তারিখে তার সাথে দেখা করলো 2011। যাওয়ার পর 21 তারিখে দেখা করলাম, 22 তারিখ গেল, 23 তারিখে 1:30 সময় যখন আমি ফোনটা ওপেন করি, তখন যখন আমাকে SMS করছে যে জান রে আমার মারিস না, তোরে সারে বাঁচবো না, তোরে সে আমার কোনো পথ নেই, মানে এত খারাপ লাগছে যে একটা ছেলে সে যতই থাকুক, যতই তার চেহারা খারাপ থাকুক, একটা ছেলে আমাকে এইভাবে ভালোবাসতে পারে?
কথাটা কি ছিল
যে জান তুই আমার মারিস না, তোর ছেলে আমার কোনো পথ নেই?
আরেকবার বলবেন।
দেখলাম 22 তারিখে, মানে আমি উজু করে এসে তুই একটা নামাজ পড়লাম যে আল্লাহ রাতের মধ্যে তুমি আমার একটা ভালো মন্দ যে কোনো একটা সত্য তুমি দেখাইও। আমি আবার আগে তাহাজ্জুদ নামাজ পড়তাম, কখন তাহাজ্জুদ নামাজ আমি মানে কাছে মানে বাদ দিতাম না। তো ওই দিন জানতে আসলে আমি ঘুমাইতে পারিনি স্বপ্নতে বুকি করে। তারপর ও সেদিন আবার আমার বাবা দেশে পাইছে আমাকে দেখতে, আর রেগুলারলি আমার ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছে, কিন্তু ওনার সাথে কথা কম বলতো, কারণ সন্ধ্যার পরে 7টার পরে আমাদের দেশে কারেন্ট চলে যেত। তো আমাদের সামনে একটা স্কুল আছে, ওই স্কুলের সামনে গিয়ে বসছে চাঁদ দেখা যায়। তো আমরা দুই ভাই বোনে ওখানে গিয়ে গল্প করতাম, মানে যত রকমের কথা আমার মনে করেন যে ফ্রেন্ড বললেন অভিভাবক বলেন সে ছিল। তো যখন রাত হতো তখন সব ছেলে মিস করতেন সেই ছোট ভাইয়াকে। আমি জানি ভাইয়াতে শুনতেছে না, কারণ গ্রামের এলাকা তো আর অনেক রাত হয়ে গেছে। ভাইয়া আমি জানি যে তুমি আমার ব্যবহারে বা আমাকে নিয়ে আসতে পারছিল, তুমি সেটা সফল করতে পারো নাই, তুমি অনেক কষ্টে আসো, আর আমার সাথে কেন কথা বলো না সেটাও আমি জানি।
অদ্ভুত জীবন এবং অদ্ভুত জীবন চরিত্র এই মানুষের। একদিকে একদিকে এই যে সম্পর্ক গুলো ভাই সম্বন্ধে বলতে গিয়ে বারবার আবেগে চোখে পানি চলে যাচ্ছে জান্নাতের, এবং জান্নাতের এই কথা বলা, এই কান্না, এই আবেগ, এগুলো দেখলে খুব সহজেই বোঝা যায় যে ভাই হয়েও জান্নাতের প্রতি যে দায়িত্ব, যে ভালোবাসা, যে কর্তব্য সে করেছে দিনের পর দিন। জান্নাত হয়তো পৃথিবী থেকে চলে যাবে, জান্নাত হয়তো সমস্ত কিছু ছাপিয়ে চলে যেতে পারবে, কিন্তু জান্নাতের ভেতর থেকে চার দিন রাতে মাঠে বসে থেকে ভাইয়ের হাত ধরে সব রকমের কথা বলা, তার সাথে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করার জন্য অনুভূতি, সেটি কোনো কালেই যাবে না। বাবার সে আদর্শ, বাবার যে ভালো লাগা, বাকি পরিবারের কাছে মানুষজনের ভালোবাসা, ভালো লাগা, এটি একদিকে। অন্যদিকে সাব্বির নামের একজন মানুষ যে একেবারে জলোচ্ছ্বাসের মতো তাকে আহ্বান করছে, এবং সকাল হচ্ছে যার এই ধরনের মেসেজ পড়ে জানবে আমাকে তুই মারিস না, সেক্ষেত্রে আসলে মানুষের কি করার থাকে, কোথায় যায় সে মানুষটি, কোন পরিস্থিতির ভেতর দিয়ে থাকে, আগেই মানে অদ্ভুত জীবন চরিত এই মানুষের। একদিকে যদি তুই বলিস যে সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো কেউ তোকে টানতেছে, অন্যদিকে হয়তো তার শেকড়টা উত্থিত হয়ে আছে, যে শেকড়ের মধ্যে বিভিন্ন রকমের রং, কেউ হয়তো ভাইয়ের চরিত্রে, কে বাবার চরিত্রে, কে মায়ের চরিত্রে, কে বন্ধুর চরিত্রে, কে বোনের চরিত্রে, যাবো তো যাবো কোন দিকে। আবার হঠাৎ করেই ওই শেকড়কে উপড়ে ফেলে কেউ একজন এক জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যে টেক্সট পাঠাচ্ছে জানবে আমাকে তুই মানুষ না।
This track was downloaded from FusionBD.com.
Yes, বন্ধু আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4 এবং শুনতে পাচ্ছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, যেখানে আছেন গুরু এহতেশাম এবং আছেন আজকের বিশেষ অতিথি বন্ধু জান্নাত আপু, যার জীবনের কথা শুনছিলাম আমরা। মাঝখানে আছি এবং আরো অনেকটুকু যাব আমরা, পুরোটুকুই শুনবো, তার শেষটুকু কি হবে অবশ্যই আমরা সেটা শুনতে চাই।
একটি কথা বলে মাঝখানে বলে দিয়ে মেঘলা, যেমন আজকে সিএনজিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, হঠাৎ ছেলেটি বললো যে মানে আমি প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম টেলিফোনে, ও সেই ফোনের কনভারসেশনে টের পেয়েছে যে আমি গুরু এহতেশাম,
এবং এটা কিন্তু এর আগেও অনেকবার হয়েছে
এরকম হয়। তো সে বলছিল যে আমার আজকে 500 টাকা মানে একজন ভাড়া না দিয়ে চলে গেছে, তার যে কষ্টটা ছিল আপনার সাথে পরিচয় হওয়ার পর সেই কষ্টটা এখন অনুভব করছে না, তার নাম আবদুল্লাহ, এবং স্পেশালি তোকে ধন্যবাদ জানিয়েছে। সেটা শুধু আবদুল্লাহ না, অনেকেই বলে তোর কণ্ঠ স্পেশালি, তোর তুই যেমন তোর যে দিনে দিনে শব্দ হাসির সেইটি, তাই বলে ঘন ঘন কথার মাঝখানে হাসি দিয়ে বসিস না, আবার দিচ্ছিস, আবার দিচ্ছিস, যাই হোক তোর কণ্ঠে দারুণ প্রশংসা করে সবাই। এবং এখন যখন শুরু করেছিলি তুই কথা, তখন আমি তাদের মতো করে শোনার চেষ্টা করছিলাম, আসলে দেখি তো আমাদের মেঘলা কেমন কথা বলে। তোর টোনালিটি, টোনালিটি ব্যাপারটা তো আসলে গড গিফটেড, তো স্রষ্টা আসলে তোর প্রতি হয়তো অনেক বেশি পরিমাণে সদয়, যে কারণে তোর টোনালিটির মধ্যে দারুণ একটি মানে ইটস এ ব্লেসিং, আমি যতটুকু বলবো যে অনেক চমৎকার টোনালিটি আসলে, এবং এটা বলার সুযোগ হয়ে ওঠে না, এবং অনেকের কাছ থেকে আমি এই ফিডব্যাকটা পাই, এবং অনেকেই বলে যে টোনালিটির মাধ্যমে বোঝা যায় যে মেয়েটি মনে হয় খুব সোবার, মেয়েটি খুব ভালো। আমি বললাম যে অবশ্যই ভালো, এবং আজকে বসুন্ধরায় ওরা হয়তো দেখে চিনতে পেরেছে, যেহেতু প্রাণা ভালোবাসা বাংলাদেশের অনেক জায়গায় বিলবোর্ড এবং অনেক ক্যাম্পেনিং করা হয় সেই কারণে। তো একজন বলছিল হাসানুজ্জামান, সে একটি দুইটি শপের মালিক, বাট সে খুব স্ট্রাগল করে বড় হয়েছে, সে বলছিল যে গুরু আপনার প্রোগ্রাম আপনি চালিয়ে যান, আমাদের মতো কত মানুষ যে আছে, যেমন আমি নিজে 40 টাকার স্পঞ্জ পড়লেও আমি আমার বাড়ির লোকজনকে ভালো রাখার চেষ্টা করি, এই যে পারিবারিক সম্পর্কের কথা বারংবার আপনি বলেন, আমি তখন এটা আমাকে এত বেশি এনার্জাইজ করে যে না আমার পরিবারের প্রতি আমাকে আরো বেশি ডেভোটেড হতে হবে, আরো বেশি ডেডিকেটেড হতে হবে। তো আমাদের নিজেদেরই অলক্ষ্যে আমরা কিন্তু অনেক বড় মাপের কাজের সৌভাগ্য বা ভাগিদার হয়ে যাচ্ছি আর কি, এটি সত্যি অনেক বড় একটি ব্যাপার। তারাও বলছিল যে মেঘলাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন, ওর কণ্ঠটা মানে ইট সাউন্ডস রিয়েলি গুড, এবং মনে হয় যে অনেক ফ্রেশ এবং বলা হয় না, মানে নিজের মানুষ তো তুই, মনে হয় তুই তো, এত বলার বাকি আছে, কিন্তু আসলে এটা একনলেজ করার প্রয়োজন আছে।
এজন্য ধমকও শুনতে হয়, কম ধমক খাই না,
ক্রেডিট তো পরিচয় নিতে যান, অনেক সময় তো টোনালিটির মধ্যে যেটি তোকে পারমিট করে না, এই ধরনের হয়তো টোনালিটির কিছুটা চেঞ্জিং চলে আসে, যেটি হয়তো তোকে এই যে জিনিসগুলো ফাইন টিউনিং করার কারণেই হয়তো সাউন্ডটা এত বেশি ভালোভাবে এখন যায়, যেটি অনেক বেশি পরিমার্জিত এবং অনেক বেশি পরিশীলিত শোনায়, দ্যাট ইজ রিয়েলি গুড। আমি আসলে আমি প্রাউড ফিল করছি যে আমার মতো এরকম একজন সহযোদ্ধা আমার সাথে আছে। চলে যায় জান্নাতের কাছে, জান্নাত শুনছিলাম আপনার জীবনের কথা।
তারপর আমি মানে 22 তারিখে রাতে মানে 23 তারিখ পড়ে গেছে, 12:30 পরে যখন SMS পাওয়ার পর আমি ডিসিশন নিলাম যে আমি কালকে গিয়ে বিয়ে করব। তো আমি রাতে ফোন দিয়ে দিলাম যে আপনি টেনশন করেন না, আমি কালকে যাচ্ছি। কোথায় যাবো? আমি বললাম যে নারায়ণগঞ্জ যাচ্ছি আপনাকে বিয়ে করার জন্য।
ওই মেসেজটাই পাওয়ার পর,
হ্যাঁ মেসেজটা পাওয়ার পরে তো সেদিন আমার বাবা আসছিল দেশের বাইরে থেকে আমাকে দেখার জন্য, দেশের বাইরে থেকে সবকিছু নিয়ে আসছে। আমার মা বল কেমন একটা জিনিস খেলে আমার মেয়ে মাছের মাথা খেতে পছন্দ করে, ওটা ফ্রিজে রেখে দিত। আমার মেয়ে কলিজা খেতে পছন্দ করে, ওটা ফ্রিজে রেখে দিত। আব্বু যখন আসতো তখন ওগুলো আবার মনে করেন যে বস্তা বেঁধে রেখে দিত, তারপর তাকে করে নিয়ে আসতো, নিয়ে এসে আবার বাসায় রাখতো। তো আমার যে বড় বোন যার বাসায় আমি থাকি তাকে বোন বললে ভুল হবে, সে আমার মা। আমি যদি কখনো তাকে মা রাখতে পারি হয়তো বা আমার আত্মা তো অনেক তৃপ্তি পাবে, কিন্তু মা দেখার যে একটা অধিকার সেটা আমি নিজেই নিজে ছিন্ন করে ফেলছি। ডাকবো কি করে তাকে মা, জানি যে মা ডাকলে হয়তো সন্তানের মতো আমাকে মানুষ করছে, জানি যে যত বড় আমি তার কাছে ভুল করি না কেন সে আমাকে ক্ষমা করে দেয়। তারপরও আসলে ওইভাবে সরি বলা হয় না তাকে, বা তার পা হাত পা ধরে কখনো ক্ষমা চাওয়া হয় না, এটা নিজের কাছে অনেক অপরাধী মনে হয়। তারপর আমি আমার বাবার সাথে দেখা করলাম, বাবা রাতে আসে ভোর দিকে, ভোরবেলায় আসে, বাবার সাথে দেখা করে আমি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। তখন সে আমাদের ওখানে একটা মসজিদ আছে, সে মসজিদের সামনে সে গাড়ি নিয়ে দাঁড়াইছে। তো আমি যখন বাসা থেকে বের হই, বের হওয়ার সময় যখন গাড়িতে উঠি তখন গাড়ির তো উঠার আগে মানে দরজা লেগে আমার কপালে মানে কপালটা ফেটে যায়। তখন আমি মানে গাড়িতে উঠতে চাচ্ছি না যে আমার কি বিপদ আছে, পর ও মানে বলতেছে উঠো উঠো। তো আমি উঠলাম, উঠার পরে ওখানে গিয়ে নারায়ণগঞ্জে অনেকক্ষণ দেরি হলো, হওয়ার পরে আমাকে বিয়ে পড়ালো। আসলে আমার অ্যাড্রেস নিলো, আমার নাম নিলো, নেওয়ার পরে আমাকে সাইন করতে বললো। কিন্তু যখন আমি সাইন করতেছিলাম তখন আমার হাত আর মানে হাত থেকে মানে কলম বারবার পড়ে যাচ্ছিল, আমি আর সাইন করতে পারতেছিলাম না। তাদের ফ্যামিলি থেকে তার ছোট বোন, তার ছোট ভাই আর পরিবার একজন তার ফ্রেন্ড হবে, তার সবাই আসছে, সবাই শুধু বলতেছে যে ঠিক হয়ে যাবে, ঠিক হচ্ছে। আমি আমার বলছিলাম যে আমি বিয়ে করবো কিন্তু আমি বাসায় চলে আসবো, আমি আপনাদের বাড়িতে যাবো না। আমি আস্তে আস্তে ফ্যামিলিকে বুঝিয়ে তারপর আপনাদের বাড়িতে যাবো, সে ওটাই রাজি হয়ে গেছে, যাতে ঠিক আছে যাও। তো এর মধ্যে বলি সে অনেক রিকোয়েস্ট করতো আমাকে তার বিয়ে করার জন্য, অনেক রিকোয়েস্ট, যেটা আসলে সবাইকে বলে বুঝাতে পারবো না। আমি তো ধরে ধরে বলি বাংলাদেশের বা দেশের বাইরে যারা আছে সবগুলো প্রেমিককে অপমান করা হবে, এমন ভাবে সে আমাকে রিকোয়েস্ট করতো, পায়ে ধরে পর্যন্ত রিকোয়েস্ট করতো আমাকে যে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। আমি তোমাকে কখনো কষ্ট দিব না, কোনো দিন কষ্ট দিব না। আবার সে আমার সাথে এতদিন কথা বলে এটুকু বুঝতে পারছে যে আমি অন্যায় কখনো করি মানে অন্যায়কে প্রশ্রয় দিই না আর অন্যায় কখনো করিও না। আর কেউ যদি আমার মাইন্ড নিয়ে একটু কথা বলে তাহলে ওই কাজে আমি কখনোই যাই না, সেটা আমার যত কষ্টই হোক আমি ওটা করি না। তো বিয়ে করার পরে সে আমাকে বাসায় রেখে গেল, বাসায় রেখে যাওয়ার পরে সেদিন থেকে আমার ফোনটা অফ। তার সাথে বিয়ে করে কত বড় ভুল করলাম সেটা শুধু চিন্তা করতেছি, মানে বুঝাতে পারতেছিলাম না যে ভুলটা কত বড় হয়ে গেছে। আর আমার যে বান্ধবী চিনা সেও জানতো না যে আমি বিয়ে করছি, কাউকে জানাইনি আমি, আমার যতগুলো ফ্রেন্ড আছে কাউকে জানাইনি। তো যখন আমার 4 তারিখে পরীক্ষা এপ্রিল মাসের, তখন আমি টিনাকে বললাম যে টিনা এরকম হয়ে গেছে, টিনা তো ভীষণ রাগ, তুই বিয়ে করলে আমাকে জানালি না কেন? তোর ভাইয়ের মানে সাব্বিরের নাম্বারটা ওর ফোন থেকে ডিলিট করে দিল যে আমার ভাইয়ের সাথে কখনো কথা বলবো না। তো আমিও মানে ওর সাথে কথা বলতে ভয় পাচ্ছিলাম যে তো ঘনিষ্ঠ একটা বান্ধবী, তো পরীক্ষা মানে পরীক্ষা শুরু হবে এই মুহূর্তে তাকে আমি দেখতে পাচ্ছি না। পরে দেখলাম না ও সিটে এসে বসছে, তখন ভাবলাম যে হয়তো পরীক্ষা দিবে। এরকমই যাচ্ছিল, হাসি দুঃখ ওদের ফ্যামিলি সবকিছু শেয়ার করতো। তবে আমার ফ্যামিলি যে মানে আমার ফ্যামিলিতে যেরকম সেটা আমি তাকে সবসময় বোঝাতে চেষ্টা করছি যে দেখো আমার বাবা আমাদেরকে কখনো কষ্ট দেয়নি। আর ছোট থেকেই আমার আমি ছোট থেকে দেখতাম আমাদের বাড়িতে 3-4টা কাজের লোক ছিলই, প্লাস যদিও আমি একটু একটু যে কোনো বিষয় নিয়ে একটু কান্নাকাটি করলে আমার যে 2 দুলো ভাই আছে, 2 আপু আছে, 2টা ভাই আছে, মানে আমি চাওয়া চাইতে দেরি, ওদের আনতে দেরি না, কখনোই না। তো একসময় মানে এগুলো কথা যখন মনে পড়ছিল যে কত বড় ভুলটা আমি করলাম, পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ওকে বললাম যে আমি বাড়িতে যাই, বাড়িতে যাই না বাবাকে বুঝাই, আমি যদি বুঝাতে পারি তো ভালো, আর যদি না বুঝাতে পারি তাহলে আমি মানে তখন আমি বুঝে উঠতে পারতেছিলাম না আসলে আমি কী করবো। আমি দেশের বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি দেশের বাড়িতে গেলাম জুন মাসে, আমার জুলাই শেষের দিকে পরীক্ষা শেষ, জুন মাসে গেলাম। জুন মাসে যাওয়ার পরে ওইখান মানে বাসে কারোর সাথে শেয়ার করতে পারতেছিলাম না, দেখে আমার নানির বাড়িতে আমি চলে গেলাম আমার মাকে বলে। আমার মামাতো ভাই একটু বিয়ে ছিল, সেখানে গেলাম। সেখানে সাত দিন থাকার পরে আমাদের বাড়িতে আসলাম। আসার পরে আমি কাউকে বলতে পারিনি যে আমি এত বড় একটা ভুল করে ফেলছি। পরে সে বলতেছে যে আমার বড় ভাবি তো প্রেগনেন্ট আর তার মনে সিজার করবে 4 তারিখে, তো এর মধ্যে যদি তুমি বসে বাড়িতে থাকো তাহলে ভালো হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে কি করতে বলেন? আমি তখনও তাকে আপনি বলেই বলি, মানে ভাই বলেই রেখে, ছাব্বির ভাই বলেই রাখি। পরে বলতেছে যে তোমার এনে দিয়ে যাবো, তুমি কোথায় থাকবো বলো। তো আমাদের বাড়ি অ্যাড্রেস দিয়ে দিলাম। তারা দুইটা গাড়ি নিয়ে গেল, সেটা ছিল জুলাইয়ের 26 তারিখে আমাদের দেশে গেল। যাওয়ার পরে আরেকটা হোটেলে উঠলো, উঠার পরে পরদিন খাবার বেলা বলতেছে তুমি কই? আমি তো বাসাই। তো সকাল মানে কয়েকদিন থেকেই আমি আমার ফ্যামিলির কারোর সাথেই কথা বলি না, শুধু আম্মু কাজ করে আম্মুর দিকে তাকাই থাকি, ভাইয়া কাজ করে ভাইয়ার দিকে তাকাই থাকি, বাবা বাইরে থেকে এসে বলে আমার মামুনি কোথায়, ওই যে আমার বাবার দিকে তাকাই থাকি। মানে প্রত্যেকটা ঘরের কোনাই কোনাই আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি যে কোথায় কি আছে না আছে। আমি মনে হয় আর দেখতে পাবো না, আমার এই মায়ের মুখটা মনে হয় আমি আর দেখতে পাবো না। আসলে তখন ফিল করতেছিলাম যে কত বড় ভুল আমি করে ফেলছি, যেখানে আমার ফ্যামিলি মেম্বার কেউ থাকবে না, সেখানে আমি কি করবে বল। সেদিন আমি বুঝতে পারছিলাম যে আমার 18 বছর বয়সে আমি আমার এত বড় হয়েছি যে ফ্যামিলিতে এদের ভালোবাসা উপেক্ষা করে, যে সে আমার মানে 6 মাস কথা হচ্ছে তার ভালোবাসা কিভাবে আমি গ্রহণ করলাম, তাহলে ওদের ভালোবাসা কি এত ঠুঁকে ছিল, আমার কাছে এটাই মনে হয়েছিল তখন। তারপর সে আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি তো একটু ইয়ে যাবো, আমার একটা বান্ধবী আছে নাম আশা, ওর সাথে আমি এবার ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি। তো আমি বললাম যে ভাইয়া আমি তো আশাদের বাড়িতে যাবো, এটাই সাথে যেতাম। তো ভাইয়া রিক্সা রেখে দিল, আমি রিক্সাটা নিয়ে ভাইয়া রিক্সা ডেকে দিয়ে বললো যে আশাদের বাড়ির মানে ভাড়াটা দিয়ে দিচ্ছে, আমি আবার আসছি পোস্ট অফিসে, মানে পোস্ট অফিসের সামনে ওরা দাঁড়িয়ে আসছে। আমি আসলাম, আসার পরে দেখলাম দুইটা গাড়ি, একটা গাড়ির মধ্যে 7-8 জন আর আরেকটা গাড়ির মধ্যে সে একা। তো মানে বললো যে উঠো। আর আমি যখন বাসা থেকে চলে আসতেছিলাম তখন আমার মা, আমি আবার দুধের সস ছাড়া ভাত খেতে পারতাম না, ছোটো ভাই সেম ও দুধের সস ছাড়া ভাত খেতে পারতো না। তো ছোটো ভাই সেদিন আমার বলতেছে যে মা আমার দিও না জান্নাত খেয়ে দাও। তো এক গ্লাসে দুধ দিছে আমাকে, আমি দুধটা খেতে পারি নাই, আমি মানে রেখে দিয়ে চলে আসছি যে আর বারবার পিছন দিকে তাকাচ্ছিলাম, আম্মু ডাকছিল আমার যে জান্নাত কখন আসবা কখন আসবা। আর মাকে আমি বলতে পারতেছিলাম না যে মা আমি আর আসবো না, হয়তো বা তোমাকে আর দেখাও হবে না।
জীবনের এই অদ্ভুত সমীকরণ নিয়ে আমরা প্রায়ই এরকম হয়তো আলোচনা করি এবং অনেক অনুষ্ঠানের ভিতর দিয়ে হয়তো এই সমীকরণগুলো উঠে আসে। একদিকে বাবা মা পাগল প্রায় ভালোবাসা, একদিকে ভাই বোনের দারুণ সহমর্মী একটি সম্পর্কের স্মৃতি, আরেকদিকে যে যেই ঘরে তার শৈশব কৈশোর যৌবন এসবের সন্ধিকালগুলো পার হয়েছে সেই সবের স্মৃতি, এক লহমান এক মুহূর্তের ব্যবধানে কোনো একটি মানুষের ভালোবাসায় সবকিছু কিভাবে পর হয়ে যায়। এবং জান্নাতের ক্ষেত্রে যেটি হচ্ছিল যে 6 মাসের সম্পর্কের মধ্যে হয়তো তার সাথে সাক্ষাৎ হয়েছে একবার কি দুইবার, তার মধ্যে এইরকম একটি সিদ্ধান্ত সে নিয়েছে, যে সিদ্ধান্তের অংশীদার করতে পারেনি সে তার নিজের বাবা মা ভাই বোনকে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে হয়তো তার কাছে সেই অনুধাবন সেই বোধোদয় হয়েছে যে আমি এই মানুষগুলোকে কতখানি ডিপ্রাইভ করলাম। জান্নাত তারপর থেকে
ও আমি একটু মানে পিছনে ফিরে যেতে চাই, আমি তাকে বিয়ে করার একটা সিদ্ধান্ত ছিল যে সে কোন যেন ছাদে মানে বসেছিল, তো কাছে তো রাগারাগি করে পানির বোতল লাঠি দিছিল, লাঠি দেওয়ার পর আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে জান্নাত, তো বলেন, ওরা বলতেছে যে আমি একটু পানির বোতল লাঠি দিছি তো আল্লাহর কাছে না নামাজ পড়ে ক্ষমা চাইছে। তো আমার কাছে আরো বিষয়টা অবুক মানে অদ্ভুত লাগলো যে কেমন মানুষ পানির বোতলে লাথি যাবার আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা চায়। মানুষটা তো খারাপ না, মানুষ অবশ্যই ভালো। আসলে তার চেহারা যাই থাকুক, ওর মধ্যে একটা মন আছে। পরে
ক্ষুদ্র ছিল যে কোনো বিষয় পরখ করে দেখে নেয়ার বা বুঝে নেয়ার মতো সেই মানসিক পরিণত বোধটাই হয়তো তৈরি হয়নি আপনার তখন।
গুরু হয়তো আমার কাছে তাই ছিল, আমি এখন এটাই বলবো।
তারপর কি হলো?
তারপর চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে। আসার সময় সে তার মাকে ফোন দিল যে আমার ঢুকলি বাপ, মানে তাদের বাড়িতে উঠাবে, মা তুমি জান্নাতকে তাদের বাড়িতে আসো, তুমি তাদের বাড়িতে নিয়ে যাও। তো মা আসতো আর তার চাচি শাশুড়ি আসতো। আসার পরে আমাকে একটা, এখন কি বলবো, একটা পুরানো শাড়ি পরে বলতেছে যে এটা তো কেউ পরে নাই, কিনে আনছি, এটা পরো। আর আমাকে একটা আংটি দিল। পরে আমি মাকে সালাম করলাম, সালাম করার পরে পরে আমাকে নিয়ে আসলো। আসার পরে সবাই মানে ওর মা তো অনেক মন খারাপ আমাকে দেখে, তার মার মুখে কখনো হাসি দেখি নাই। আমার যে ননদ ছিল, দেবর ছিল, তারা খুব খুশি। তারা বাসর ঘর সাজাচ্ছে অন্য রুমে, আমাকে অন্য একটা শাড়ি পরাইলো, একটা সুতি শাড়ি। আমার আবার যে ননদ, সে আমাকে দুধ দিয়ে মানে ভাত খাওয়াই দিল। তারপরে এইভাবে ভালোই কাটতেছিল আমাদের সময়। আসলে সেদিন রাতে, যেটাকে বলে বাসর রাত, আমি সেদিন রাতে তাকে সালাম করলাম, সে আমাকে 1000 টাকা দিল আর বললো যে আমার কাছে কোনো টাকা নাই, আমি তোমাকে পরে দিতেছি। এই মুহূর্তে আমি অনেক কাঁদতেছিলাম, আমি ঘুমাতে পারি নাই। তারপরও অনেক জার্নি করছিলাম, তো এক সময় ঘুম থেকে উঠে আমি কান্না করতেছিলাম যে আমি আমার মার কাছে যাবো। তখন ও নিজে নিজে অপরাধী, মানে নিজের কাছে মনে হয় অপরাধ বোধ জেগে উঠছে। সে আমার বলতেছে যে আমি কালকে তোমাদের বাড়িতে কথা বলে দেবো তোমার সাথে। আমি পরে বললাম না, কথা বলে দেন না। ও এর মধ্যে একটা ই করি যে আমি যখন বাসা থেকে চলে আসি তখন আমি চিরকুটি লিখে রাখছিলাম ছোট ভাইয়ের পকেটে। মানে ও সবসময় ওই রুমে গেলে ওর পকেটে হাত দিত, যে পকেটে ওইখানে একটা চাবি থাকতো ওই পকেটে হাত দিত। তো এখানে একটা চিরকুটি লিখে রাখছিলাম যে ভাইয়া অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে যে বোনটিকে বড় বস্তু, তো ওই বোনটা তো তোমাদের ছেলে অনেক দূরে চলে যাচ্ছে, পারলে ক্ষমা করে দিও আর আমাকে খোঁজার চেষ্টা করো, আমি খুব ভালো থাকবো, দেখে দেখে ভালো থাকবো, পারলে ক্ষমা করে দিও, না পারলে অভিশাপ দিও। এটুকু লিখে রাখছিলাম। তো পরের দিন আমার শাশুড়ি বললো যে তোমার বাবার নাম্বার দাও। আমি দিতে সাহস পেলাম না, কারণ আমার বাবা খুব রাগি ছিল, অনেক রাগি, আদর করতো কিন্তু অনেক রাগি ছিল। তো এইভাবে কেটে যাওয়ার পরে এদিকে দুলাভ হয়তো কলেজে গেছে, কলেজে যাওয়ার পরে ঠিকানা ঠুকানা বা টিনার কাছে গেছে, যাওয়ার পরে অ্যাড্রেস নিছে, নিয়ে খুঁজে বের করছে আমাকে। তো দুলাভাইকে দেখেই তো আমি অবাক হয়ে গেছি যে কিভাবে খুঁজে বের করলো। তো আমি দুলাভাইয়ের পায়ে ধরে, মানে 3 দিন পর দুলাভাই পায়ে ধরে কান্নাকাটি করতেছে, দুলাভাই ফোন করে দেন, এখন যেভাবে পারেন যদি মেনে নেন, যেভাবে পারেন আব্বুরে ম্যানেজ করেন, আর নয়তো বললেন যে ওরা খুঁজে পাওয়া যায়নি। তখন আমার বাবা, এখনো জানে না যে আমি লুকিয়ে বিয়ে করছি, আমার বাবা এখনো জানে না। তো দুলাভাই বাড়িতে আসলো, আসার পরে বাবার ফোন দিল, তারপরে বলতেছে বাবা জান্নাতের তো একটা বিয়ে ঠিক করছি, তো আপনি কি বলেন, আপনি একটু আসেন। তখন বলতো আমি তো যেতে পারবো না, তো আমার তখন চাচা ছিল, সেই চাচার মানে নির্বাচন চলতেছিল, আমি তো যেতে পারবো না, ডেটটা পিছাই দো। তো বলো ডেট কীভাবে পিছন করো, তখন এনগেজমেন্ট করতে চাইছে, চাইতেছে, তো কাবিন করে রাখি। তো ঠিক আছে কাবিন করে রাখো। কিন্তু বাবা কাবিন তো করে রাখছি, তো উঠাই দেই, বলে দাও পরে আমি গিয়ে নিয়ে আসবো নি। তো ওদের বাড়িতে খুব কষ্ট ছিলামই, কারণ বাবা মা ছেড়ে, নিজের ফ্যামিলি ছেড়ে ওখানে একটা নতুন ফ্যামিলি জয়েন করা, একটা মেয়ের জীবনে যে কতটুকু কষ্টকর, কতটুকু মানে বড় ধরনের একটা চ্যালেঞ্জ, সেটা আমি প্রত্যেকটি মুহূর্তে ফিল করছি। কারণ তাদের ভাষা আমি বুঝতাম না, তারা কি ভাষাতে কথা বলতো সেটাই বুঝতাম না আমি সবসময় যে ভাষায় কথা বলি
সে পাশে তাদের ওখানে দুজন ইউজ করতাম, তারা হাসতো। সে পাশে আমি কথা বলতাম, তারা হাসতো।
This track was downloaded from fusionbd.com.
তো আমি চুপচাপ থাকতাম যে ওরা যা বলে সেটাই শুনি। আবার বেশি চুপচাপ থাকলে বলে কি বউ কি বুবা, এইভাবে কথা বলতো। তো এইভাবে যখন 11 দিন পরে আমার বাবা গেল, যাওয়ার পরে আমার শ্বশুর বাড়ির সবাইকে বললো যে আপনারা যাবেন আর আমার মেয়েকে আমি নিয়ে যাই। তো ওরা বলতেছে না মেয়ের সাথে দেওয়া যাবে না, মেয়ের কয়েকদিন পরে পাঠাইতেছে। তো আমার বাবা তো 26 দেখে মনটা অনেক খারাপ করে ফেলছে। আর 26 উপরে চেন দিয়ে ওখানে চেন দিয়ে বই নেওয়া হয়েছে, বাবা চেন দিয়ে বরণ করে নিস্তারে। তো খুব মন খারাপ করছে। আর দুলা ভাইরা বলতেছে এরকম ছেলে দেখে আমার এই মেয়েটারে বিয়ে দিলা তুমি। ও তোমার সাথে কি অন্যায় করছিল, ঠিক করছিল কি ওর সাথে, মানে ওর কপালে যেন ভালো স্বামী না জুটে। মানে দুলা ভাই আসলে প্রকাশ করছে সে কত বড় মানে মহৎ মানুষ, যে নিজের দোষ কতটুকু মানে আমার দোষ কতটুকু সে চাপাই গেছে। তারপর বলছে বাবা ভুল করে ফেলছে যে আমি আপনার বড় জামাই আপনার মানে ক্ষমা করে দেন। মানে কতটুকু বড় মনের মানুষ হলে সে এই ধরনের কথা বলতে পারে। তো 7 দিন পরে সাপ্রিয় আমরা বললাম যে বাড়িতে যাও, আবার 7 দিন পরে যাই নিয়ে আসতেছি। তো সে আমাকে শুক্রবারে পাঠাইলো মিষ্টি দিয়ে, তারপরে একটা গাড়িতে আমাকে একাই পাঠাইলো। পাঠানোর পরে বাড়িতে গেলাম, অনেকে আমরা তখন তো সাব্বিরকে কেউ দেখে নাই, তো সবাই একটা আছে যে নতুন জামাইকে দেখবে দেখবে এরকম।
ডিপো
থেকে তেল নিয়ে ডিজেল নিয়ে অন্য যে পেট্রোল পাম্প গুলো আছে সেখানে
দিত। ঠিক আছে। তারপর
তারপর ওরা 7 দিন পরে আমাদের বাসায় ড্রাইভার সহ 12 জন গেল। যাওয়ার পরে আমার বাবা আবার প্রত্যেকজনের মানে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী সবারই ড্রেস দিল। আর 26 বললো যে চলো তোমাকে ব্লেজার এগুলো পরবো না, বাবা আমি ব্লেজার পরি না। তো আমাদের বাড়ি থেকে মনে হয় 10,000 টাকা দেওয়া হলো তাকে যে তোমার ইচ্ছে মতন তুমি কিছু বানাই নিও। তো আমরা চলে আসলাম। হ্যাঁ সংসার ভালোই চলতেছিল, মানে সংসারের মধ্যে কিন্তু একটু টুকিটাকি লাগালাগি হবে এরকম। পরে একদিন আমার শ্বশুর আমাকে বলল, শ্বশুর আমার মানে আমার বিয়ের পর 3 দিন হয়ে গেছে আমার শ্বশুরকে আমি দেখি না। তো আমি সাবিরকে বললাম যে বাবা কোথায় থাকে, হাসে তোর বাবা আছে, বাবা কারোর সামনে যায় না। এটা কেমন কথা বলেন, বাবা কারোর সামনে যায় না। সকালবেলা আমি বাবারে ধরছি,
তখনও কি আপনি আপনি করেন সাব্বিরকে?
হ্যাঁ তখন আপনি বলে ডাকি। পরে বাবারে দেখে সালাম করলাম, সালাম করার পরে বাবা বলতেছে আমার বাবা আপনি দেখি না হাসে। তো তখন আমি বুঝলাম যে লোকটা আসলেই অনেক ভালো, সবাই যে বলো ভালো সে আসলেই ভালো। সে আমাদের সামনে কখনো ভাত খেত না, এত লজ্জা পেত। তো আমার ডাক দিল, ডাক দেওয়ার পরে বলতেছে বউ জি বাবা যে তোমার কাছে টাকা টুকু আছে? আমি অবাক হয়ে গেছি যে আমি নতুন বউ। তারপর আমি বললাম যে বাবা কত টাকা লাগবে, তুমি বলতেছে যা আছে দাও। আমি বললাম যে 3500 টাকা আছে হবে? তারপর বলতেছে হ্যাঁ হবে। তো আমি মনে হয় 3300 টাকা ছিল, আমার 100 টাকা রেখে 3200 টাকা বাবারে দিছি যে বাবা আপনি কি করবেন না। তো ওই তো দেখতাম যে বাবার রেগুলারলি এরকম করে আমার কাছে চায়। তো আমি সাব্বিরকে বললাম যে তুমি বাবারে টাকা দাও না, আপনি বাবারে টাকা দেন না। তো কে বলছে বাবারে টাকা দিত? তো আমি আর কিছু বলি না যে বাবা টাকা দিয়ে কি করে। তো বাড়ির লোকে আস্তে আস্তে বলে যে তোমার শ্বশুর তার একটা বিয়ে করছে। মানে বিয়ে করছে? পরে বললাম হ্যাঁ একটা বিয়ে করছে, একটা ছেলেও আছে ওইদিকে। তো আমি সেদিন রাতে সাবিরকে জিজ্ঞেস করলাম যে বাবা কি আরেকটা বিয়ে করছে আপনি কিছু জানেন? সে বলছে কে বলছো তোমার? আমি আবার মাঝে মাঝে তো রাতে উঠে কান্নাকাটি করতাম, সে ওর বন্ধুদেরকে বলে বেড়ে তো কি আমার জিনা ধরছে, আমার জিনা ধরছে। তো আমি পরে বললাম কি আমার না ওই যে বলেছিলাম যে আমার জিনা ধরছে ওই দিন এসে বলে গেছে যে বাবা আরেকটা বিয়ে করছে। তারপরে বড় ভাই নাকি মাদার কাছে আসামি। বড় অবাক হয়ে গেছে যে আমার ফ্যামিলির কথা, কারণ তার ফ্যামিলির কথা সবসময় আমাকে ভালো বলতো, এসব যে জানতেছে তার মাইন্ডে লাগতেছে। তখন আবার ওরা কি করতো সবাই মিলে ওই যে যে হিন্দি সিরিয়াল গুলা ওগুলা দেখতো, আবার আমি দেখতাম কার্টুন। ওরা যখন ওগুলো দেখতো তখন আমি ঘুরে গিয়ে বসে থাকতাম, আমি ওগুলো পছন্দ করি না। তো একদিন ফার্স্ট আপুর কাছে ফোন দিলাম, বড় আপুর কাছে ফোন দিয়ে বলছে যে আপু আমার জান্নাত আমার মাদের সাথে বসে হিন্দি সিরিয়াল গুলো দেখে না, ওরা বুঝেন তো। তো আপু বলতেছে যে এটা একটা বিচার হইলো, বলো ওর পছন্দ হয় না এই জন্য দেখে না, ওর যদি পছন্দ হইতো দেখতো আর ও আগে থেকে ওগুলো দেখে না। পরে বলতেছে আপনারা বলো না একটু বুঝেন। সে যে বাসায় ফোন দিত কিন্তু আমার বাসায় যে কখনোই বলতো না যে আমি তোমাদের বাড়িতে সবার সাথে কথা বলছি এটা সেটা, এইভাবে কেটে যাচ্ছিল। যাওয়ার পরে এক সময় মানে 3 মাস যাওয়ার পরে আমি মানে কনসেপ্ট করি যে সে বলতেছে যাক আলহামদুলিল্লাহ তার ইচ্ছার বিরুদ্ধে কিছু কখনোই করি নাই। তো সে ও শুনে অনেক খুশি, বলতেছে যাক ভালো, তবে ছেলে হইলে অনেক ভালো। তো তখন বুঝলাম যে আসলে ওর ছেলের প্রতি টানটা অনেক বেশি, মেয়ে হইলে যে কি করবে আমি নিজেও জানি না। তো আল্লাহর কাছে বলতাম, নামাজ পড়তাম, নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ যাই করো আমাকে তুমি মাইরো না, যেহেতু ও পছন্দ করো ওর পছন্দ মতো তুমি দিও। তো আমার এদিকে আমার ননদের বিয়ে ঠিক হয়ে যায় যেটা 23 মাস, মানে আমার বিয়ে হয়েছিল 22 মাস আর তার 1 বছর পরে তার বিয়েটা ই হয় মানে গায়ে হলুদ 22 মাসে। তো আমরা বিয়েতে সবাই অ্যাটেন্ড করলাম, করার পরে আমার এক আমি যে চেয়ারে বসছি সেখানে আমি দেখতেছি যে এক চেয়ারে বসে দেখতেছি আমার পানি মানে পানির মতো কি যেন আসতেছে, ভিজে গেছে আমার শাড়ি, আমি ওই চেয়ার থেকে আরেক চেয়ারে গেছি। তারপর দেখেছি আমি কি এরকম, পরে আমাদের যে ড্রাইভার তাকে আমি বললাম যে ভাইয়া আপনার ভাইকে একটু ডাকেন। তো পরে বলছি কেন ভাবি কোনো অসুবিধা, বললাম আপনার ভাইকে একটু ডাকেন। পরে সাব্বিরকে ডাকলো, সাব্বির আসলো, আসার পরে বলছে কি প্রবলেম। পরে বললাম যে আমার অনেক খারাপ লাগতেছে আপনি আমার বাসায় নিয়ে যান। পরে সে বাসায় নিয়ে আসলো, আনার পরে আমি সেদিন কিন্তু বুঝতে পারতেছিলাম যে আমার অনেক বড় মানে প্রবলেম হয়ে যেতেছে, কিন্তু তার মা আমারে বলতেছে যে ল্যাপ গাই দিয়ে শুয়ে থাকো কিছুই হবো না। তো ওর মার কথার মধ্যে না মশারি খাটাইতেছে আমার শুয়ে থাকতে বলে তার নানিদের সাথে, তো তুমি শুয়ে থাকো কিছু হবে না। আমি তোমার শাড়ি খুলতেছি আর সাবের হাত ধরছি যে যাই করেন আমার হসপিটালে পাঠান। আমি মানে তখন পেন উঠতেছে আস্তে আস্তে, আমি থাকতে পারতেছি না। তো তার মা বকাবকি শুরু করে, আগে থেকেই বকাবকি করতো, সে তো আসলে হিন্দি সিরিয়াল গুলো দেখতো ছেলের সামনে অনেক ভালো, আর মনে করেন ছেলে যদি চলে যেত তাহলে মনে করেন যে আমার উপরে একটা মানুষ টর্চারিং। আমার এক কাকি শ্বশুরিকে ডাকলো, ডাকার পরে আসলো, আসার পর আমাকে নিয়ে নারায়ণগঞ্জ কয়েকটা মেডিকেলে গেলো, ওরা বলতো সেখানে হবে না ঢাকা মেডিকেলে নিয়ে যান। অ্যাম্বুলেন্সের মধ্যে আমাকে যখন উঠানো হলো আমাকে অক্সিজেন দেওয়া হলো, আর মনে করেন যে আমাকে একটু স্যালাইন দেওয়া হলো। তো সাব্বির অন্য গাড়িতে আসবে, আর ওই গাড়িতে আমার খালা শাশুড়ি, আমার কাছে শাশুড়ি, আর আমি ওর হাত ধরছি যে সেদিন আমার ফার্স্ট তুমি ডাকা, আমি ওর হাত ধরছি, ধরে বললাম যে যাই করো তুমি আজকে আমি যদি মরে যাই তোমার মুখটা দেখি আমি মরে যাবো, কারণ আমি ওকে পরে প্রচন্ড রকমই ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম, ও আমার উপর আঘাত করতো। তারপরও মানে ও যে নেশা করে আসতো রাত করে, তারপর আমি সারা রাত থেকে ওর পাশে বসে থাকতাম, ওর একটু জ্বর হইলাম আমার ভালো লাগতো না, যতই ও আমার সাথে যাই পড়ুক। তারপরও আমি ওর হাত ধরলাম যে তুমি যাই করো তুমি আজকের দিনটা আমার সাথে থাকো, মানে এখনকার সময়টুকু আমার সাথে থাকো। তো ও আমার পায়ের সাইডে বসলো, বসার পরে মা তো হলে আসলাম, আসার পর আমার বোন আমার দুলা ভাই ওরা গেল এখান থেকে ঢাকা মেডিকেল। আসলে আমি যখন নামাজে থাকতাম তখন আমি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ যাই করো আমাকে কখনো সিরিয়াল করায় না, কারণ মাতৃত্বের যে স্বাদ এটা আমি গ্রহণ করতে চাই। এটা তো মানে আমার মা তো জন্ম দিচ্ছে আমাদেরকে আগে যেভাবে কষ্ট করে, আমি চাই সেভাবেই জন্ম দিতে। তো হয়তো আল্লাহ আমার ডাক শুনছে,
আর মা হওয়া যে কি একটা যন্ত্রণা, মা হওয়া যে কি একটা স্বাদ। আমি যে দুই ঘন্টা মানে কষ্ট করছি, আমার যখন আমার সন্তান যখন মানে পৃথিবীর আলো দেখছে, তখন আমার ওই কষ্টটা এত টুকটা মনে হয় নাই যে আমি কষ্টে আছি, মানে এত কষ্ট করছি, মানে এতটুক মানে মনে যে একটা স্বাদ তৃপ্তি, আমি তখন বুঝতে পারছি যে মা হওয়ার কতটুকু একটা স্বাদ। মানে তখন আমি মেয়েদেরকে দেখতে পেলাম না, আমি ক্লিনিকের মানে ঢাকা মেডিকেল থাকা অবস্থায় ওদের ঠান্ডা ছিল প্রচন্ড, ওদেরকে অন্য একটা হসপিটাল নিয়ে যাওয়া হলো যেটাকে গ্লাসের ভিতরে রাখা হয়েছিল। তো আমি সাব্বিরকে বললাম যে আমি বাবুদেরকে দেখতে পাবো না, তো কি যেন মনে করে মনে বললো কি যে আমি যে পর্যন্ত হুকুম চাল দিব এখন তুমি বেবিদের মুখ দেখবো না। মানে আমার তখন বুকটা মানে বুকটা ফিরে যাচ্ছিল যে ও এই কথা কেন বললো, কেন ও বলতে আমার বাবুদেরকে মুখ দেখতে পারবো না। আমি কি এমন করছি, আমি কোনো প্রশ্ন করি না, শুধু আমি বলছি কেন। তখন আমাকে মানে বাবুদেরকে রাখা হয়েছে বাটার সিগন্যাল রয়েছে একটা জেনারেল হসপিটালে, তো ওইখানে আমরা 11 দিন থাকলাম। কিন্তু পরে দেখলাম যে ও মানে ওদের বাড়িতে থাকতো আর আমার সাথে ফোনে মিসবিহেভ করতো, এত মিসবিহেভ করতো যখন আমি তাকে পাওয়ার আশা করি, তার ভালোবাসার আশা করি, সে তখন আমার সাথে মিসবিহেভ করতো প্রতিটা ক্ষেত্রে করতো। তো আমি এই দুঃখের জন্য ফোনে দিতাম না, তখন আমার সাথে আমার মা থাকতো আর আমার বোন থাকতো, তাতে তো ওখানে আমি বুঝতে দিতাম না যে দেখো মা দেখো পাপা আমি কত বড় ভুল করছি আর আমি কত বড় কষ্টে আছি।
আমরা যেখানে মধ্যযুগীয় বর্বরতার কথা বলি, মধ্যযুগীয় সেই বর্বরতা কিন্তু সব সময় সবভাবে সব যুগে ফিরে ফিরে আসে এখনো আজকের তারিখে, যখন আমরা সমস্ত কিছু দিয়ে গর্বের বহু কিছু তৈরি করার চেষ্টা করছি, সেখানেও কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানেও জান্নাতদেরকে নিষ্পেষিত হতে হয়, কোণঠাসা থাকতে হয় টুইন দুইজন কন্যা সন্তান জন্ম।
আমি জেনারেল হসপিটালে যখন থাকি তখন বেবিরা ছিল, আমি ছিলাম তিনতলায় বেবিরা ছিল সরি আমি ছিলাম পাঁচতলায় বেবিরা ছিল ছয়তলায়। তো আমি বেবিদের বারান্দায় গিয়ে না মানে দেখতে পেতাম না, তো বারান্দা দিয়ে ঘুরে আসতাম যে আমার মা তো আমার দুইটা মা তো এখানে গেছে। তখন কি একটি আমার নিজের মার কথা আমি ভুলে গেছি যে এতদিন পর আমার মারা দেখলাম, আমার সেই মায়ের দিকে কোনো খেয়াল নাই, শুধু মানে আমার দুইটা মার কথা মনে পড়তেছে যে
জন্মের পর থেকে দেখেনি
না দেখিনি।
তখন সময় পার হয়েছে, তখন
তখন 4 দিন পার হয়ে গেছে,
তখন তো দেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, চাইলেই আপনাকে দেখানো যেত,
দেখানো যেত। কিন্তু সেটি কেন না বসলো আমি জানি না, আমি এখন পর্যন্ত জানি না, পরে বুঝতে পারছি। পরে আমি বারান্দাতে শুধু ঘুরে আসতাম, সাবিরকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আচ্ছা তো বাবুদের দেখতে না করছেন, আচ্ছা তো আসবেন চলুন আপনার আমি একসাথে দেখে আসি। পরে আমার বলতেছে সেদিন তুই করে বলতেছে তো তুই তো ছোট এতই মাদাতের কলঙ্ক তুই, তুই এখন বন্ধু বাবুদের দেখিস নাই, তখন আমার বন্ধুদের কয়েকটা ফোন দিল, ফোন
দিয়ে উল্টে বলছে যে মানুষের কলঙ্ক এখনো তুই তোর বাবুদেরকে দেখিস না।
তখন
ভাইরাস তার নির্দেশের কারণেই তো আপনি
তার জন্য
দেখতে গিয়ে বারবার ফিরে আসছেন।
আমি ভাবছিলাম যে হয়তো বাবুর অনেক ছোট হয়ে গেছে বা বাবুদের তেমন মনে হয় শরীর টরীর হয়নি, আমি দেখলে কান্নাকাটি করবো, এর জন্য মনে হয় ভালোর জন্য আমাকে বলতেছে যে দেখতে যাইও না, এটার জন্য আমি যাই নাই। আসলে তার আদেশ আমি তখন অমান্য করি নাই, কারণ দুইটা মেয়ে বেবি হয়ে গেছে, ওর মনটা এমনিতে খারাপ ছিল যে সে ছেলে বেবি আশা করছিল। তখন পরে আমি বললাম যে আজকে তো আসছেন, সোলেনের সাথে দেখে আসি। পরে আমার এই কথাগুলো শোনার পর ওর বন্ধুদেরকে জানাই দিচ্ছে আমি মাদারটির কলঙ্ক এটা সেটা। পরে
যে কোনো কিছু হলে কি বন্ধুদের সাথে শেয়ার করে?
হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে। তো আমি তারপরে ওকে নিয়ে যেতে পারলাম না, সে আমি একাই গেলাম। যাওয়ার পরে যখন দেখি যে বেবিরা মানে ক্লাসের ভিতরে হাত পা নাড়াচ্ছে, কিন্তু মানে দেখতে অভিজ্ঞ আমার মতো, আমি মানে তখন আমার মানে চোখের রোজ প্রেম নিয়ে পড়তেছে, কষ্ট লাগতেছিল যে ওদেরকে আমি কুলে নিতে পারতেছি না, কিন্তু ডাক্তারের আমার কান্না দেখে আমার রুম থেকে টেনে বের করছে যে আপনি কি পাগল হয়ে গেছেন, এইভাবে কাঁদতেছেন কেন? পরে আমি বললাম যে আপু চাই করেন আমাকে একটু খুলে দেন, আমি মানে এক মিনিটের জন্য পরে আমি রেখে দিব। পরে বলতেছে যে আপনার দুই দিন পরে আসেন, আপনাকে বেস্ট ই করানো হবে মানে দেওয়া হবে ওদেরকে। পরে আমি যাইতাম মানে দিনে চার বা পাঁচবার করে যাইতাম, কে পান্ডে পান্ডে দাঁড়িয়ে থাকতাম, বাবুরা এখানে থাকে। তখন তার মা আমাকে মানে আমাকে বাড়িতে উঠাবে না, কারণ আমার মানে আগে বেবি হয়ে গেছে, সেটা আমার দোষেই হয়ে গেছে, এটার জন্য অনেক বকাবকি করতো
যে প্রিম্যাচিউর বেবি হলো সেটা আপনার দোষে।
হ্যাঁ,
কেন প্রিম্যাচিউর বেবি হওয়ার পিছনে লজিকটা কি বলছে?
লজিকটা কি ওই সেদিন আমি সাথছিলাম বা অনুষ্ঠানে কেন গেছি, যে ওরা যেটাকে বলে আমি বিলিভ করি না এখনো করি না, সেটা ওরা বলে যে বাতাস লাগে, যেটা বলে পানি বাতাস, এটা হ্যাঁ এটা লেগে গেছে, মানে ওদের কথা কেন অমান্য করছে,
মানে জিন ভূতের আসর বা এই টাইপের কোনো কিছু আর কি
এটা মনে করছে। তো ওর মা বল যে
সন্ধ্যাবেলায় খোলা চলে বাইরে দাঁড়ানো যাবে না এই টাইপের,
না খোলা চলে কখনোই বাইরে দাঁড়াই নাই, মনে পড়ে না। পরে তারা প্ল্যান করলো যে বাড়িতে নিয়ে যায়, ওদের বাড়িতে কখনো পাঠাবো না, এটা হলো ওর শাস্তি মানে আমার শাস্তি। তারপরে
আপনি আপনার জন্য বড় কোনো এরকম অভিযোগ কি এসেছে? যেমন আপনি সেদিন প্রোগ্রামে গেলেন, আপনার ননদের বিয়ের অনুষ্ঠানে গেলেন, এই এই সমস্যার জন্য আপনাকে দায়ী করেছে যে কেন গেলেন, এছাড়া কি বড় কোনো সমস্যা বা প্রবলেম এর কথা বলছে তারা?
না, এগুলো কিছু বলেনি,
শুধু এটা বলছে যে সেই এই কাজটা কেন করলো,
কেন করলো। হ্যাঁ,
যে কারণে এই আট মাস বয়সী বেবি হয়ে যাওয়া প্রিম্যাচিউর, ইনফ্যাক্ট এই সেন্সে প্রিম্যাচিউর বেবি কথাটা যাই না আমি যতদূর জানি, যতটুকু আমার এই ব্যাপারে যতটুকু ধারণা আছে, কারণ ছয় মাস সাত মাস আট মাস বয়সের পর থেকে মোটামুটি
আট মাস যেদিন পড়ছে সেদিনে
মোটামুটি একটা বেবির পূর্ণাঙ্গতা পেয়ে যায়, নয় মাসে আট মাস পর থেকে মোটামুটি শারীরিক একটা পরিপূর্ণতা চলে আসে, নয় মাসে সে রীতিমতো ফিল করা শুরু করে মায়ের গর্ভে থাকা অবস্থায়, বেসিক্যালি সে সাউন্ডসটা তখন ফিল করতে পারে, ইটু প্লে ইন মিউজিক, সে কিন্তু ভেতর থেকে ওখানে রেসপন্স করবে, মা বা বাবা বলে যদি ডাক দিস ওখান থেকে হয়তো সে রেসপন্স করবে। একটা সিনেমা হয়েছিল না, দ্যাট ওয়াজ ভেরি হিস্টোরিক্যাল মুভি সো ফার, থ্রি ইডিয়টস, ওখানে দেখাচ্ছিল যে কি জানো অল ইজ ওয়েল
এবং
ঠিক করতেছে, ওইটা কিন্তু অনেক লজিক্যাল, ওটা ইললজিক্যাল না কিন্তু, কারণ নয় মাস বয়সের পর থেকে একদম অ্যাডভান্স লেভেলে যখন চলে আসে ডেলিভারিটা, তখন কিন্তু বাইরের সাথে জগতের সাথে সে কানেক্টিভিটি তৈরি হয়ে যায়, ইভেন দো বাবা মার টোনালিটি পর্যন্ত সে তখন রেসপন্স করতে পারে, এইরকম আর কি, দিস ইজ দ্য কুদরত আল্লাহ স্রষ্টার এক অদ্ভুত খেলা আর কি। তো সোফার আট মাসে মোটামুটি পরিপূর্ণতা চলে আসে, তারপরে
আমার আল্লাহর রহমতে আমার মেয়ে আমার দুটো মেয়েরই আল্লাহ কোনো দিকে কোনো অঙ্গই মানে ছিল না, সম্পূর্ণ পূর্ণাঙ্গ অবস্থা সেটাকে বলে, সেটাই আমি পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
This track was downloaded from fusionbd.com.
তো তারপর আমাকে 11 দিন পরে বাড়িতে নিয়ে যাওয়া হলো, আমার মা পাঁচ দিন পরে আবার আমার শ্বশুর বাড়ি যাওয়া গেল, কিন্তু দেখতাম যে ওই মানুষজন আসতো বেবিকে দেখতে, ও বলতো কি যে মায়ের কোনো পাপ ছিল দেখে এত তাড়াতাড়ি হয়েছে।
আর ঘুরে ফিরে কথা একটাই যে আগে কেন বেবি হলো,
হ্যাঁ মায়ের পাপ ছিল দেখে এরকম হয়েছে। তো আমি মানে একজন মানুষ কিন্তু দুই দিন তিন দিন সহ্য করতে পারে, চার পাঁচ দিন সহ্য করতে পারে, পরে কিন্তু সহ্য করতে পারে না। কিন্তু আমি দেখতাম যে আমার শাশুড়ি মানে ওদের যখন গোসল করাই তো কি বলতো যে ব্যাঙ্গের মতো দেখতে, তখন খুব কষ্ট লাগতো যে আমার মেয়ের, হ্যাঁ অনেক চিকন হয়েছিল সেটা, কিন্তু দেখতে তো খারাপ না আমার মেয়ে, আর মেয়ে কালো হলে কি আমার মেয়ে আমার কাছে ওটাই স্বর্ণ, আমি এটাই মনে করি সবচেয়ে হীরা আমার আমার অমূল্য সম্পদ তারা, আমি এটাই মনে করি। তো এই কথাগুলো না আমি তাকে বুঝাতে পারতাম না। আর ভাইয়া আমি সারা রাজ্য থেকে থাকতাম দুটো পেপিলে নিয়ে, তো তার মা তখন আসতো না, যখন সে আসতো তার পায়ের শব্দ শুনে মানে সাব্বিরের পায়ের শব্দ শুনে তখন আমার রুমে আসতো। আর যখন আমি দুইটা মেয়েরে নিয়ে করতাম মানে জেগে থাকতাম, একটাকে মানে কোলে বসাইতাম আর একটাকে হাতে নিতাম, কিন্তু দুধ খাওয়াইতে পারতাম না, কারণ আমি কোনটাকে দুধ খাওয়াবো দুইটাই কান্নাকাটি করে। পরে আমার শ্বশুর আবার তারে ডাকে, আমার শাশুড়ি এই উঠো না কিশোর জন্য, ওই তো একটা বাচ্চা আর ওর ওর কুল আবার দুইটা বাচ্চা, একটু যায় নিয়ে আয়, তাহলে আমার ডায়াবেটিস, আমার ডায়াবেটিস বাইরে যাবো। আবার যখন সে ডাক দিত যে মা তো এসে নিয়ে যান, সে আবার নিয়ে যেত। আবার তখন না আমি যে মানে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট গুলা খাইতাম এটার জন্য আমার বুকে দুধ খুব কম আসতো। তো মানে এটা ইয়েদেরকে ডাক্তারদেরকে জানানোর পরে ওরা এটা ইয়ে দিছিল মানে যেটাকে পোলটার দুধ বলে ওটা দিছিল, যে যখন দেখবেন যে বাবা দুধ পাচ্ছে না তখন এটা খাওয়াবেন। তো ওটাই করতাম। তো বাড়ির সবাই আমার সাথে যে মিসবিহেভ গুলো করতো এগুলো আবার সাব্বিরকে মোটামুটি একটু একটু কানও দিত বাড়ির সবাই, এসে সবাই বলতো কি যে আপনারা আমাদের ফ্যামিলির মধ্যে অশান্তি লাগাইতেছেন, ওর সাথে তো কেউ খারাপ ব্যবহার করে না, ওর সাথে তো সবাই ভালোই ব্যবহার করে, এইভাবে বলতো। তো যখন দেখলাম যে বাবুরা চার মাস তিন মাস সাড়ে তিন মাস বয়স, তো সে একদিন বিয়ার খেয়ে আসছে, আসার পরে আমার রুমে আসছে। এর আগে মাঝে মাঝে তার বন্ধুরা আমার ফোন দেয় যে ভাবি ইয়ে তো সাবিত তো অন্য মেয়েদের সাথে কথা বলে। তো যখন এই কথা শুনছি তখন আমার মাথা তো গরম হয়ে গেছে যে হয়তো বা আমি তার সঙ্গ দিতে পারতেছি না, এর জন্য সে অন্য মেয়েদের দিকে চলে যাচ্ছে। তো আমি বললাম যে আজ থেকে তুমি আজ থেকে আপনি এই ঘরে থাকবেন। তো বলছি কেন, আমি বললাম আপনি এই ঘরে থাকবেন এই ঘরে থাকবেন, আমি দুটো বাবু এনে পারি না, আপনিও দেখবেন আমিও দেখবো। ওর মা শুনে বললো কি আমার ছেলেটা জ্বালাইয়া জ্বালাইয়া খাবো, মানে তার ছেলেটা নাকি আমি জ্বালাবো। তারপর আমি কিছু বলিনি, আমার কথা হলো যে সে থাকবে, মেয়েদের প্রতি যে একটা টান তার আসুক, আমি এটা বলতাম, আমি এটা মনে করতাম যে কুলে নিলেই টান চলে আসবে অটোমেটিক, সে যত দূরে রাখবে তত টান কমে যাবে। তো এক পর্যায়ে আমার দুলাভাইয়ের কাছে সে ফোন দিল, ফোন দিয়ে বল কষ্ট করতেছিলাম তো অনেক বেশি, আমি বললাম যে আমাকে ছয় মাসের জন্য আমার বাড়িতে রাখেন, কারণ আমি দুটো বেবি আর পাই না, আমার মা আছে বোন আছে ওরা দেখবে। তো আমার দুলাভাইয়ের কাছে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে দুলাভাই আসেন আসি জান্নাতে নিয়ে যান। তো দুলাভাই বলতেছে যে দেখো আসছে তো বললে তো আর আসা যায় না, আমি বিকাল থেকে যদি পারি আসবো। পরে বলতেছে কি যে আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন তাহলে এক্ষুনি আসবেন এসে নিয়ে যাবেন জান্নাতে। তো দুলাভাই বলতেছে ঠিক আছে আসতেছি। আর তার মা আমার বড় ভাইকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হ্যাঁ এক কুত্তার বাচ্চা আমার তোর বোনরা লয়ে যেতে পারস না, মানে তাদের যে আঞ্চলিক ভাষাটা সেটা বলতেছে যে তোর বোনের এসে লয়ে যেতে পারস না, তোর বোনের যদি না লয়ে যাস লাগছে না এই ঘর থেকে বাইরে।
এই ভাষা ব্যবহার করার পিছনে কারণ কি, এমনি এমনি কি কথাগুলো এইভাবে বলছে না কোনো ঘটনা ঘটেছিল সেদিন?
ঘটনা বলতে আমার শ্বশুর আমার কাছে টাকা নিত, টাকা নিয়ে ওই ফ্যামিলিতে যে দিত এটা আমার শাশুড়ি সহ্য করতো না। তো আমার কথা কি যে বাবা আগে চাকরি করছে এদেরকে খাওয়াইছে, এখন ওটাও তো বউ ওদিকেও তো ছেলে মেয়ে আছে, তাদের কাছ থেকে না হোক সাবজে যে আমাকে টাকা দেয় এটা আমি জমাই আমার শিশুকে দিতাম, যে বাবা আপনি হাত খরচ করেন, তখন আমি কিন্তু বলতাম না যে আপনি ওদিকে খরচ করেন।
কিন্তু আপনি তো জানতেন যে টাকাটা সে তার ওই পক্ষে খরচ করে।
হ্যাঁ এটা জানতাম।
আপনার কি কোনোভাবেই মনে হয়নি যেখানে আপনার স্বামী চাচ্ছে না, এটা যে কোনো একটা পরিবারের
জন্য? না স্বামী তো না করে, কিন্তু আমার শাশুড়ি, আমার স্বামীও তো টাকা দেয়, যেহেতু আমিও ছেলে সাদ্দামও ছেলে, মানে ওইদিকে যে একটা ছেলে আছে তার নাম হলো সাদ্দাম, ও তো ছেলে, সেও টাকা দিত। কিন্তু
এটা এটা করাটা এত বেশি প্রয়োজন ছিল না, আপনি চাইলেই হয়তো এটাকে এড়িয়ে দিতে পারতেন। এই মহানুভবতাটা দেখানো কি একটাই কারণ যে ওই বাড়িতে একজনের কাছে আপনি সহানুভূতি পাইতেন?
সহানুভূতি পাই, আর আমি যদি একবেলা না খেতাম তাহলে আমার শ্বশুর কি করতো জানেন? আপেল নিজে কেটে না ধুয়ে কেটে আমার পিছনে পিছনে নিয়ে ঘুরতো, যে মা একটা ফালা মুখে দাও, একটা ফালা মুখে দাও। ওই ভালোবাসা থেকে আর ওই আদর থেকে, যে আমার বাবা তো একজন আছে ছায়ের মতো, সে আমাকে আমি একবেলা না খেলে সে আমাকে মানে আমার খাবার নিয়ে পিছনে পিছনে ঘুরে, এটা পাবো কোথায়? এই ভালোবাসা তো পাবো কোথায়? যে কারো কাছে যেতে পারেন, টাকা পয়সা দিতে পারবে, কিন্তু মন থেকে ভালোবাসা দিতে পারবে না, যেটা ওই বাবা আমাকে দিছে।
সেই কারণে এই কাজটা করতাম।
হ্যাঁ, সেই কারণে করতাম।
আচ্ছা, তারপরে?
তারপর
এভাবে কি সব ফাইনালি আপনার চলে আসে আপনার বাড়িতে, তাই তো? ওদের
হ্যাঁ, তারপর মনে করেন যে দুলাভাই গেল, যাওয়ার পরে বলতেছে যে আচ্ছা জান্নাতকে নিয়ে যাই, সেদিন আমার অনেক বৃষ্টি, পরে বলতেছে যে বৃষ্টি কালকে এসে নিয়ে যাব। তো পরের দিন দুলাভাই গেছে, যাওয়ার পরে তারা বেবিকে একটা দাদিমার ঘরে রাখছে, আমার দাদি শাশুড়ির ঘরে, আর একটা আমার কুলে। আমি যেহেতু কালকে গিয়ে সবকিছু বলে আসছি, আমি মোটামুটি বুঝবাস করে নিছি বাবুদের জিনিসপত্র আমাদের। তো আমার বলতেছে যে সাদা স্টেম নিয়ে আসছে, জানার পর বলতেছে যে এখানে সাইন দে, মানে সাদা স্টেম আমাদের সাইন দে। আমার সাদা স্টেম আমাদের সাইন দেবো কেন? পর বলতেছে বাবু নিয়ে যাবে, এটা প্রমাণ লাগবো না? প্রমাণ বললাম যে আমার মেয়ে আমি নিয়ে যাবো। এই পৃথিবীর মধ্যে কোথাও শুনছেন ভাইয়া যে 4 মাসের বেবি মা নিয়ে যাবে, কোথাও সাইন দিয়ে মানে মেয়ে নিয়ে আসে? তাই করবেন। তার বড় ভাই আসলো, আসার পরে দুলা ভাইয়ের এক পর্যায়ে গায়ে হাত দিয়ে বলে ওটা উঠাইলো। তো আমি তখন চাচ্ছিলাম যে আমি যা কষ্ট কষ্ট করছি, আমার ফ্যামিলির কোন মেম্বারের উপরে এটা আমি সহ্য করবো না। দুলা ভাইকে বললাম যে ভাইয়া দেন, সাইন দেন। সাদা স্টোমের মধ্যে আমার যদি আমি বেবি পাই, আমি সাদা স্টোম কেন? একটু বড় স্টোমের মধ্যে আমি সাইন দিতে পারবো। পরে আমাকে সাইন আমিও দিলাম, দুলা ভাইও দিল। দেওয়ার পরে আমার কাছ থেকে আমার বেবিকে নিয়ে নিল, মানে আমি যে ধরে আসছি, আমার কাছ থেকে জুড়ে মানে জোর করে নিয়ে যাচ্ছে। মেয়েও কাঁদতেছে, আমিও কাঁদতেছি। আমার শাশুড়ি আমার কাছ থেকে নেয় আর বলে যে তোমার কান্না দেখে ভয় পেতেছে, বাবু না আমার কাছে দিয়ে দাও। আমার তখন আরো মনে করেন যে ই করতেছিল যে মার কাছ থেকে সন্তান যখন কেড়ে না, তখন তো একটা সন্তান কান্নাকাটি করে। আমি যাকে পালতে পারবো না, তারা অন্য মানুষ কি সেটা পালতে পারবে? কখনোই পারবে না।
চাঁদের পাশে নিয়ে থামে রাতের চাঁদে ঘুম যে নামে, চাঁদের পাশে নিয়ে যে থামে আমার পাশে।
এক পর্যায়ে সন্ধ্যার দিকে ওই আমার দুইটা মা যে আছে আমার পৃথিবীতে আর কেউ নেই, আমার মা বলেন, ভাই বলেন, বোন বলেন, আমার স্বামী বলেন, সংসার করেন, আমার কিচ্ছু নাই, শুধু আমার দুইটা মেয়ে ছাড়া। আমি আমার বের করে দেওয়া হলো বাড়ির থেকে। তার যে ফুপারা ছিল, আমার যে শ্বশুর ছিল, আমার শ্বশুর হাত দিয়ে ধরছে তার ছেলে, যে বাবা যাই করুক যাই করুক, এত বড় ভুলটা এত বড় পাপটা করিস না তুই। তারপরে ও আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি বাড়িতে আসলাম, আসার পরে একটা যে মানসিক যে একটা প্রবলেম সেটা আমার মধ্যে দেখা দিল। আমি কারোর সাথে কথা বলতাম না, মানে আমার মেয়েদেরকে হতো যেন মানে কেমন লাগতো যে আমি কোথায় গেছি, আমি তো জাহান্নামে পড়ে গেছি, আমার নাম তো জান্নাত হতে পারে। তখন থেকে আমি জাহান্নামের আগুনও জ্বলতেছি, এখনো জ্বলতেছি, জানি না কতদিন জ্বলতে হবে। এর মধ্যে যে কতদিন কেটে গেছে সেটাও আমি জানি না। এখন আমার মেয়ে আমার কথা বলতে পারে, ফোন দিলে আমাদের বললে মা আমি পটু ভাই। আমি এটা মেনে নিতে পারি না ভাই, কোনো দিন মেনে নিতে পারি না যে একটা মার কাছ থেকে কেন সন্তান কেড়ে নেয়। স্বামীদের কি এত অধিকার যে মায়ের যে অধিকার সেটা থেকে মারে বঞ্চিত করে? এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না ভাইয়া। এর মধ্যে আমি দুইবার গেছি, তারপর আমার মেয়ের মুখটা বন্ধ দেখতে দেয়নি, আমাকে গার্ড ডাক্তার দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমি এখন পর্যন্ত আমার মেয়ের মুখটা আমি দেখি নাই। তার কাছে ফোন দিয়ে আমি ছবি নিচ্ছি, নিয়ে নিয়ে আমি আমার মেয়েদেরকে দেখি। আমি এখন আর পারি না, লাস্টে মাঝে মাঝে মনে হয় যে আমি এখন কিছুটা বিচার যাবো, যে আমার কি বিচার করবে, আমার ফোনে হুমকি দেয় যে আমাকে হুমকি দেয় যে থানায় যাবি, তুই যেখানে 1,00,000 টাকা ঢালবে সেখানে আমি 20,00,000 টাকা দিব। মায়ের এত বড় মানে মার একে ছাড়াই যাবে টাকা, পৃথিবীর মধ্যে কি এটাই সবচেয়ে দামি টাকাটা কি দামি? আমি 16 কোটি মানুষের কাছে একটাই প্রশ্ন, মায়ের অধিকার মায়ের ভালোবাসাই বেশি নাকি টাকার দামটাই বেশি? সেদিন আমি বুঝতে পারছি আমার মার কষ্টটা, যে আমি যখন চলে আসছিলাম তাহলে আমার মা কেন কাঁদছে, আমাকে না পেয়ে কেন মাটিতে গড়া ধরে দিচ্ছে, আমার মা আমার সাব্বিরের হাত পর্যন্ত ধরে বলছে আমার অনেক ছোট মেয়ে অনেক আদরের মেয়ে বাবা, তুমি তার একটা মুহূর্ত যেন কষ্ট দিও না, আমি তোমার কোনোদিন ক্ষমা করতে পারবো না বাবা। আর এখন যদি তার কাছে আমি ফোন দিই তাহলে বলে কি আমি ডিভোর্স লেটার পাঠাই দিছি, কিন্তু একটা বছর আগে যদি আমার ডিভোর্স লেটার পাঠাই দিয়ে থাকে তাহলে আমি এখনো কেন পেলাম না, কেন পাইনি আমি ডিভোর্স লেটারটা? আমার ডিভোর্স লেটার আমার পাওয়াটা বড় কথা, আমার দুইটা মেয়ে দিলে আমার এটাই সবার কাছে দাবি। আমি মেয়েটাকে কিভাবে পাবো আমি জানি না, আমি সবার কাছে একটা অনুরোধ করবো আমার মেয়ে আমার কাছে দেন, আমি মেয়ে ছাড়া থাকতে পারবো না, আমি জীবনে বিয়ে আমার দরকার না, আমি দুটো মেয়েকেই মানুষ করবো, তারাই আমার ভবিষ্যৎ, তারাই আমার স্বপ্ন। আমি আল্লাহর কাছে এখন বলে জানলাম আমি মরার পর আমার জান্নাতের দরকার নেই, আমার বেহেশত দরকার নেই, আমার দুনিয়ার মধ্যে আমার ওই দুইটাই বেহেশত, আমার ওই বেহেশত দুটো তুমি ফিরিয়ে দাও আল্লাহ। আপু আমার সবসময় বলে যে তুই নামাজ পড়াস না কেন, তুমি নামাজে বসো না কেন, আমি নামাজে বসে আমি সুরা ভুলে যাই, কই রাখাত পড়লাম এটাও ভুলে যাই, তাহলে আমি নামাজ পড়বো কি আমাকে এইটুকু বলেন, আমার নামাজ পড়ার কোনো ভাষা আমার কাছে জানা নাই। আমার মেয়ের আমি এখন পর্যন্ত মুখ দেখতে পারি নাই, 1.5 বছর হয়ে গেছে, আমার মেয়ের আমি এখন পর্যন্ত ছায়া পর্যন্ত আমি দেখতে পারি নাই, আমি শুধু আর ছবিগুলো দেখি। আমি সাবির কাছে কি এমন অপরাধ করতে চাইছি আমার এত বড় রাস্তা দিকে ফ্যামিলিকে কষ্ট দিচ্ছি এই দোষ,
কেউ কি আছেন যাদের এই ক্ষমতা আছে, কেউ কি আছেন যারা এই ধরনের ক্ষমতা রাখে যে সমস্ত কিছু বিচার বিশ্লেষণের বাইরে সমস্ত কিছু আলোচনা সমালোচনার ঊর্ধ্বে রেখে জান্নাতের একটি আহ্বান একটি চাওয়া এবং এত সরল সমীকরণ চাওয়ার মধ্যে আছে যে আমি অন্য কিছু তো চাইনি, অন্য কোনো কিছুর যদি কোনো ভুল ত্রুটি দোষ ঘাট থেকে থাকে সেটি হয়তো অন্য বিষয়, কিন্তু পৃথিবীর কোনো আদালত কি আছে, কোনো নিয়ম কি আছে, কোনো রীতি কি আছে, সদ্য জন্ম হওয়া দুইটি কন্যা সন্তান যাদের দেখভাল করা মায়ের খেতে ভালো আর কে করতে পারে, সে মায়ের বুক থেকে আলাদা করে রেখেছে দীর্ঘ 1.5টা বছর। আমরা অনেক অসহায়, যদি বলতে পারেন যে এই চেয়ারে এখন বসে আছে অনেকটা নিজেকে নপুংসকের মতো মনে হচ্ছে, যদি ক্ষমতা থাকতো অবশ্যই জান্নাতের সাথে ঘটে যাওয়া এই রকমের অবিচারের তাৎক্ষণিক সলিউশন করতে সচেষ্ট হতাম, বাট আনফর্চুনেট যে এতখানি ক্ষমতাধর আমি না, কিন্তু আমি খুব ভালো করে জানি যাদেরকে সামনে রেখে অনুষ্ঠানটা আমি করি, যারা আমার অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকেন, যারা আমার অনুষ্ঠানটি শোনেন দেশ অথবা দেশের বাইরে থেকে, প্রায় প্রতি অনুষ্ঠানে প্রশাসনের অনেকের সাথে আমার সাক্ষাৎ হয় যারা এসে আমাকে অনুপ্রেরণা যোগান, সাহস যোগান, সেই অনুপ্রেরণা সেই সাহস আপনাদের দিয়ে আশ্বস্ততা সবকিছু আজ একটা শক্তিতে পরিণত হোক, কিভাবে বললে আপনাদের মধ্যে আমার এই আহ্বানটা পৌঁছাবে আমি জানি না। একটা মা ছোটবেলা থেকে তার বুক খালি করা, তার কলিজার দুই টুকরা যে সন্তানকে ভালো মতো দেখবার সুযোগ হয়নি, সবকিছুর কারণে তাকে সন্তান দিয়ে দেওয়া হবে, যেটার কারণে ব্যাংক একটি পেপারে সই করে নেওয়া হয়েছিল তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই দুই সন্তানকে তার বুক থেকে খালি করে তাকে একরকম ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সাব্বিরের দোষ ছিল না, জান্নাতের দোষ ছিল। আসলে জান্নাতুর পরিবারের সাথে কতটুকু ভালোভাবে মিশতে পারত, এত জ্ঞান গর্ভ আলোচনায় নাই বা গেলাম, একদম সরল সমীকরণ, সদ্য জন্ম নেয়া দুই দুইটি বাচ্চা যাদের বয়স মাত্র 1.5 বছর এখন, সেটি কার কাছে থাকা উচিত এই বয়সে? আমি বাচ্চার এই বয়সী বাচ্চাদের যখন বাবা হয়ে, আপনারাও নিজেরাও হয়তো রিকল করতে পারবেন যারা বাবা হয়েছেন, যখন মিষ্টি করে ওই নান্না মুখ দিয়ে যখন বলে বাবা, ইনফ্যাক্ট এভাবে বলতে পারে না, যদি টোনালিটিকে আমি রিকল করি এই বয়সের বাচ্চাদের বাবা ডাকটা বাবা, কিরকম একটা টোনালিটি চলে আসে ওদের কণ্ঠে, বাবা, মা, মামা, এইরকম একটা টোনালিটি চলে আসে, ঠিক ঠিক এইরকম একটা টোনালিটি চলে আসে। বারবার হাঁটতে চেষ্টা করা, হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, বারবার ঘরে গিয়ে দেখা যে তার দুই সন্তান ওইভাবে ঘুমিয়ে আছে কিনা, হঠাৎ দেখা আবিষ্কার করা তার একটা সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে এর মধ্যে গড়াগড়ি করে হয়তো মশারির কোনো কোনাতে পেঁচিয়ে পড়ে আছে, এরকম অনেকগুলো মুহূর্তের ভেতর দিয়ে একটা মায়ের দারুণ সুখকর একটি ভ্রমণ তৈরি হয় তার সন্তানদের সাথে।
তোর আমি একটা কথা বলতে চাই, যে ওরা যখন আমার বেবি দুটাকে নিয়ে নেয় তখন আমার মানে বেবি দুটো বয়স 4 মাস, 4 মাস আমি 3.5 মাস, আর তখন থেকে একটা বেবি পালতো ওদের বাড়িতে কাজের মেয়ে, ও নিয়ে গিয়েছিল, মানে এখনো পালে, একটা কাজের মেয়েকে দেওয়া হয়েছে, আরেকটা আমার ভাসুরের বউকে দেওয়া হয়েছে।
তার মানে আপনার দুই সন্তান ওদের বাসাতে নাই?
ওদের বাড়িতে মনে করেন পাশাপাশি থাকে, কিন্তু রাত দিন 24 ঘন্টা সে কাজের বুড়ার কাছে থাকে।
দায় দায়িত্ব নিয়েছে কাজের মেয়ে একটা, আর একটা নিয়েছে
মানে আমার ভাসুরের, মানে তার ভাইয়ের বউ, মানে আমার ভাবি।
সাব্বির কি করে তাহলে?
সে কি করে সেটা তোমার খুন, আমি যতটুকু পারি আমার মেয়েদেরকে 3-12 ঘন্টার মধ্যে মনে করেন যে 6 ঘন্টা বা 7 ঘন্টা আমি ফোনে থাকি ওদেরকে একটু কথা শোনার জন্য। তাদের বাড়িতে
কোথায় ফোন দেন? ল্যান্ডফোনে
না, ওদের পাশে ফোন দেন, আমাদের কাছে শাশুড়ি আছে, তাদের বাড়িতে কাজের লোকটা আছে, তারা আমাকে যখনই ওদেরকে একটু ফুলে নেয় তখনই আমার কাছে ফোন দেয়। ফোন দেয় বলে ভাবি আপনি আপনি মার কথা শুনবেন না, তারা তো পাওয়া বলতে পারে না, তারা ফোন নিয়ে খেলা করে আর বলে মা আম্মু এটুকু বলতে পারে। তো আমি শুধু মানে 16 কোটি মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে আমি যদি হেরে যাই তাহলে মা জাতির কলঙ্ক, আর আমি যদি জিতে যাই তাহলে মা মানে বেস্ট, আমি এটাই মনে করবো। এখন আপনি যদি ডিসিশন দিবেন যে আমার কথার মধ্যে কতটুকু ভুল, আমি কি ফেরে যাব? প্রত্যেকটি মা কি ফেরে যাবে সন্তান না পাওয়ার জন্য? আমি আমার মেয়ে দুটিকে গাছে পেতে চাই, সারা জীবনের জন্য আমি গাছে পেতে চাই। আমি যদি ওদেরকে লেখতে পড়তে শিখাইতে পারি, পেন্সিল ধরাতে পারি, কলম ধরাইতে পারি, আমি যেন ওদের মানুষ করে তুলতে পারি, আমি সবার কাছে শুধু এটুকু অনুরোধ করবো।
This track was downloaded from fusionbd.com. সাব্বিরের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি বারংবার, এখন স্টুডিও থেকে আমরা সাব্বিরের সাথে কথা বলার চেষ্টা করব। খুব ভালো হয় সাব্বির যদি আপনি আমাদের ফোনটা রিসিভ করেন। আমি যতদূর জানি যে আপনি আমাদের ফোন রিসিভ করতে চাচ্ছেন না। সাব্বিরের একটি ছোট্ট বাইট আছে মনে হয়, একটু আমরা অডিও ক্লিপটা শুনে নিই যখন আমরা সাব্বিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারপর আমাদের চেষ্টা চালিয়ে যাব। সাব্বির, আপনার ব্যাপারে, পার্সোনাল ব্যাপারে কোনো অভিযোগ নাই, শুধু একটি অনুরোধ আপনাকে, আমি সরাসরি এতগুলো মানুষকে যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি এখন এই মুহূর্তে, লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে, তাদের আকুতি, তাদের কষ্ট, তাদের চাওয়ারই হয়তো একটা প্রতিনিধিত্ব করব আমি আপনার কাছে। আমি চাইব যে যে মা এই দুই সন্তানকে এত কষ্ট করে এত কিছুর পরেও এইভাবে পৃথিবীর মুখ দেখিয়েছেন, সেই মাকে তার সন্তানগুলো ফিরিয়ে দেন, এবং এই বিষয় নিয়ে হয়তো শুধু কথা বলবো, খুব ভালো হয়। আপনি যদি ফোনে আসেন, এবং আমরা বারংবারই বলি যে আমরা দুই পক্ষের কথা বলার সুযোগ তৈরি করে দিই, যাতে করে কেউ কখনো না বলতে পারেন যে মিডিয়াতে শুধু এক পক্ষের কথা উপস্থাপন করে কাউকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে, যে কারণে বারংবার চেষ্টা করি আমরা যে দুই পক্ষের যেন পার্টিসিপেশন থাকে। সাব্বির, আরো ভবিষ্যতে আরো অনেক বড় পাপ থেকে বাঁচবার জন্য, আরো অনেক বড় দোষ থেকে, বড় বড় অন্যায় থেকে বাঁচবার জন্য দেখা যাক শুধু এই বিষয়টা, অন্য কোনো বিষয় না, শুধুমাত্র এই বিষয়ে কোনো কিছু করা যায় কিনা আপনার সাথে আমি কথা বলতে চাই। সাব্বির, 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 প্লিজ রেসপন্স মাই ফোন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার দুই সন্তানের নাম কি? তাহা তানাস।
ওদেরকে অনেক মিস করি, প্রত্যেকটা ক্ষেত্রে মিস করি ওদেরকে। আমি আমি তোমরা যে এখন বড় হয়ে কেমন হয়েছে দেখতে এটা আমি জানি না। ওদেরকে পুরো নেওয়ার যে এত সাত জাগে সেটাও আমি পূরণ করতে পারি না।
সাব্বির, আমি অনুরোধ করছি, প্লিজ রেসপন্স মাই ফোন কল। আমি স্টুডিও থেকে আপনার সাথে যোগাযোগ করতে চাই, কথা বলতে চাই, তাহা এবং তানাস। আপনাকে অনেক কৃতজ্ঞতা সাব্বির, আমার মনে হয় সাব্বিরকে আমরা ফোনে পেতে যাচ্ছি। সাব্বির, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। সাব্বির, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা যে আপনি আমার সাথে ফোনে যুক্ত হয়েছেন।
অনাকাঙ্ক্ষিত কাহিনীগুলি বলুন, আমি আমার 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 সাইড থেকে যতটুকু কি বলে এটারে সত্য বলা দরকার বা ঘটনা সাপেক্ষে আপনারা এখানে বসছেন, 16 কোটি মানুষের কাছে আপনারা বিচার দিয়েছেন, ঠিক আছে না? শিক্ষার্থী শিক্ষার্থীর আমাদেরও তো একটা মন আছে, ঠিক না? আমরা তো মানুষ।
আমরা মিডিয়াতে যারা এই কমিউনিকেশনটা দিচ্ছি, তাদের দায়িত্ব দুই পক্ষের কথা সমানভাবে উপস্থাপন করার সুযোগ তৈরি করে দেওয়া। সেই কারণে সাব্বির আপনাকে ফোনে নেওয়ার চেষ্টা করা, অন্য কিছুই না। এবং আপনাদের
আপনাদের এই নাম্বারটা থেকে আমাকে একটা ফোন আসছে, এই ব্যাপার FM থেকে ফোন দেওয়া হচ্ছে। তো ওর ব্যাপারগুলো আমি কি জানি, বস ওর ব্যাপারগুলি কি জানি কি যে নাটক করার অভ্যাস আছে, তো তাই তো আমি ফার্স্ট টাইম একটু বিলিভ করি নাই। তো পরবর্তীতে আমার এক ফ্রেন্ড ছিল, এই যে এখন একটা ফ্রেন্ড শুনতেছে, হয়তো বা আপনাদের এই প্রোগ্রামটা শুনতেছে, গিয়ে দেখাতে বা ফোন দিয়ে বলতেছে যে
আপনি এই বিষয়টা নিয়ে কথা বলুন স্যার।
হ্যাঁ, তারপর যখন ওই যে আমাদের যে ছেলেটা আসলো, এসব বলতেছে যে এই পেপার রেডিতে দেখালো, তখন আমি আবার আমি খুব খোঁজাখুঁজির পরে আমি আমি ই পেলাম, আবার হেডফোনের একটাই পেলাম, কারণ FM 70 একটা হেডফোনই লাগে।
জি জি, আপনি আপনি মূল প্রসঙ্গে চলে আসুন স্যার প্লিজ।
প্রেমের বয়স চলে মাত্র 3 মাস। হ্যাঁ, 3 মাসের মধ্যে একটা সর্বাঙ্গভাবে ওকে আমি মানে নিজের সত্তা দিয়ে সবকিছু দিয়ে চাচ্ছিলাম যে নিজের করে দিতে। হ্যাঁ, এর মধ্যে আমরা বিয়ে করি। তো বিয়ে করার পর একটা ব্যাপার থাকে, একটা জিনিস একটু বুঝেন, একটা ব্যাপার যে আমি আমার জায়গা থেকে
আমি যতটুকু বুঝতে পারছি, আমি সংক্ষেপে শুধু 2 লাইনে বলে দিচ্ছি, আপনার যিনি জান্নাত এখানে বসে আছেন, তিনি যেটা বলেছেন আপনার সম্বন্ধে সেটি এইরকম যে সে পাগলের মতো আপনাকে ভালোবাসত, স্টিল সে আপনাকে ভালোবাসে। আমি শেষ করি কথাটা, আপনি যেহেতু শোনেননি সেজন্য রিক্যাপ করছি, না হলে বলার প্রয়োজন পড়তো না। সে এখনো আপনাকে ভালোবাসে, কিন্তু এখন আপনার কাছে চাওয়া একটাই, সেটি হচ্ছে যে আপনি তাকে ভালোবাসুন বা রিজেক্ট করুন, আপনার পরিবার তাকে মেনে নেক অথবা রিজেক্ট করুক। অ্যাটলিস্ট এই বয়সে যেই মানুষটি সবচেয়ে বেশি পাশে থাকার কথা, সেই তাহা এবং তানাসের পাশে মা হিসেবে তার কাছে থাকার সুযোগটা তৈরি করে দেখ। কিন্তু এখনো আপনার কথা যতবারই বলছে, জি আমি গুরু এহতেশাম বলছি, আপনি এহতেশাম বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়, এবার আপনি বলুন। জি
প্রোগ্রামটা আপনাদের এভাবে করছেন যে মানুষের দুঃখ দুর্দশাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং সেটার জন্য মানুষের সিম্পথি, অ্যাকচুয়ালি মানে সিম্পথি হোক, কল্যাণ হোক বা উপকার হোক, যেটা
না হয় সত্য কথা আসুক, এবার মেইন প্রশ্নটা চলে আসে,
একটা ব্যাপার হচ্ছে কি ভাই, ও যেভাবে কানাকাটি করতেছে, হ্যাঁ ওই এভাবে কানাকাটির জন্য আমি মানে আর থাকতে পারলাম না, কিন্তু থাকতে পারলাম না কেন, আমি চাচ্ছিলাম না যে এখানে অ্যাটেন্ড করি,
আপনি
চিন্তা ভাবনা করলাম ফ্যাক হতে পারে, ফ্যাক হতে পারে, যার কারণে আমি আর এটা
এবার বলুন আপনি করিনি, এবার বলুন বলুন।
আচ্ছা তো যাই হোক, একটা ব্যাপার কি বস, আমি একটু বলি, তিন মাসের ইসেতে ট্রেনে তো আমি বিয়ে করলাম, তো ভাই একটা ব্যাপার কি দাঁড়ায় যে আপনার আপনি আপনার বাবা মারা এত লাইক করেন, এত ভালোবাসেন, আপনার বাবা মার জন্য জীবন যুদ্ধ সবকিছু করতে রাজি, হ্যাঁ তো ভাই আমি কি একটু আমার বাবা মার জন্য কি 10% আপনার কাছে আশা করতে পারি না ভাই,
100 বার
সেখানে একটা ব্যাপার থাকে। আচ্ছা আপনি জানেন কি জানেন, আমাদের যে ফ্যামিলি ট্রাম, আমি লাস্টে ও আমার বলতেছে যে আমার ওই একটা মেয়ে, একটা মেয়ে একটা আমার বাসার কাদের মহিলার কাছে থাকে, ইটস ওকে, ইটস ট্রু, এটি সত্য থাকে, হ্যাঁ। তবে একটা ব্যাপার কি জানেন, আমি একটু ছোট্ট হিংস করে বলি, সেটা হচ্ছে যে আমার যে বড় ভাইটা রনি, ওরে আমার মেজু খালামা বলে একটা আমার মেজু খালামা ছিল, উনি ওরে ছোটবেলা থেকে একটু রোগা ছিল, তো রোগা থাকার পরে খালামা ওরে লালন পালন করতো খুব ভালো,
আপনার বড় ভাইকে,
হ্যাঁ বড় ভাইকে লালন। আচ্ছা একটা দিন চিন্তা করে দেখেন, তো আমাদের এদিকে একটা রেওয়াজ আছে, রেওয়াজটা হচ্ছে যে আপনার যদি মানে কারো সন্তান যদি হয় তো দাদাদের কাছে, দাদাদের কাছে বিশেষ করে দাদির কাছে 40টা দিন
অনেক জায়গাতে ট্রেডিশনটা আছে, জি জি
হ্যাঁ থাকে, যাই হোক তো থাকে। একটা ব্যাপার কি ভাই, যদি আপনার নিজের 5টা রুম থাকে, হ্যাঁ তো সেখানে আপনার বাড়িটা যদি আপনার হয়, সেখানে এই রুমটা কি আর ওই রুমটা কি, দুটো রুমটা আপনার হওয়া উচিত তাই না, যেহেতু বাড়িটা আপনার, বাড়ির মানুষগুলি আপনার, হ্যাঁ বলতে চাই না, বলতে চাচ্ছিও না, কেন চাচ্ছি না, কারণ বললাম কি ভাই জীবনে যে জিনিসগুলি গত হয়ে গেছে, তো আমার অনেকে বলে কি বুঝতো আর কি একটা বিয়ে করার দরকার নেই, আমি একটা চিন্তা করি বস, যে তিনটা মাস বললাম জাস্ট মানে একটা মানুষের জানলাম, শিখলাম, বুঝলাম, বুঝা প্রেম করলাম, বিয়ে করলাম, তার সাথে মিললো না রে বাবা, হ্যাঁ এখন কি আবার লাইফে আর কিছু হয় সম্ভব মানুষের জীবনে, আর তিন দুটা মেয়ের কথা বলতেছেন, শুনলেন দুটা মেয়ের কথা, আমার ওই কাজিন আছে হেলি করে নাম, হ্যাঁ ওর ওজন প্রেগনেন্ট হয়, ওর যখন বাচ্চা হয় তখন ওকে রাখা হয়েছিল আপনার ওই হলি ফ্যামিলিতে রাখা হয়েছিল, তো আমি দেখলাম যে এই বোনটা এই বাচ্চাটার জন্য, ওর বাচ্চাটার জন্য ইউটিউবে রাখা হয়েছিল, ওর বাচ্চাটার জন্য মানে অস্থির, মানে ওর বাচ্চা কি অবস্থা আছে কিভাবে
জানবার জন্য বা দেখবার জন্য,
হ্যাঁ সেটা মায়ের যে আকুতিটা থাকে, হ্যাঁ তো আরেকটা ব্যাপার, আমি আগের লাইফ গুলিতে যাচ্ছি না,
বলেন এখান থেকে, বলেন এখান থেকে, বলেন
যেহেতু মেয়েগুলি নিয়ে করতে,
হ্যাঁ শুধুমাত্র এটা নিয়ে বলেন,
হ্যাঁ সেটাই। আচ্ছা আমার মেয়েগুলি আপনার আমার বোনের যেদিন বিয়ে, কি বিয়ে না গায়ে হলুদ আর কি, সেদিন হ্যাঁ ওই দিন ওর হঠাৎ করে ব্যথা উঠে, তো সেখান থেকে আমি ওরে নিয়ে নারায়ণগঞ্জ চলে যাই, নারায়ণগঞ্জ থেকে সেখান থেকে ফিরে দেয়, ফিরে দেওয়ার পরে মালপাই নিয়ে যাই, মালপাই নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ফিরে দেয়, ফিরে দেওয়ার পরে আপনার নিজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, হ্যাঁ সেখানে আমার বেবি দুটা হয়, বেবি দুটা হওয়ার পরে সেখানে বলতে সেখানে রাখাটা
ইনকিউবেটরে ছিল বেশ কয়েকদিন,
ইমিডিয়েটলি অন্য ব্যবস্থা করেন, ইনকিউবেটর নিতে হবে, তো সেখান থেকে আমি এলিফ্যান্ট রোডে আপনার কি জানি একটা হসপিটালের নাম ছিল আমার, এই মুহূর্তে
যাই হোক ওখানে ইনকিউবেটরে রাখছিলেন আপনি বেশ কয়েকদিন,
যাই হোক কয়েকটা কোনো একদিনের মতো আমি রাখলাম, তো আমার মনে হয় না কখনো এই মেয়েটার এমন কোন মায়া যাচ্ছে যে আমার 7 দিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল আমি একটু আমার বাবুগুলি একটু দেখে আসি, আর বাবুগুলি হয়েছিল এত ছোট, বিশ্বাস করবেন কি বাবুগুলি হয়েছিল এত ছোট যে মানে আল্লাহ জানে ওর ভিতরে ধারণা ছিল কিনা যে এগুলো বাজবে কি বাজবে না, একটা তো যাই হোক যার যার মুখে যার যার চিন্তা যার যার দাপার কাছে, তো যাই হোক একটা ব্যাপার কি জান, ওই হসপিটালে যখন বাবুগুলি এখনো বাসায় আনি যাই, এই বাবুগুলি ও চিন্তা করো ওর একটা বোনের দিয়ে দিবে, ওর বোন বলতে ওর একটা বোন আছে ছেলে সন্তান হয় না, ঠিক আছে ওর একটা বোন আছে ছেলে সন্তান হয় না, তো আরো ওর একটা ভাই আছে, ও দেখলাম যে অনেকবার ওর ভাইটার কথা এখানে আসছে আলোচনা
শুনলাম,
তো ভাইটা কি একটা মানুষ আসলে মেডিটেটেড কিছু কিছু পুরুষ থাকে না, কিছু কিছু মেডিটেটেড
প্রসঙ্গে না যায় যেহেতু ওর এখানে না,
আচ্ছা না একটু বলি তো তাই বলি, হ্যাঁ একটু মেডিটেটেড, যাই হোক আমি বললাম কি আমাদের ফ্যামিলিতে এখানে আমাদের চাচা আছে, আমার চাচারা ছটা ভাই, তো ও আমার বাবার ই বললো যে আমার বাবা নাকি ওরে আপেল নিয়ে ঘুরতো, ঠিক আছে আমি চিন্তা করে দেখলাম একটু বলি আমার বাবা না আমার ফ্যামিলিতে আমরা তিনটা ভাই একটা বোন, হ্যাঁ আমার বাবা মা আর ও যে অবস্থা ছিল সেই অবস্থায় বোনটা তখন বিয়ে হয়নি, হ্যাঁ তো সেই ক্ষেত্রে বাবা আমি তোর ওর সাথে লাইন ছিল, আমি ওকে ভালোবাসে বিয়ে করলাম, আমার সাথে কি কখনো সুসম্পর্ক ছিল? আমার ফ্যামিলি আর সবার মানুষের কথা বাদ দিলাম, কেন বাদ দিয়ে জানেন? আমার ওই ছিল, আমার একটা ভাতিজা ছিল, ভাতিজা বলতে খুব আদরের বড় বড় ছেলেটা, এমন কিছু প্রবণ জিনিস থাকে যে একটা ব্যাপারে সে ভাতিজার যে নিবে, ভাতিজার যে আদর করবে সেটার জন্য তার মানে খুব ফিদা। হ্যাঁ, একটা ব্যাপার। একটা আরো কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলি মনে করেন আপনি মাইনে নিতে খুব কষ্ট হবে। কষ্ট হবে কি, সে আমার ব্ল্যাকমেল করতো, সে আমার অন্য কোনো নাম্বার দিয়ে ফোন দিয়ে বলতো যে আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা। আপনি জানেন এই মানসিক টর্চারগুলি একটা মানুষের পক্ষে সম্ভব? সে আমার বাসায়, আমি যেখানে একটা স্ট্যান্ডে আমি আপনার সাথে বসে কথা বলতেছি, এটা আমার বাড়ির ছাদে, সেই বাড়ির ছাদের ছাদ নাকি দুধ থাকে, আমি ওর যে ভাড়া ভাড়া চলে যেতাম সেটা কি আমার পক্ষে সম্ভব? আমার মা বাবা কত কষ্ট করে আমাকে আমাকে লালন পালন করছে সেটা আমি জানি। হ্যাঁ, একটা মেয়ের জন্য আমি আমি সবাইকে ছেড়ে দেবো এটা সম্ভব হয় আমার পক্ষে? আচ্ছা, আরেকটা কথা বলতেছে ওর মেয়ের জন্য এত দরদ এত ই লাগে। হ্যাঁ, একটা চিন্তা করবেন, ওরা যেমন বাসা থেকে বের করে দিয়ে দিলাম, ওর সব জ্ঞান আছে। হ্যাঁ, ওর সব জ্ঞান আছে, জামা কাপড় গুছা গুছির সব জ্ঞান আছে, যেসব জিনিসগুলো ওর বাবা মার কাছ থেকে নিয়ে আসছিল সেগুলি গুছানোর মতো ওর জ্ঞান আছে। ঠিক আছে, আমার বোনের মোবাইলটা ওর সাথে করে নিয়ে গেছে, সেখানে অনেকের নাম্বার আছে যে সেই নাম্বার থেকে ও মানুষের সাথে চিঠাই করতে পারবো, ইটাই করতে পারবো, দুষ্টামি করতে পারবো, সেই মনোবলটাও ঠিক আছে। হ্যাঁ, তারপরে যখন আমি ওর বের করে দিলাম যে ওর এত বাচ্চার প্রতি টান, এত বাচ্চার প্রতি ওর ভালোবাসা, ও আইসো পড়লো না দুদিন পরে। হ্যাঁ, আর যেদিন ও আমার বাসাতে করে আমি বের করে দিই, সেদিন আমার আমার বয়সস্থ আমার দাদি ছিল, যে দাদির কথাতে আমরা সবাই জানি, সবাই মানে আমার বাবা মা সবাই, সে যদি বলতো যে আমি ওরে রাখলাম, তুই তুই তখন কিভাবে ওরে তাড়াই দিস, আমি দেখলাম ওই একটু পায়ে ধরলো না আমার দাদিটার, ও ধরলো না আমার পায়ের দাদিটার, ওদে বললো আকুতি করছে, মিলিতি করছে, মিথ্যাবাদী, ও শুধু ওরা হইতে পেটে পুরো ফ্যামিলিটা টোটাল নাটক বাদ, টোটাল ফ্যামিলি নাটক কেন হচ্ছে এই প্রোগ্রামে? এই প্রোগ্রাম যোগ্য হবে
এক মিনিট একটু কথা বলার
সুযোগ, ও যে বললো যে ওদের হাতে পায়ে আকুতি মিলিতি করছে, আরে ভাই শুনেন একটা কথা, আমি তো মানুষ, আমি সামাজিক, ওরা যে বের করে দিলেন ওর বাচ্চার প্রতি এত দরদ ছিল, দুই দিন পর আসে যদি দুই দিন পর আসে যদি মাটিতে লটা করি লুটি করতো, ঘোরাঘুরি করতো, ওরা কে কে থেকে তারা দিত?
আপনি কি চিন্তা করে
দেখেন, এক বছর পর আসছে, এক বছর পরে রমজান মাসে, আমার যতটুকু মনে হয় ও রমজান মাসে 23 তারিখে
আসছে। হ্যাঁ,
আমার মেয়েগুলির বার্থডের প্রোগ্রাম, আমার মেয়েগুলির বার্থডের ছবিগুলি ও কিভাবে কালেক্ট
করছে একটু মিলিয়ে নি সাব্বির। আপনি আস্তেই যদি কথা বলেন, ধীরে কথা বলেন, যেটার মাধ্যমে বোঝা যাবে আপনার নর্মস কেমন, আপনার অ্যাটিটিউড কেমন, মানুষ হিসেবে কেমন। কারণ যখন এই কথাগুলো আপনি বলছেন, যখন আপনি এই কথাগুলো বলছেন
মনে থাকতে হয়, আমি যদি এখন আপনার প্রকাশ্য সভ্য শান্তভাবে সুন্দরভাবে কথা বলি, আমার সত্যতা তো প্রকাশ পাবে না।
না না, প্রকাশ পাবে, যারা শোনে এবং বুঝে তারা আমার আপনার চাইতে হয়তো অনেক বেশি স্মার্ট। এবং সাব্বির, আপনি আপনার কমিউনিকেশন গুলো অবশ্যই দেন, বাট আপনি এমন ভাবে দেন যাতে করে আমরা জেনারেল পিপল শুনতে পছন্দ করি। প্লিজ বলুন।
ঠিক আছে, প্লিজ কাইন্ডলি আপনি বলুন,
আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, আমার শুধু আমার জানার বিষয় আসলে এখানে একটাই, সেটি হচ্ছে যে আপনার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগে জান্নাত যায়নি, এবং জান্নাতের কথাটা আমি স্পষ্টতই শুধুমাত্র অন এয়ারে না অফ এয়ারেও বলেছে, এবং তার কথাটা আমি বুঝেছি যে আপনার প্রতি যে টান, যে ডেভোটেডনেস, যে প্যাশন ছিল সেটা এখনো আছে।
ঠিক আছে, আপনার কথা একটু মেনে নিলাম, তাহলে দেখেন
শুধু শুধু কথা একটাই, তার তাহা এবং তানাস, তাই তো নাম ভুল বলছি না তো, তাহা এবং তানাসের ক্ষেত্রে সাব্বিরের ফোনটা ডিসকানেক্ট হয়েছে, আমরা সাব্বিরকে আবার ফোনে নেওয়ার চেষ্টা করব।
গুরু, আমি এখানে একটু কথা বলতে চাই যে ও আসলে পাতাল প্রকৃতির, আর ও বললো না যে মিথ্যাবাদী, ওরা সবাই মিলে যদি একদিকে থাকে। আমি আসলে এগুলো আমি বাধাতে যাচ্ছি না, এগুলো আমি কারোর বিরুদ্ধেও যেতে যাচ্ছি না, আমার বিরুদ্ধে করো দরকার, আমি প্রতিযোগিতায় আসি নাই, আমি কোনো প্রতিযোগিতায় নামি নাই যে আমি আমার সন্তানকে নিয়ে প্রতিযোগিতা করব। সে আমাকে একটা কথা বলছিল যে দেখো জান্নাত,
আমরা চেষ্টা করব সাব্বিরকে আবার ফোনে নেয়ার, আমরা 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 চেষ্টা করব ওকে ফোনে নেয়ার, আপনাদের যুদ্ধ করবার জন্য গোটা পৃথিবী আপনাদের জন্য মুক্ত আছে। তাহা এবং তানাকে প্রসঙ্গ আসছে বিধায় কথা বলতে, এবং সাব্বিরকে আমরা আরেকবার ফোনে নেওয়ার চেষ্টা করছি, এবং আমরা হয়তো এই বিষয়গুলো নিয়েই কথা বলবো যাতে করে আপনাদের মধ্যে যে বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে সেটি আসলেই শেষ পর্যন্ত আলোর মুখে দেখতে পাবেন কিনা। আমরা সাব্বিরকে আবার ফোনে নেওয়ার চেষ্টা করছি, ফোনটা ডিসকানেক্ট হয়েছিল, সাব্বিরকে আমরা চেষ্টা করছি আরেক দফা ফোনে নেওয়ার জন্য। সাব্বির যে তথ্যগুলো দিয়েছেন তার সাথে জান্নাতের দেয়া তথ্যের মধ্যে বড় রকমের কোনো ফারাক আমি পর্যন্ত দেখিনি। জান্নাত বলেছিলেন যে
আমার অনেক বন্ধুই অনেক টেক্সট করেছেন এবং কমেন্টস করছেন, তাদের মতামত জানাচ্ছেন ফেসবুকে।
সাব্বিরকে ফোনে নেয়া, যদিও সাব্বিরের মোবাইলটা এখন বন্ধ আছে, এইটা আসলে আমরা চেষ্টা চালিয়ে যাব। এবং আমার রিকোয়েস্ট যে সাব্বির আপনি আমাদেরকে রেসপন্স করবেন, কারণ আপনাদের সম্পর্ক, আপনাদের পারস্পরিক সমাধান এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। এবং আপনাদের জন্য অবশ্যই উন্মুক্ত আছে বাংলাদেশের ফৌজদারি আইন, আপনারা চাইলে সেই কোর্টের মাধ্যমে আপনারা আপনাদের মধ্যে যেসব যে ধরনের সমস্যা আছে সেটা দফা রফা করতে পারেন। কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা যে কাজটি করি, ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে যে কাজটি করি, সেটি হচ্ছে যে একটি জনমত তৈরি করার চেষ্টা, একটি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা, ভালোবাসা প্রবণ মানুষগুলোকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাব্বিরকে ফোনে নেওয়ার জন্য, আমরা সাব্বিরের কথা শুনতে চাই যাতে করে ইনজাস্টিস কিছু না হয়। সাব্বির আপনি কি আমাদের সাথে ফোনে আছেন? সাব্বির ফোনে আছেন আপনি? সাব্বির,
হ্যালো।
জি জি, ও আপনাকে ফোনে পেয়েছি আরেকবার, আমাদের ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে সাব্বির। আমি আসলে আমরা স্পেসিফিক কয়েকটা জিনিস সাব্বির জানি, হ্যাঁ একটু কাইন্ডলি আপনি আমাদের সাথে ফোনে থাকবেন। স্ক্যাটার্ড আলোচনা করতে গেলে হয়তো আলোচনাটাই সবকিছু মিলিয়ে একেবারে অন্যরকম একটি জায়গায় চলে যাবে। সাব্বির আপনার অবগতির জন্য জানিয়ে রাখছি, এখানে প্রায় মানে থাউজেন্ডস অফ কমেন্টস, বুঝছেন, গোটা নট অনলি ইন বাংলাদেশ, সমগ্র বিশ্ব থেকে 30-35 লাখ পিপুল এখন এই মুহূর্তে হিট করছে আমাদের নেটওয়ার্কে, যেটা আমরা আমাদের রিপোর্টে দেখতে পাচ্ছি। এবং যেসব মেসেজ আসছে 10,000+ সব মিলিয়ে আমাদের এই পোর্টে এবং কমেন্টস যেগুলো করছে, সবার একটাই বক্তব্য, সেটি হচ্ছে যে সাব্বির ভাই হয়তো সঠিক হতে পারেন অথবা জান্নাত বেঠিক হতে পারে, জান্নাত সঠিক হতে পারে অথবা সাব্বির ভাই বেঠিক হতে পারেন, কিন্তু তাহা এবং তানাস ওরা যেন এই বয়সে যেহেতু মায়ের কাছে থাকলে তাদের লালন পালনটা ভালো হওয়ার কথা, তারা যেন তার মায়ের সেই সস্নেহে বড় হওয়ার সুযোগটা পায়। এবং আপনার ক্ষেত্রেও কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নেগেটিভ কথা, সরাসরি কোনো নেগেটিভ কথা অন ইয়ারে বা অফ ইয়ারে জান্নাতকে বলতে শুনিনি। এবং আমিও অফ ইয়ারে
ভালো ভাই, এখন কি মানে আপনারা বললে আপনারা তো শুনলেন, আমি তো আমার আপনাদের প্রোগ্রামটা কতক্ষণের?
আমরা প্রোগ্রাম একদম শেষ মুহূর্তে চলে এসেছি সাব্বির, আর হয়তো 15-20 মিনিট সময় আছে এখন আপনার পক্ষ থেকে এই তাহা তানাসের ব্যাপারে কি করার আছে বা এই এই ব্যাপারে কিছু বলার আছে কি?
ঠিক আছে, হ্যাঁ একটু বলার আছে, অনেক কিছু বলার আছে।
শুধু তাহা তানাসের ব্যাপারটা নিয়ে অন্য প্রসঙ্গে আমরা না যাই,
এগুলি রে বললাম যে ওরা আপনার
বড় ভাইয়ের কাছে
প্রায় 15 দিন থেকে 20 দিনের মতো, ঠিক আছে। আর ও একটা কথা বলছে 7-3 মাসের মধ্যে ও চলে গেছে, অ্যাকচুয়ালি 7-3 মাসের মধ্যে না, আপনার ইনকিউবেটর ছিল 15 দিন, এখানে ছিল 42 দিন, এবারে হয় কত দিন আমার মনে হয় 2 মাস
হয় না, 3 দিন কম,
হ্যাঁ প্রায় 2 মাস হয় না। একটা ব্যাপার, আরেকটা ব্যাপার বলে দেখলাম যে আপনারা মানে প্রোগ্রামে সমগ্র কাঁপিয়ে কাঁপাইতেছেন, ঠিক আছে, এখন কতটুকু সত্য যায় না কতটুকু মিথ্যা যায় না আল্লাহ জানে, ওর ইমান জানে, আমি নিজে জানি, ঠিক আছে, কারণ ঢুকতে হবে আমি নিজে। অ্যাকচুয়ালি আমার এখানে আমার সামনে এখনো আমার ইয়ে দিতে হচ্ছে ছবি আছে, ওরা লাস্টে আপনার ঈদে ইয়ে আপনার লাস্টে ঈদে কফি লটে ঘুরে আসলো দুটো বোন আপনার মিশো হন, ওদের ছবিগুলো আমার সামনে আছে। একটা ব্যাপার যে আমি লাইফে ডিসিশনটা নিয়েছি ওরা ছাড়ার, অ্যাকচুয়ালি কি জানেন,
আমি তাহলে কিছু জিনিস জানি তাহলে সাব্বির, এই ডিসিশনটা কি ফাইনাল যে আপনি তাকে আপনার জীবনে আর ফেরত নিয়ে আসবেন না?
একটা ব্যাপার কি
নাম মনে করার প্রয়োজন নেই, আপনি বলে যান শুধু শুনছি আমরা।
আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যে মানুষের ক্ষমা করার কটা জায়গা লাগে, ঠিক আছে, কটা জায়গা থাকে, ঠিক আছে,
এই ডিসিশন কি লক করে ফেলে
দেন? আমি তো বলি যে আমি একটা অপরাধ করলাম, সেই অপরাধটার জন্য আমি মানে ক্ষমা চাচ্ছি, অনুকম্প একটা ব্যাপার থাকে, হ্যাঁ। আর একটা ব্যাপার থাকে, ও যে এখন মেয়েগুলির কথা বলে, ঠিক আছে, এই মেয়েগুলি এতদিন কোথায় ছিল বলেন, মেয়েগুলি এতদিন কোথায় ছিল, কিভাবে বড় হলো,
প্রতিদিন
না মূল্য কিভাবে
ফোনে যোগাযোগ করার চেষ্টা করে,
একটা বছর পরে ও আসছে চুলে কাটিং দিয়া চুল কাইটিয়া, ঠিক আছে, খুব রুচর্যা করে একটা বছর পরে আসছে, এটা কি মায়ের দাবি নিয়ে আসছে, ইয়ে আপনার হিসেবে ওয়াইফ হিসেবে মানে বউর দাবি নিয়ে আসছিল, কোন দাবিটা নিয়ে আসছিল বল, জিজ্ঞেস করেন তোরে
জান্নাত,
একটা দাবি
আমরাও জানার চেষ্টা করছি, এই একটা বছর আপনার সাথে যে আপনার যোগাযোগ নাই তাহা এবং তানাতে,
সেক্ষেত্রে আপনি কি উদ্যোগ নিয়েছিলেন যে তাহা তাহাকে কিভাবে নিজের কাছে রাখা
যায়? আমার শ্বশুরের কাছে ফোন দিতাম, আমার শ্বশুর শুধু বলতো যে মা ধরতে ধরো।
আপনি কি প্রতিদিনই যোগাযোগ করতেন?
হ্যাঁ, কন্টিনিউ যোগাযোগ করতাম। আর আমি যদি বাড়ির যার সাথে যোগাযোগ করি না কেন, সে হয়তো বা শুনতেছে। ওরা যদি একটু জানতে পারতো, বাড়ির সবাইকে মনে করেন যে ও করছো বাসে বকাবকি, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না।
আপনি কি ফ্রিকোয়েন্ট যোগাযোগ করতেন আপনার
সাথে? আমি তোমারে হ্যালো, হ্যাঁ কত ভাষায় অনেকদিন বকা বই হচ্ছে। আচ্ছা, আমাদের খুব স্বল্প লাইফ বলতে এই একটা খুব স্বল্প। আচ্ছা, তুমি স্বল্প লাইফে তোমার উপরে
আমি
তোমার উপরে মৃত্যু বলো তো দেখি।
দুই তিন দিন হবে। আমি আপনার কাছে শুধু একটা কথাই বলি, আমি যত বড় অন্যায় করি না কেন, আমি আমার সব ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।
আমি একটা কথা একটু মিলাই নিবো, দুজনে আছেন, সাব্বির একটু ফোনে থাকেন। আপনি আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, আপনি একটু ফোনে থাকবেন, আপনি আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। এবং আপনি কি জানেন যে হট সিটে এসে কোন মিথ্যা কথা বলার কোন সুযোগ নাই? কি এক সেকেন্ড, আপনি 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 কখনো হট সিটে বসেননি? হট সিটে বসে আছেন এখন জান্নাত, আপনি একটু ফোনে থাকেন। এবং এটা তো আপনি জানেন যে হট সিটে বসে মিথ্যা কথা বলার কোন সুযোগ নাই। আপনি আমাদের এখানে রিপোর্ট করেছিলেন যে আপনাকে আপনার স্বামী মাথায় আঘাত করেছিল এবং তাতে সিলাই পর্যন্ত পড়েছে, ব্যাপারটি সত্য কি মিথ্যা? সাব্বির, এটা সত্যি?
তার
মধ্যে এটি একটা সাবিটি ঠিক, তাই তো?
আর সে কি
বললো না
আপনি নিজের ধরা নিজেই পড়ছেন। আমি আমার ফ্যামিলির সাথে কখনোই যোগাযোগ করতাম না, ঠিক আছে? আর আপনি আমার ফ্যামিলিকে এটা সেটা জানাইতেন, তখন আমার ফ্যামিলি বুঝতো যে আমার মেয়ে কতটুকু ভালো আছে আর কতটুকু সুস্থ সুখী আছে।
আমার সত্য কথা বলি, তোমার একটু বলি, আমার আমি আমার যে তুমি টর্চার গুলি করতা, সেই টর্চার গুলির একটা ছোট্ট একটু উদাহরণ মনে আছে? তুমি এখন একটু বলি, একটু বলি, একটু আমার বলার সুযোগ
দিচ্ছি। আমি কি
তোমার, হ্যাঁ একটু বলি, হ্যাঁ একটু বলি, তোমার কি মনে আছে তুমি ডায়েরিতে লিখতা যে আমি আমার মৃত্যুর জানাজার দুই অক্ট, মানে দুই রাত আপনার দুই অক্ট বয়স, দুই অক্ট নামাজ পড়বো? একটু বলি, শুনো, একটু বলো, একটু বলি, একটু বলি। তখন আমি একটু ভয় ভয় থাকতাম, তুমি যখন দেরিতে রুম থেকে দেরিতে, আমি একটু ভয় ভয় থাকতাম। তোমার কি মনে আছে যে তুমি কি করলা, আত্মহত্যাই করবা না, খাদে যা লাগিয়ে দিবা, ঠিক আছে? এরকম সিনসিনারি গুলো করছে, তোমার কি মনে আছে? জানো
না, না না না, আপনি কথাকে কোন সময় ম্যানিপুলেট করবেন না, কিন্তু খবরদার, আপনি আমার সরলতার সুযোগ নিয়েন না। জান্নাত থামেন, আপনার ডায়েরি থেকে আপনি লিখছিলেন যে আমার মৃত্যু দুই নাগাদ জান,
আমি যদি ডায়েরিতে লিখে থাকি তাহলে ডায়েরি তো ওর কাছে অবশ্যই আছে, আমি তো ওটা সাথে নিয়ে আসি।
আপনি কি লিখছেন না, লিখেন না
এই ধরে বুঝছেন? তবে হ্যাঁ বলছেন না, তাহাজ্জুদ নামাজ গুলো পড়ি। সে তখন বলতো কি যে পাঁচ ওয়াক্ত নামাজ নাই, আমি তো নামাজ পড়তাম, তুমি তা কি পড়তাম? আমি একদম ছেড়ে দিছি।
না না, উনি যেটা বলছেন, সাব্বির যেটা বলছে, কাজটা কি পড়তাম?
তাহাজ্জুদ নামাজ গুলো তো পড়তাম না তখন, মানে সে বলতো যে
একটা ব্যাপার বলি, একটু বলি,
একটু থামেন সাব্বির, সাব্বির
বলতো, আমি
সাব্বির, আপনি প্রশ্ন করলেন, এটা বলবা, এটা কি সত্যি কথা?
সত্যি সত্যি
না। হ্যাঁ একটা বলি, একটা বলি, এই যে ইসে এই ওরা তো হয়তো তোমার মনে হয় যে এই 30 তারিখে, হ্যাঁ মার্চের 30-এ, তো ওরা যখন পেটে, তোমার কি মনে পড়ে যে তার থেকে এক থেকে দুই মাস আগে প্রচন্ড শীত মনে আছে তোমার? আচ্ছা, এই প্রচন্ড শীতে তুমি পাঁচক তো নামাজ খাইরা, যখন এই রাত্রে ওই তোমার বাবা, তারপরে তাহাজ্জুদ নামাজের নাটক আসতো, ঠিক আছে? পাঁচক নামাজের ফরজের কোনো ই নাই, জায়গা নেই, তুমি ওই তাহাজ্জুদ নামাজ পড়তে এই শীতের মধ্যে। তোমায় বলতাম যে ওরা যে পেটে, এই যে ওরা যে ঠান্ডা লাগে, এখন কিন্তু জানো তুমি এই মেয়েগুলি কিন্তু তোমার সেই নাটকের শিকার, জানো, এখন মেয়েগুলি সাংসারিক সমস্যা। আর কত কত মিথ্যে বলবো, দরকার কি? শোনো, আমি তো তোমার, তুমি তো বললা
আপনি থামেন,
আমি পাও নাই, পাও নাই, একটু বলি, শুনো,
পাঠাই
নাই আমি জীবন লেখার পাশে সাতটা অ্যাড্রেসে, তুমি যেসব নাম্বার থেকে আমাকে, যেসব নাম্বার থেকে আমার সাথে চেষ্টা করছো,
নামাজের পাশে নাটক বা এই শব্দগুলো আমরা না ব্যবহার করি, অন ইয়ারে অনেক ধর্মান্ধ মানুষজন এগুলো শুনছে। আপনি কিন্তু কোন বিচারের কাজ গড়াতে নাই সাব্বির, আপনি কথা বললে বলতে পারেন আবার নাও বলতে পারেন, কিন্তু বললে শালীনতাটা মেনটেন করি যাতে করে এক্স্যাক্টলি, কিন্তু কারো
কি খুব ভালো, আমি কি খুব সুখে আছি,
না পারি সেক্ষেত্রে তাহাজ্জুদ নামাজটা আবশ্যকতা কতটুকু?
আমি পাঁচ ওয়াক্ত পড়তাম না নামাজ, এটা ঠিক, আমি মনে করেন জোহর পড়তাম, মাগরিব পড়তাম, আর পরগুলো পড়তে পারতাম না।
আচ্ছা, আমরা এইসব আলোচনা মোটামুটি
পেটে থাকা অবস্থায়।
This track was downloaded from fusionbd.com.
আমরা আপনাদের দুইজনের কাছে আসব, আমরা এইসব আলোচনা থেকে মোটামুটি আমরা যারা শ্রোতা
বলছিলাম, ঠিক আছে, আমি একটু গোয়ার টাইপের, সত্য যে আমি একটু গোয়ার টাইপের, হ্যাঁ, আমি ওটা বলছিলাম যে জানা শুনে একটা ব্যাপার বলি, ওর প্রত্যেক আমি আমার একটা গোডাউন আছে সোনার কাছে, হ্যাঁ, আমার একদিন মনে পড়ে ও আমার ফোন দিল হঠাৎ করে, সাবির কইতনি আমি সেটে গড়ি দাদা দেখো, আমি কিন্তু এখন আর কিছু সহ্য টুদ্ধ করবো না, ঠিক আছে, আমি কি সহ্য করবো না, কি সহ্য করবো না, সহ্য করতো পাল্টা নিলি, এটা গেল একটা ব্যাপার। তো ওরা একটু জিজ্ঞেস করবেন যে এই যে ও এই পর্যন্ত এক থেকে দেড় বছরের লাইফ, ওটা দুই বছরের লাইফ আমাদের, এই দুই বছরের লাইফে কত রাত্র মানে কিছুতে কিছু হইলেই ওই একটা ব্যাগটি আছে বাবার বাড়ি থেকে একটা নিয়ে এসে ওটা ব্যাগ নিয়ে আসছে, ওই ব্যাগটা মানে সবসময় গুছানি থাকতো, ওই দিনের রাতে 12টা 1টা বাজে ওর যাবার কি উঠতে যাবার খুব ইচ্ছে হইতো, ঠিক আছে, খুব ইচ্ছে তো যাবার, হ্যাঁ, একটা আমার কাছেই থাকে পাশের রুমে,
আপনি মানে রাগ দেখাতেন আমি চলে গেলাম বাপের বাড়ি এরকম, তাই কি?
তো তাতে আমি বললাম যে
আমি বুঝছি, প্রশ্নটা করি, উত্তরটা নিয়ে এবার, উত্তরটা নিই, তাই করতেন,
মনে করেন যে বিয়ের 4-5 মাস মানে যখন চলে তখন করতাম, কিন্তু নেক্সট টাইমে করতাম না।
কয় মাস পর্যন্ত করেছেন?
4-5 মাস, এরপরও করতাম না, যখন
দেখলাম এটা কখন চেঞ্জ হলো যে হঠাৎ করে বের হয়ে যাবো বাইশে,
এটা মনে করেন যখন বেবি 3 মাসে যখন পেটে
তখন কি মনে হলো
যে ওরে ছাড়া আসলে আমি থাকতে পারবো না,
ওর প্রতি আপনার ভালোবাসা
তখন ফিল করতেছিলাম,
টান মহব্বত যে ভাষায় বলি না কেন সেটা টের পাইছেন পরে না?
হ্যাঁ, পরে, তখন ওর আমি প্রচন্ড ভালোবাসতাম, মানে তখন আমি ওর কাছে পাওয়ার চেষ্টা করতাম, ও আমার কাছে
ভালোবাসতাম না, আমার তো অবস্থা দেখে যা মনে হচ্ছে ও সেই ভালোবাসা থেকে বের হতে পারেননি, পারছেন কি?
না, পারিনি।
এখনো কি ওই অবস্থাতেই আছেন? আপনার
ভালোবাসার কথা বলতাম, আমি একদিন ওকে রাতে ঘরে ডেকে নিয়ে শুধু বলছিলাম যে দেখো তো অনেক আমি থাকতে পারি না, সে মনে করেন আমার কথা ধরে এত নাটকীয় ভাবে নিচ্ছে, সে হাসতে হাসতে শেষ, আমার বলে কি এখন আপনাদের কি বলবো, আমার বলে কি যে তোর মুখে মানে বাথরুম মানে এগুলো মেখে দেওয়া উচিত, তাকে তো আমি ভালোবাসা প্রকাশ করতাম এটাও পারতাম না।
আচ্ছা ভাইয়া, আমরা তো বললাম আমাদের খুব জয়েন্ট ভাবে, তো আমি বলছিলাম যে দেখো জান না তুমি যে রেগুলার এমন করো, ঠিক আছে, আমি যেদিন তোমাদের সত্যি বলবো যে বেরিয়ে যাবা সেদিনকে কিন্তু কিছু হবে না দিনেতে, ঠিক আছে। তো লাস্ট একটা ব্যাপার কি আমি একটু বলি, আমি এখনো চিন্তা করি খুব কষ্ট লাগে, তো লাস্ট যেদিন ওরা আমি মানে ডিসিশন নিয়ে যে ওরা আমি রাখবো না, কিভাবে রাখবো না আমি বলি, ও লাস্ট উপরে আমিও মানুষ, ঠিক আছে,
আর প্রত্যেকটা মানুষের বিচার হবে, আজ হবে কাল হবে, তুলে তুমুলক হবে। তো লাস্টের যে ব্যাপারটা, ওরা ওই যে বললাম ও ছিল 57 দিন সর্বোচ্চ আমার মতে, তো লাস্টের ব্যাপারটা ভাইয়া ওই আমার তো যেটা নেই একটা মেয়ে একটু একটু বড় বড় বলতে হলে একটা হয়েছিল আপনার 1 কেজি বলতে কি মানে 1-2 কেজি 3-5 পাউন্ড কিভাবে হিসাব জানি, ওর থেকে ওর ডিফারেন্স ছিল 25 পাউন্ড কম বেশি। হ্যাঁ
তানাসের
তানাস বড়, তাহা ছোট।
আচ্ছা
জি জি জি। একটা ব্যাপার হলো কি, ওদিন রাত্রে আর আমি একটা জিনিস করতাম, ও যা বলছিল যে আমি কর্তব্য পাই দায়িত্ব নিতাম না, একটা জিনিস হয় কি ভাই, আমরা তো যে বললাম মনে করেন যে ইচ্ছা করবে বসে থাকবো ওরকম ভালো হতে বাবা হয়তো না, আমার দিয়ে বাস্তবতা সত্য বললাম তো হয়তো না, তো একটা সামাজিক ভাবে চেষ্টা করতাম। তো যখন মেয়ে গুলি হইতো ও সারাদিন কষ্ট করে, আমার কাছে তো বোন আছে, আমার মা আছে, ভাবিটা আছে, সবাই মিলাই গেলে বাচ্চাটা টুকটুক সবাই রাখতো। আমাদের এখনো আমার একটা চাচাতো ভাই আপন একটা মেয়ে আছে কিয়ানা, আমার একটা চাচাতো ভাইয়ের মেয়ে আসতে টানছি আমার দেখেন যে, তো দেখা যাচ্ছে যে ভাই আমাদের কোনো দাদা দাদি বা আমাদের চাচা চাচি কোনো মানে তার নাতি তার দান নাতি এরকম ভেদাভেদটা ছিল না ভাই, আর আল্লাহ ভালো জানেন ছিল না। তো ছোট ভাবে আদুযাত্রা কখনো ছোট হয়নি, কখনো কখনো আদুযাত্রা কমতিও হয়নি। তো একটা ব্যাপার হলো কি, লাস্ট নাইট ও আমার মানে আমি আপনার 10টায় বলে রুম ঢুকলাম, তখন আমি আবার টুকুবুতে টুকুতর পালি, তো দেখা গেছে যতটুকু সময় করতে সাদে কাটায়, সাদে কাটানোর পরে একটা চিন্তা ভাবনা করি এখন তো ডিউটি করতে হবে, এখন ডিউটি করতে হবে যেহেতু সারাদিন ও থাকে, ও করলো করছে না করলো করছে, এখন তো আমার ডিউটি, ওর একটু রেস্ট দিতে হবে, আমার ঘরে ঢুকা লাগবে। তো আমি ঘরে ঢুকে যেতাম কন্টিনিউ 10টায়, আল্লাহ সাথে আল্লাহ মানে বললাম তো প্রত্যেকটা মানুষের বিচার হবে, তো 10টায় ঘরে ঢুকে যেতাম, খুব যদি একটা সিগারেট খেতে ইচ্ছে করতো খুব যদি, তারপর পানির সঙ্গে দিয়ে দিতাম
মানে ও চাইতো যেভাবে হোক 10টার মধ্যে বাড়িতে ঢুকে যাওয়া, এবং যদি বাইর হতে হতো তাও আপনার কাছে অকেশন তো ভিন্ন জিনিস, প্রসঙ্গ টানতেছেন কেন রে? আর যদি থাকতো না ইভেন সে যদি একটা সিগারেট খাওয়ার পারমিশন তাও তোমার আপনার কাছে পারমিশন নিয়ে বের হতো, তার মানে
যখন মেয়েগুলি হইলো তার আমার একটা বাবা হিসেবে কর্তব্য আছে মেয়েগুলির পাশে, অন্তত আমার নিজের নিজের আমি আমি কাজকর্ম করি
ব্যবসা। সাব্বিরের বাবা হিসেবে কর্তব্য পরায়ণতা নিয়ে তো আপনার প্রশ্ন থাকার কথা না,
এগুলোর মতো আমার কোনো নেই,
সে বাবা হিসেবে তার কর্তব্য পরায়ণতা নিয়ে কি প্রশ্ন থাকার কথা আপনার? আলোচনার একটা ফাঁকে আপনি বলছিলেন জান্নাত যে ওকে জোর করে রুমে রাখতেছি যাতে করে তার মেয়ের প্রশ্নে টান বাড়ে, টান তো তার ছিলই তাহলে,
না ফার্স্ট দিকে মনে করি সে কোলে নিত না,
না সেটা ভিন্ন জিনিস হতে পারে। যেমন আমি প্রথম 10-15 দিন কোলে নিতে ভয় পেয়েছি তাই নিইনি, আমার কোলে নেওয়ার অসাবধানতার কারণে আমার সবচেয়ে কলেজ কলিজার টুকরা ওর না কোনো ক্ষতি হয়ে যায়, সেই ভয় নিতে পারেনি। তার মানে কি এই যে আমার সন্তান
মুখে দেখা যায় না, ভালোবাসাটা মানুষের অন্তর থাকতে মনে থাকতে মুখে,
আপনি থামেন সাব্বির, আরে ভাই সাব্বির ফোনে থামেন। তাহলে জান্নাত এই কথাটা বলেছিলেন, কথাটা আপনি উইথড্র করে নেন, আপনি যেহেতু নিজে একনলেজ করলেন, স্বীকার করলেন যে সে বাবা হিসেবে যথেষ্ট কর্তব্য পরায়ণ ছিল, এবং আপনি স্বীকার করলেন এটাও, সে যদি কোনো কারণে বাইরে যেত তাও আপনার পারমিশন নিয়ে যেত, তাই তো? যেটা আজকালকার যুগে অনেক স্বামীরাই অনেক বাবারাই করে না কিন্তু। জি সাব্বির তারপর বলেন, কিন্তু সাব্বির
সর্বোচ্চ 40 দিন হ্যাঁ, এই 40 দিনের হতে সর্বোচ্চ 15-20 দিনের মধ্যে আপনার ও বলতে আমার ভালো লাগে না, একা একা ভালো লাগে না, তো আপনি আপনি এই রুমে থাকেন, আমি ঠিক আছে সমস্যা না, এই রুম কি আর ওই রুম কি, ঠিক আছে যেহেতু ওরা থাকতে শান্তি থাকতে স্বামী থাকতেছে, এই রুম আর ওই রুম ব্যাপার না, ওই রুমে যে কিছু থাকো আমরা এই রুমে থাকে নেন, ঠিক আছে তো থাকতেছি কন্টিনিউ 10টা ঘরে ঢুকতেছি, যেহেতু ওই ছাদে আমার বাইক খাইতে আছে, তাতে তো ভাই একসাথে আড্ডা মেরে বাইরে আড্ডা মারতেছি না, যে কন্টিনিউ 10টার মধ্যে আমি ঢুকতে পারি, 10টার মধ্যে ঢুকতে পারি, যেন তুমি মেয়েগুলিতে ওর একটু রেস্ট দিতে পারি, মেয়েগুলি আমি একটু রাখতে পারি। বাবা একটা জিনিস জানেন যে একটা বাবা বিশেষ করে নবজাতক শিশুগুলিরে লালন পালন করতে আমার মনে হয় একটু হলে ডিপ্রেশনে পড়ে, আমি মনে করি বাবা আমি আমি নিজের মন দিয়ে উপলব্ধি করছি, কারণ ওরা যখন বাচ্চা ছিল আমি তুলে নিতে পারতাম না, এখন বাবা বলে ডাক দেয়, এখন পাশাপাশি হাতে ই করে, এখন আমার মনে হয় না যে সমগ্র জাতির ঊর্ধ্বে আমার মেয়েদের ঊর্ধ্বে কেউ আছে, এটা আমার মনে হয়। তো যাই হোক, লাস্ট নাইট ওরা আমি বললো লাস্ট নাইট ও আমাদের বলতেছে যে ব্যাপার, এর মধ্যে একটা কথা বলে নেই, আমি যে কথা বলে এখন বলবো, যদি ওর আল্লাহ থেকে থাকে
ওরা বলবেন
খালাম্মার
কথা বলতেছে যে ব্যাপার দাদা ভাই বলছে যে একটা বাবু খালাম্মার বাসায় পাঠাচ্ছে, তো বিশ্বাস করবেন ও আমার বলছে পরে আমি ঠকে গেলাম এই ব্যাপারে জানি ফ্যামিলিটার জন্য একটা কিছু করলাম টোটাল ফ্যামিলিটা আমি ই করি যতটুকু পারি আমার সাধ্য সামর্থ্যের মধ্যে দেওয়া হয় আমি টোটাল করি, সে করার মধ্যে আমার মেয়ে মানুষের বাসায় কেন থাকবে, আমি কেন আমার মেয়ে মানুষের বাসায় দিয়ে দেবো, ইম্পসিবল হয় আমার পক্ষে সম্ভব না, আমি কি দিব আমি তো পারো কিনা, ও যখন হসপিটালটা ছিল তখন আমার এক মেয়ে ওর বোনের কাছে দিয়ে দেয় ঠিক আছে, তখন তো তখন আমার ই ছিল বিটা ছিল তখন সম্ভব না সেটা কেন দেবো আমি, আমার মেয়ে আমি দিব কেন, আমি তো পারো তো পারো কিনা, আমার তো কোনো ই নাই কষ্ট নাই আমার তো কোনো অভাব নাই আমি কেন আমার মানুষের কাছে দিতে যাবো,
ব্যাপারটা তো তাই
লাস্ট নাইট জি লাস্ট নাইট আপনার ও বলতেছে যে ব্যাপার দাদা ভাই বলছে যে আমার একটা বাবু খালামার বাসায় দিয়ে দিতে আমার খুব চোখে গেলাম কষ্ট লাগলো যে রনি কেন বলবে যে আমার একটা মেয়ে ইসের বাসায় দিয়ে দিতে, তারপর কত বছর তো আমি নারে জিজ্ঞেস করলাম যে মা কি ব্যাপার আনা বলে নাকি খালামার বাসায় পাঠাই দেবেন, আমার এতগুলি মানুষ আপনারা থাকবে আমার যে মানুষের বাসা থাকবে কেন ঠিক আছে, পরে মা বলবে সে দেখতো একটু করি নিয়ে জানা তাই দিতে সে ব্যাপার খালার মানে কি খুলতে তোর খালার মানে কি খুব ভালো বলতে পারে এই ব্যাপার দেখবে তুই স্বপ্ন লাগে আলাপ তো আমি আবার যাই রোজ রেজি গেলাম উনি এই ব্যাপার
ঠিক আছে আপনার প্রশ্ন ক্লিয়ার কিন্তু সাব্বির আপনাকে ক্লিয়ার জান্নাত আপনি হ্যাঁ কিনা খালাম্মা ভালো পালতে পারে মানুষ করতে পারে তাই ওর বাসায় একটা মেয়েকে দিয়ে দিয়ে
আমি খালাম্মাকে আসতে বলছিলাম, আমি খালাম্মাকে বলছিলাম যে আমার কাছে দুই মাস থাকেন আমি এটা বলছিলাম
সাব্বির
আচ্ছা বাবা খালাম্মার তো ফ্যামিলি আছে খালাম্মার তো ছেলে সন্তান আছে কি ওর কথা এসে থাকবে এই কথাটা কি কোনো প্রযোজ্য আছে বা সত্য তো আছে
ওর কাছে রেখে দিয়ে যাবেন তা না বরং খালাম্মাকে কাছে
এসে তেল দিয়ে মালিশ করে অনেক সুন্দর করে যেটা আমিও পারি না আমি বসে খালাম্মা সেখানে থাকুক
তুমি পারবো না তুমি মা হিসেবে পারবো না তুমি আরেকজনের কাছে দিবা তুমি তাকে তো আসতে বলো না তুমি তার কাছে দিতে চাচ্ছো না কেন দিতে চাচ্ছো
দিতে চেয়েছিলেন নাকি আসতে বলেছিলেন
আমি দুই মাস এখানে থাকতে
বলছি আমি দুই মাস কিন্তু দিবেন না
আমি দুই মাস এখানে থাকতে বলছিলাম যে খালাম অনেক ভালো
কেন তুমি দুই মাস দিবা তুমি যদি একটা মা
সাবের সাবের আপনি আপনি দিতে চেয়েছিলেন তার কাছে নাকি নিয়ে আসতে বলেছিলেন খালাম্মাকে খালাম্মাকে আনতে বলেছিলেন
বারবার ফোন দিতাম খালাম্মার কাছে
সাবের আমি আপনাকে
সরি সরি কি বললো
ও বলেছে যে খালাম্মাকে দুই মাসের জন্য আসতে বলেছিল যাতে করে তা এসে থাকলে তার সন্তান
খালাম্মার দুই মাসের জন্য আসা লাগবে না বাবা আমি তো বললাম যে আমার যে ইটা আছে না বড় ভাইটা আমার বড় ভাইটি বড় ভাইটার শাশুড়ি বলে ঠিক আছে আমার বড় ভাইটার শাশুড়ি অলরেডি দেড় মাস ছিল কিনা ওরে জিজ্ঞেস করেন ঠিক আছে ওদের জন্মের দেড় মাস ছিল কিনা জিজ্ঞেস করেন
তার মানে তার মানে থামেন এতক্ষণ যে প্রসঙ্গটা এমন ছিল যে এক হাতে বাবুকে রাখছেন এক কোলে আর এক বাবুকে রাখছেন আপনার দেখার মানুষ নাই এখন কিন্তু অনেকগুলো মানুষ চলে আসছে এক সেকেন্ড এখন অনেকগুলো মানুষ চলে আসছে যারা ওই সময় আপনার পরিচর্যা করেছিল আপনার বাচ্চাদের হ্যাঁ কিন্তু আপনার কথার মধ্যে থেকে সেগুলো কিন্তু পাওয়া যায়নি তখন সেভাবে কিন্তু এই যে সাব্বিরকে যদি আমি ফোনে না নিতাম তাহলে তো আমার এই জিনিসগুলো জানাটা অসম্পূর্ণ থেকে যেত সেটা তো পার্সিয়াল যদি কোন ট্রু বলে সেটা তো একরকমের মিথ্যা জানা এক সেকেন্ড আপনার কথা শুনেছি আপনার কথা
আমার শেষ হয়ে
যাবে লাস্ট নাইটের কথা শেষ করতে হলে এক মিনিটে শেষ করেন তাহলে
ভাই প্লিজ আমাকে ভাই অন্তত এইটা বলতেই হবে লাস্ট নাইট
বলুন 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 বলুন
আমি একটা সন্তান গুলিরে কিভাবে এটিং করলাম কেন ছেড়ে দিলাম
বলেন
এত কথা জানলেন
জি বলেন
জি বলেন শুনেন পেলে তো লাস্ট নাইটে তো ই করলো কি আমি যখন খালাম না এদেরকে জিজ্ঞেস করে আইসে বললাম মানে মা এদেরকে জিজ্ঞেস করে আইসে বললাম যে সবগুলি জান্নাতেরই নাটক মানে ওরা বলবে কেন ওরা বলতে সাহস পাবে না আমার তো কষ্ট দিয়ে থাকে কিভাবে বলে আমি ফ্যামিলিটার জন্য মাথার ঘাম পায়ে ফলাইছি আমার বাচ্চা মানুষের বাসা থাকবে তাতে আমি ইম্পসিবল আমি তো ওরা মেনে নিবো না আর সেটা ওরা বলবে সেটা আমার বিশ্বাস ছিল না আর সেটা নাটক ও করছে আচ্ছা যা করছে তারপরে আমি বললাম জান্নাত এটা না তুললো পারতাম আচ্ছা গেল যাওয়ার পরে আর তো তখন মনে হয় 12টা বা 1টা বাজে তো শেষ নাইতে রাত্রে আমি কি করলাম একটু বাইরে গেলাম দেখলাম যে ও একটু হেজিটেশন করে গেছে যে একটা বাচ্চা কাটতেছে আরেকটা বাচ্চা খাওয়ার জন্য হয়তো বা আরেকটা বাচ্চা হয়তো বা এরকমই দুটা বাচ্চা কাটতেছে আমি তখন ঢুকি তো আমি ঢুকলাম পরে ও কি করলো তারপরে আমার ছোট বাবুটা ওর যদি ও এটা লুকায় থাকে ওর ও যে মানে দুইটা সন্তান জন্ম দিছে এই যে সত্যটা ও সবার সামনে বলছে না, এই সত্যটা ওর বিধি হয়ে যাবে। ও আমার ছোট মেয়েটা কি করলো উপরতে খাওয়াই দিল ওর মানে সর্বোচ্চ একাত হবে, মানে একাত হবে সর্বোচ্চ ও আমার মেয়েটারে উপর থেকে খাওয়াই
দিল। সময় বিরোধ করে অনেক কিছু হতে পারে, এটা কি করেছিলেন? থামেন না না, এই কাজটা কি অনেক সময় হয় বিরক্তিতে হয়ে যায়।
সেটা মনে করেন যে যখন দেখো আমার কুলেরটাও কাটতেছে আমার হাঁটুটাও কাটতেছে সে তো বাইরে গেছে, তো আমি দুই পা মনে করেন যে ফাঁকা করলে যে যেভাবে মানে বাবুটাকে রাখা যায় কারণ ওকে তো আমি রাখতে পারতেছি না, ওইভাবে দু পা আমি ফাঁকা করছি তখন নিচে নিচে পড়ে গেছে মানে ব্যথা পাইনি।
ভাই আমার দুইটা বাচ্চার ওজন সর্বোচ্চ 2 কেজি ভাই, বুঝছেন?
আমি বুঝছি যে দুইজনে কান্নাকাটি করতেছে, আপনার পায়ের উপরে যেটাকে বসানো ছিল ওটাকে তাহা ছিল না তানাস ছিল? তানাস ছিল। তানাসকে আপনি পা ফাঁক করে আপনি শুয়ে দিতে চেয়েছিলেন পায়ের উপরে, তখন আপনি পাটা ফাঁক করেন সে বিছানে পড়ে যায়,
দুই পায়ে মাঝখানে পড়ে,
মাঝখানে পড়ে মানে বিছানায়, তাই তো? এটাকে আপনি ইচ্ছাকৃত ভাবে করেছিলেন যেন বিছানায় পড়ে যাক?
হ্যাঁ বিছানায় পড়ে যাক,
এই জন্য পাটা ফাঁক করেছিলেন। এখন একজন বাপ যে বাইরে থেকে এসেছে, যে বাইরের কাজ সামলাচ্ছে, সে এসে ঘরে একটা পবিত্র দারুণ শান্তিময় একটা দৃশ্য দেখতে পছন্দ করে, বাবার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, এসে যদি হঠাৎ এইরকম একটা দৃশ্য দেখে তাতে তার মধ্যে হয়তো এই ধরনের রিয়েলাইজেশন আসতে পারে যে মা হিসেবে সন্তান পালন করতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন বা ইন সাম এক্সটেন্ড আপনি বিরক্তি প্রকাশ করছেন, তাহলে বাপ হিসাবে কিন্তু তার মধ্যে ওই ক্ষুব্ধ হওয়াটা একটা ই চলে আসতেই পারে। কিন্তু আমরা হয়তো অনেক সময় এই জিনিসটা ভাবতে বা বুঝতে বা বুঝতে চেষ্টা করতে ভুলে যাই যে আসলে একটা মেয়ে যখন স্পন্টেনিয়াসলি এই ধরনের কাজের ভিতর দিয়ে যায় অনেক সময় বিরক্তি তাদের মধ্যে তৈরি হলেও হতে পারে বা এই ধরনের অসাবধানতা ঘটলেও ঘটে যেতে পারে। সাব্বির অনেক বড় ছিল কি সমস্যাটা?
আচ্ছা ভাই তারপর
ছিল না না সাব্বির, এই দোষটা কি অনেক বড় ছিল? আপনি
আমার
দোষের মাত্রাটা কি এত বেশি ছিল?
খাতির যদি এই এই নবজাত এতটুকু একটা বাচ্চারা যদি একটা মানে আমি বলি একটা জিব্বা বলতে বুঝে 4 ইঞ্চি সর্বোচ্চ 6 ইঞ্চি 6 ইঞ্চি উপর থেকে যদি ক্রোধ ফালান সেটা কি ভাই একটা মানবতার নিদর্শন হিসেবে থাকে? আচ্ছা যাই হোক গেল,
ওটা
তো এই মেয়েটার কান্না কোন রকমই থামাতে পারছি না, কোন রকমই মায়ের কান্না থামতেছে না থামতেছে না থামতেছে না, তো ওই পাশ থেকে মা বলতেছে ভাই এক কাপ করে একটা মানে দিয়ে যা, ঠিক আছে একটা এটা আমি দিচ্ছি ঠিক আছে একটা মানে দিয়ে আসি। এর মধ্যে তানাস মানে তাহা ছোটবেলা থেকে একটু রোগা ছিল, ছোটবেলা থেকে একটু রোগা কি করতো কারণ ছোট হয়েছে তো সবচেয়ে, তো বড় মেয়েটা দিলাম দাদির কাছে, তো আপনার জানেন ও কি করতেছে? 2 মিনিট যেতেছে না 1 মিনিট যেতেছে না, ওই নিয়ে আসেন। ওর বললাম তো ওর জন্ম দিতে হবে যদি এই এই ভঙ্গি মেয়াল দিয়া এইভাবে হুবু করে যদি না বলে এই নিয়ে আসেন এই নিয়ে আসেন 2 মিনিট পর পর, তখন আমি এবার জিজ্ঞেস করলাম যে তুমি আমার মেয়েটাকে দিয়ে দাও খালামার বাসায় দিয়ে দাও তোমার বই নেড়ে, আর এখন ওই রুমে আমার একটা পাশাপাশি ঘরের একটা রুমে মেয়ে আছে, এখন তোমার ভালো লাগে না সহ্য হয় না নাটক করো। হ্যাঁ আপনি চিন্তা করে দেখেন ওর কি কোনো ভূমিকা আছে মানুষ হিসেবে, ওর কোনো ব্যক্তিত্ব আছে মনে হয় ব্যক্তিত্ব?
আমি অনুষ্ঠান শেষ করবো, কিছু আলাপ আপনার সাথে শুধু করে আমি অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিব। সাব্বির সাব্বির আপনি অনুষ্ঠানটা হয়তো শোনার সময় পান না হয়তো, এর আগে হয়তো শোনার সুযোগও হয়নি আপনার, তবে একটা ছোট এক্সাম্পল দিই অনুষ্ঠানটাকে নিয়ে, এক্সাম্পল দিলে হয়তো আপনার মনটা বড় হবে। যেমন একটা জায়গাতে আপনি কথা বললেন যেখানে আপনার মাথা হেট হওয়ার কিছু নাই, ছোট হওয়ার কিছু নাই, বরং গর্বে বুকও ফুলতে পারে আপনাকে। গত সপ্তাহের আগে সপ্তাহে একটা অনুষ্ঠান করেছি আমি একজন ক্যান্সার আক্রান্ত একটা ছেলেকে নিয়ে যার বয়স মাত্র 17 বছর, যার নাম আহনাফ, এবং সে একজন ক্ষুদে বিজ্ঞানী এবং জাতীয় পর্যায়ের একজন বিতর্কী। আমরা যখন মানুষের কাছে আহ্বান করলাম যে ছেলেটি প্রয়োজন, সে মুজিব মেডিকেল কলেজ থেকে বলেছে 1 কোটি টাকার প্রয়োজন, সেখানে আমরা বললাম যে আদৌ কি সম্ভব যে 1 কোটি টাকা এই ছেলেটি ট্রিটমেন্টের জন্য দরকার? এই পর্যন্ত আপনি শুনে অবাক হবেন, 71 লক্ষ প্রায় 70 লক্ষ প্লাস আজকে প্রায় 50,000 মতো সব মিলিয়ে প্রায় 70 লক্ষ টাকা কালেকশন হয়েছে। আমি লাস্ট যে অনুষ্ঠানটা তার একটা এক্সাম্পল দিলাম, বাকি এরকম সিরিজটি হয়তো পুরো ঘন্টার পর ঘন্টা জুড়ে দেওয়া যায়। এটা কেন বললাম জানেন, যে এই অনুষ্ঠানটিকে ঘিরে আল্লাহর অশেষ রহমত, খোদা তালার অশেষ রহমত, অনেক মেহরবানি, যে অনুষ্ঠানটিকে ঘিরে মানুষের মধ্যে একটা দারুণ কমিউনিটি সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ সবাই মিলে চেষ্টা করে যে কোনো কেউ যদি কোনো সমস্যায় পড়ে, কোনো প্রবলেমে পড়ে, সেই প্রবলেম
না। আমি মাঝখান থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন যে করব কি আর কি, আমার কেন জানি মনে হয় দুইটা সন্তান জন্ম দিছে, দুইটা সন্তানের মা হতে পারে নাই, ঠিক আছে, কারণ কখনো মানুষকে আপন করে নিতে পারে নাই, মানুষের সাথে মিশতে পারে নাই, ঠিক আছে, কখনো মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে নাই, ঠিক আছে, ও একটা কথা বলছে কি যে ওরা আমি সেট করি যে তুই 1 লাখ বাংলা নিয়ে 20 লাখ বাংলো পবিত্র কোরআন নিয়ে, ওরা বলতে বলেন আমি যেদিন থেকে ডিভোর্স করছি এরপর থেকে ওর সাথে আমি কোনো যোগাযোগ করছি না, ওর ফোন রিসিভ করছি না, ওর সাথে আমি কথা বলছি, একটু জিজ্ঞেস করেন পবিত্র কোরআন নিয়ে, ওর জিজ্ঞেস করতে বলে, ওর বললাম তো ওরা পবিত্র কোরআন নিয়ে জিজ্ঞেস করতে, ওরা সেট দিতে বলছে, ওরা আমি আজ পর্যন্ত এই আজকের দিন ছাড়া
জমানো কথা, অনেক দিনের জমানো খুব কষ্ট এবং
ও আমাদের বললো সেট করছি, ওর আমি কেন সেট করবো, যেখানে আমি ওর আল্লাহ রাস্তা ছেড়ে দিছি, যেখানে আমি নিজের আমার নিজের অভিশপ্ত জীবনটা আমি মেনে নিচ্ছি, ওর আমি কেন সেট করবো,
আপনার কাছে আপনার বিরুদ্ধে দোষ জানাতে কিন্তু আসেনি আজকে জান্নাত, আমি আপনাকে বারবার এই জিনিসটা পরিষ্কার করার চেষ্টা করছি,
আমার প্রতি
আপনার কারণে 15 মিনিট সময় অলরেডি আমি পার করেছি, যেটা সাধারণত করা হয় না, সাব্বির আমি অনুষ্ঠান শেষ করবো, শুধু কিছু তথ্য দিয়ে রাখি, নাহলে অসম্পূর্ণ থেকে যাবে আজকের এই প্রচেষ্টাটা। আমি লাস্ট অনুষ্ঠানে তথ্যটা এই কারণে দিলাম যে মানুষ এইভাবে চেষ্টা করে এই প্রোগ্রামটাকে ঘিরে পরস্পরের কাছে আসার, আর আমি যে সঞ্চালকের ভূমিকায় এসেছি সাব্বির, আমি নিজেও কিন্তু আমার ব্যক্তি জীবনের কথা এখানে বলি, বারংবার বলি, মিডিয়া মানেই তো এই না যেখানে খারাপ কিছু হবে, ভালো কিছু কি করা যায় না সাব্বির, সেই ভালো কিছু করার চেষ্টা করি। ইভেন আমরা যে গত ঈদও পার করেছি সাব্বির, আমরা যখন বললাম যে চলো আমরা সবাই মিলে এই টোকাইদেরকে কাপড় পৌঁছে দিই, 14,000 পিস কাপড় নিয়ে 4 দিন ধরে আমরা সারাদিন সারা রাত ঘুরে ঘুরে
মানুষের ভিতরে মানে মানুষের ভিতরে অনাকাঙ্ক্ষিত মানুষের ভিতরে অযাচিত কিছু মানে ক্ষোভ বেদনা অভিশাপ নিয়ে আমি বহন করতাম,
আমার আপনি তো হালকা প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম না, অ্যাট লিস্ট আপনি হালকা বোধ করছেন তো সাব্বির,
একটা ব্যাপার কি যে লাইফে যেটা গত হয়ে যায়, ঠিক আছে, আরো যে একটা কথা বললাম, ওর যেদিন চলে গেছে ও যদি এরপর দিন আসতো, 2 দিন পর আসতো, 7 দিন পর আসতো, 5 দিন পর আসতো, 1 মাস পর
আসতো,
একটা ব্যাপার থেকে বাবা, একটা বছর পরে একটা মেয়ে যদি কয় আমার মেয়ে গুলো সব দাও,
আমি অনুষ্ঠান শেষ করছি সাব্বির, আমরা আপনার পক্ষ থেকে অনেক কমিউনিকেশন, অনেক তথ্য মানুষের কাছে গেছে, সবাই শুনেছে আপনার কথা, জান্নাতের অনেক
জি ভাই, আমার কবে
অনুষ্ঠান শেষ করতে
সবাই শুনছে, সবার বিবেক আছে, বুদ্ধি আছে, সবার আল্লাহ তাআলা বিবেক দিয়েছে,
সবাই
যে একটা মানুষ 57 দিনের বাচ্চা রাখা চলে যাচ্ছে, 13 বছর পর আছে যে আমার বাচ্চা যে বাচ্চা মরছে না বাচ্চে সেটার কোনো ইচ্ছার নাই, সে এখন দাবি করে যে আমার
কিভাবে অনুরোধ করলে আপনাকে থামানো সম্ভব, না না কিভাবে অনুরোধ করলে আপনাকে থামানো সম্ভব যে আমি দুইটা কথা বলে অনুষ্ঠানটা শেষ করতে পারি, কিভাবে বললে শুনবেন বলেন তো, আমি কি আপনাকে অন ইয়ারই আপনার কাছে আপনি আমার কাছে আমাকে কিভাবে বললে বলেন, আপনি আমাকে শিখাই দেন,
দেখি সরি বস প্লিজ আর বলবো না, আপনি প্লিজ আপনারটা শেষ করেন প্লিজ।
This track was downloaded from fusionbd.com.
সাব্বির আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি এমন ধরনের একজন মানুষ যে মানুষ যৌথ পরিবারে একটি দারুণ এক মহলের মধ্যে দিয়ে বড় হয়েছেন, যেখানে আপনার বাবা মা ভাই বোন সহ অনেকেই ছিলেন, এইভাবে বড় হওয়া এবং আপনার পরিবারের জন্য আপনার প্রচন্ড রকমের স্যাক্রিফাইস আছে, আপনার পরিবারের জন্য আপনার প্রচন্ড রকমের কষ্ট আছে, এবং সবচেয়ে বড় যে কষ্ট সেটি হচ্ছে যে আপনার মাকে নতুন ভাবে আপনি কোনোভাবে আর কষ্ট দিতে চাননি, এমনি আপনার মা বিভিন্ন রকমের কষ্টের ভেতর দিয়ে তার জীবন পার করছেন, এবং আপনি চেয়েছেন যে এই সম্পর্কটাই পারিবারিক আপনার পারিবারিক সম্পর্কটা কোনোভাবেই যেন কোনো বানের পানিতে ভেসে না যায়, আপনার কাছে আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার ভাই বোন শুধুমাত্র সম্পর্ক না, এর চাইতে বড় কিছু দাবি রাখে বলে আমার মনে হয়েছে। এটি খুবই ভালো। এই সম্পর্কের কথা আমরা বারংবার আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জানানোর চেষ্টা করি। শুধু একটা ভুল হয়েছে, একটা গ্যাপ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে আপনাদের দুইজনের সাথে কথা বলতে গিয়ে। আপনি এই জান্নাতকে জান্নাত কান্নাকাটি করতে করতে হেঁচকি তুলে দিচ্ছে। আমি এহতেশাম অবিশ্বাস করি না। এটা এটা ঘন্টার পর ঘন্টা কন্টিনিউয়াসলি, আপনি হাসবেন না, আপনার কথা আপনি বলেছেন, আপনি আপনার কথা বলেছেন সাব্বির, আপনি এখন অন্তত এই এক্সপ্রেশন গুলো না দিলেও তো আপনার জন্য ক্ষতি হবে না, হবে কি? আমি যদি আপনাকে রিড করতে ভুল করি, আপনার সম্বন্ধে যেগুলো বলছি সেগুলোতে যদি ভুল হয় আপনি আমাকে কারেকশন করাতে পারেন। জান্নাতের পক্ষ থেকে যেটা ভুল হয়েছে বলে আপনার কাছে মনে হয়, যেটা আপনার কাছে ক্ষমাযোগ্য মনে হয়নি বা আপনি আপনার জায়গা থেকে মেনে নিতে পারেননি, সেটি হচ্ছে জান্নাত আপনার পরিবারের একটু যদি ওনারশিপটা নিতে পারত, যেটি আপনার শরীরে মননে সবসময় কাজ করত যে আমার বউ হবে, সেটি আমার জন্য যেমন হবে তেমন এই গোটা পরিবারটাকে দারুণভাবে একসাথে ওই বেঁধে রাখবে, যে জায়গাটা করতে জান্নাত পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জান্নাতের মধ্যে আবার দারুণভাবে কাজ করে তার বাবা মা, তার ভাই বোনের প্রচন্ড পরিমাণে ভালোবাসা, মমত্ববোধ এবং শেকড়ের যে বাঁধন, সেই কারণে ওই সম্পর্কটাকে আগলে রাখতে গিয়ে কখনোই হয়তো আপনার পরিবারের ওনারশিপটা পরিপূর্ণভাবে সে নিতে পারেনি। কিন্তু সময় যত গেছে সাব্বির, সময় যত গেছে আপনার প্রেমে, আপনার ভালোবাসায়, আপনার টানে কিন্তু ততই ব্যাকুল হয়েছে। যখন আপনি আপনার জীবন থেকে ইউটার্ন নিয়েছেন, তখন কিন্তু হঠাৎ করে জান্নাত দেখেছে যে তার আশপাশে শুধুই খালি জায়গা, শুধুই ধুধু বালিকণা, কোনো কিছুই নাই আশপাশে। সাব্বির যত যাই বলেন আজকের তারিখে, ওর প্রত্যেকটা ভালোবাসাকে নাটকে বলেন, ওর কান্নাকে হয়তো কোনো আপনার কাছে ছলচাতুরি বা মনে হতে পারে প্রবঞ্চনা কোনো কিছু, কিন্তু এটা তো সত্য সাব্বির। যে মানুষটি তার বাবা মা ভাই বোন কি একেবারে চরমভাবে তাদের আস্তে পিষ্টে বেঁধেছিল, সেই মানুষটি শুধুমাত্র আপনার একটা মেসেজের জন্য, জানলে আমাকে মেরে ফেলিস না, বা আপনার একটা ফোন কলের জন্য, মাত্র 3 মাসের সম্পর্কের জন্য আপনার হাত ধরে কোন জায়গায় যাবেন, কোন দুনিয়াতে যাবেন, কোন অন্ধকারে নিয়ে যাবেন, আপনার হাত ধরে চোখ কান বন্ধ করে রওনা দিয়ে দিয়েছিল, এটাও তো সত্য সাব্বির।
না ভাই, এটার মধ্যে ভুলের ইনফরমেশন আছে। ওই আমার বাসার আগে, বাসায় ওঠার আগে একবার এসে আমার বাড়ি ঘর দেখে গেছে।
ঠিক আছে, একবার দেখে গেছে, ঠিক আছে একবার দেখে গেছে, কিন্তু একটা মানুষকে ভরসা করে এত বছরে 17 বছরের সম্পর্ককে তো পায়ে ঠেলে দিয়ে চলে
গেছে। ভাই, ও ভরসা করে, আমি ভরসা করি না ভাই।
হ্যাঁ, আপনার কথা তো আসতেছে, আপনার কথা
আবার আপনার মানুষ মানে এরকমই দিচ্ছে বলে
আপনার কথা তো বলেই আমি আসলাম ভাই। মানে
সারা তো লিখছে বলে জীবনটা ভেঙে ফেললো এখানে কি?
আপনার কথা, আপনার কথা তো
কোনা ভাই,
আপনার কথা ভেঙে ফেলে নিচ্ছে বলে বললেন, আপনার কথা তো বলেই আমি আসলাম, বাট ও আর যাই
না। আপনার কথা তো আমি তো, আমি ভাই সরি, আমি আপনার সাথে একদিন কেন কেন না আপনি বলতেছেন ওই ও ইচ্ছা করে মানে সব বিসর্জন দিয়ে আমার কাছে চলে আসছিল ভাই।
এই কথা আমি
সব কিছু বিসর্জন দিয়ে বাবা মারে ছেড়ে আমি ওরে বিয়ে করি নেই ভাই।
100 বার 100 বার আপনার কথা আমি আসিনি, আমাকে যেতে দেন। আরে ভাই, আমাকে যেতে দেন আপনার কথা।
আমি ওর এনে ফ্যামিলির সাথে ফাইট করি নাই,
ওর কথা শেষ করে
ভালোর জন্য ওর আমি হেল্প করছি, ওর মন্দর জন্য ওর আমি সাথেছি। আমি কি
ওর কথা শেষ করেই তো আপনার কাছে আসতে চাচ্ছিলাম, আপনি তো আসার সুযোগই দিলেন না। জান্নাতের প্রসঙ্গে বললাম, ফাইনালি আপনার প্রসঙ্গে আবার আসতে চাচ্ছি আমি, যে সাব্বির তার জায়গা থেকে কি করেছে। কিন্তু জান্নাতের যে জিনিসটা হয়েছে আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে সবচেয়ে বড় অসম্পূর্ণতা যেটা মনে হয়েছে, যে জান্নাত আপনার পরিবারের সদস্যদেরকে নিজের মতো করে কেন আপন করে নিতে পারল না, যেখানেই হয়তো আপনাদের সম্পর্কটা সুরে আর বাজেনি, বিষয়টা আমার কাছে এরকম মনে হয়েছে। এতক্ষণ ধরে আপনাদের দুইজনের কাছে আছি মাঝখানে এবং লাখ লাখ মানুষ শুনছে, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো সাব্বির, সব রকমের লাজ লজ্জা ছেড়ে দিয়ে আমি চাচ্ছি পার্সোনালি, আমার সাথে আপনার দেখাও হয়নি, কোনোদিনের সম্পর্কও নাই, বাট একজন একেবারে অদৃশ্য মানব মনে করে, লাখ লাখ মানুষ পাশে আছে এটা মনে করে হলেও একটা জিনিস আপনার কাছে চাইবো সাব্বির, সেটি হচ্ছে যে আপনাদের সম্পর্ক একান্তই আপনাদের নিজের ব্যাপার, কিন্তু পৃথিবীর যে আদালতেই যান না কেন, যেখানেই যান না কেন, তাহা এবং তানাসির সাথে অ্যাটলিস্ট কমিউনিকেট করার সুযোগ করে দিবে তার মায়ের, এটি একেবারে অবধারিত। সেইটি আপনার কাছে চাচ্ছি আমি সমস্ত বন্ধু বান্ধবকে সাথে নিয়ে। অনেকেই যে হাজার হাজার প্রায় 10-12 হাজার টেক্সট চলে এসেছে অলরেডি, শুধুমাত্র কমেন্টে এসেছে, সবাই একই কথা যে সব যাই হচ্ছে হোক ওদের মধ্যে সমস্যা একান্তই ওদের নিজের, কিন্তু তাহা এবং তানাস পৃথিবীতে এসে এমন কোনো দোষ করেনি যে বাবা মার ভালোবাসা সে একসাথে পাবে না।
তো ঠিক আছে বাবা, আমি সমগ্র জাতির কাছে ঈদ বলি, আমি সমগ্র জাতির কাছে প্লাস আমার আমার যে ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে আমি আর কিছু চাইবা না চাই আমার আমার এই অপূর্ণ জীবনে।
আমি সবার কাছে বলি আপনার যে আমার ফোন দিচ্ছে অবশ্যই আপনাদের অনেক আছে, অডিয়েন্স আছে আপনাদের প্রোগ্রামটা শুনে, তো ওদের কাছে জিজ্ঞেস করে জানতে পারবেন আর কিছু চাইবা না চাই। আমার মেয়ে দুইটার জন্য আমি সবসময় সবার কাছে দোয়া চেয়ে গেছি, তো সেই খাতিরে আমি একটু বলি কি আমার আমি আমার মেয়ে দুইটার বাবার আদরও দিতে পারতেছি হয়তো বা মায়ের আদর দিলেও দিতে পারতেছি, তো আমি আর চাচ্ছি না যে আসলে যে মেয়েগুলো যেভাবে লালন পালন হয়ে গেছে আর যেভাবে ওরা ঘটনা হচ্ছে গঠিত হচ্ছে তো সেটা সেভাবেই থাক। আর একটা জিনিস ভাই, সবার জীবনে তো সুখ আসে না, আমি আমার জীবনটাতে মানে এটা মানে মাইনে নিয়ে গেছি,
তার মায়ের সাথে কমিউনিকেশন করার সুযোগ করে দেন। আমি চাচ্ছি আপনার কাছ থেকে এটা, এতগুলো মানুষকে সাথে নিয়ে আর কিছু
কিভাবে সম্ভব বলেন, হাউ ক্যান পসিবল, কিভাবে সম্ভব সেটা বলেন আমাদের।
অবশ্যই সম্ভব, আইনগত ভাবে সম্ভব, আপনার সদিচ্ছা থাকলেই সম্ভব, আইনের ভাবারে যদি নাও যান মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হলেও সম্ভব। যদি একসাথে ঘর করার মনে করেন করবেন তো একান্ত আপনাদের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু তাহা তানার দে ডিজার্ভ দ্য লাভ অফ দেয়ার মাদার, সেই সুযোগটা আপনি করে দেন বাবা হিসেবে।
আপনার
স্যাক্রিফাইস আমাদের কাছে পরিষ্কার, একদম একদম পরিষ্কার, শুধুমাত্র তাহা তানাসের জন্য বলছি, তার মায়ের সাথে তাকিয়ে দেখেন আপনি এবং জান্নাতবাদে সবাই ভালো আছে, তাকিয়ে দেখেন চারিদিকে যা কষ্ট হয়,
এটা তো মানে এটা
জানি না, সেটাই আপনারা দুজনই শুধু কষ্টে আছেন, সবচেয়ে বেশি কষ্ট থাকবে তাহা আর তানাস, বাকি সবাই তাদের জীবনে ভালো আছে। আমি দোয়া করি, দান ভরে দোয়া করি আমরা সবাই, শুধু শুধুমাত্র অবশ্যই নাই আপনার, অন্তত মা হিসেবে তাহা তানাসের সাথে কমিউনিকেশন
সবার কাছ থেকে সময়
জানিয়েছি, অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি
করতে না হয় মানে,
এবং আমি 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 এটাও বিশ্বাস করি সাব্বির,
আমার সর্বস্ব দিয়ে আমি ওদেরকে মানে
আপনি অবশ্যই তা করবেন, কিন্তু কোনোদিন পসিবল না একটা মায়ের ভালোবাসা আপনার ফেরত দেওয়ার, এবং যে তথ্য দেওয়ার কথা হচ্ছিল, যে প্রসঙ্গ দেওয়ার কথা হচ্ছিল, এটি সম্ভব না যে হঠাৎ করে এক ঘন্টা বা পনেরো মিনিটের নোটিশে সব কিছু ইউটার্ন নেবে। এটি সত্যই প্রমাণিত, যেভাবে স্বপ্ন দেখেছে এতদিন, যেভাবে চিন্তা করেছে, সেইভাবে তার বউকে তার মতো করে পায়নি বলেই তার কাছে মনে হয়েছে বিধায় এই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যারা বোকার স্বর্গে বাস করে তারা হয়তো ভাবে যে এক জান্নাত গিয়ে দেওয়া হয়নি, তাহলে আমি হয়তো এইভাবে বিয়ে করলে এই মেয়েটি আমার ঘরে হয়তো বিভিন্ন সুখ নিয়ে এসে দিতে পারে। কিন্তু আমি হলফ করে দিয়ে বলে দিতে পারি, একটি মানুষ যখন একটা অসম্পূর্ণতা নিয়ে তার জীবনে আসে, আরেকজনকে যাকে সংসারে নিয়ে আসবেন সেও হয়তো আরেক রকমের অসম্পূর্ণতা নিয়ে আপনার সংসারে আসবে। জান্নাত আপনার জন্য পথ কিন্তু উন্মুক্ত, মা হিসেবে আপনি অবশ্যই পারেন, ফৌজদারি যে আইন আছে আদালত আছে তার মাধ্যমে আপনার নিজের যে অধিকার সে অধিকার সংরক্ষণ করতে। আফসোস আমি শুরুও করেছিলাম এভাবে, শেষও করি এভাবে যে আমার বড় বেশি নপুংসক মনে হচ্ছে আজকে এই লাভ গুরু চেয়ারে বসে বা এই গুরু এফেসামের চেয়ারে বসে আমি চাইলেও বুঝলেও বিশ্বাস করলেও এক রকমের ক্ষমতা খাটিয়ে আপনার দুই সন্তানকে আপনার বুকে ফিরিয়ে দিতে পারছি না, কিন্তু আমি যে অনুরোধ করেছি এই অনুরোধের গুঞ্জ আমি বিশ্বাস করি এই বাংলাদেশের এবং গোটা বিশ্বের প্রত্যেকটা কর্নারে যেভাবে উচ্চারিত হয়েছে, যেভাবে প্রতিধ্বনিত হচ্ছে, অনেক মানুষ আছে আমি না পারলেও আপনার এই কান্না আপনার এই কষ্ট এবং এই কথা বিভিন্ন জায়গায় পৌঁছবে, আমি শুধু এতটুকুই বিশ্বাস করেছি আপনাদের পুরো প্রসঙ্গের থেকে যে একটা মাকে তার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে রাখার এখতিয়ার কেউ রাখে না, যাদের বয়স মাত্র 1.5 বছর। সে মা কতটুকু কেয়ারিং ছিল নাকি ছিল না সেগুলো হয়তো আলোচনা সাপেক্ষ ব্যাপার, কিন্তু মা হিসেবে যদি কোনো সত্তা পৃথিবীতে এসে থাকে সে মায়ের কাছে ফিরিয়ে নেওয়ার এখতিয়ার কেউ কখনোই রাখে না। এবং আমি এটাও বিশ্বাস করি আমি পারি আর না পারি, যারা আমার কথা শুনতেছে এই কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছে যাচ্ছে তাদের মধ্যে অনেকে আছে যারা বাধ্য করতে পারে, যারা দেশের বিভিন্ন কনসার্ন স্টেক হোল্ডারে আছে তারা হয়তো বাধ্য করতে পারে, যাতে করে এই মেয়েটি জাস্টিস পায়, মা হিসাবে তার সন্তান তার বুকে যেন ফিরে আসে। আর অসহায় হতে চাচ্ছে না, আর বেশি ছোট হতে চাচ্ছে না, তোমার কান্না তোমার কষ্ট তোমার অসহায়ত্ব আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে মানুষ হিসাবে আমি কত ক্ষুদ্র কত ছোট কত সামান্য, আমি চাইলেই সবকিছু করতে পারি না। সত্যটা তোমার কাছে প্রার্থনা রাখি, ওদের মধ্যে কে ঠিক কে বেঠিক সেটা পরখ করার সেটা বিচার করার সেটা জাজমেন্ট দেওয়ার ক্ষমতা আমার না, কিন্তু এটা আমি অবশ্যই বুঝি যে স্রষ্টা তুমি সাহায্য করবে মাকে তার সন্তান ফিরিয়ে দিতে। বিটি ফোন কল নিব অনুষ্ঠান শেষ করব।
বন্ধু শুনছিলাম এতক্ষণ আমরা জান্নাতাপুর জীবন কাহিনী, আপনারাও সাথে ছিলেন এবং সাথে আছেন শুনছেন, এবং অনেক বন্ধুই কমেন্ট করেছেন এসএমএস করে তাদের মূল্যবান মতামতগুলো জানিয়েছেন, এবং এই মুহূর্তে আমরা ফোনে সংযুক্ত করব যারা গত প্রোগ্রামে সর্বাধিক আমাদেরকে এসএমএস করেছেন তাকে ফোনে সংযুক্ত করবো বিভিন্ন স্বামীর সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা ফোনে কানেক্টেড করছি, আর এতক্ষণ আমাদের সাথে যারা কানেক্টেড ছিলেন কিছু নাম আমি পড়তে চাই, যেমন আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, পারভেজ হাসান, গোলাম মেহেদি শাওন, বিপ্লব ছিলেন গাজীপুর থেকে, আছেন সেলিনা বেগম,
হ্যালো আসসালামু আলাইকুম,
এবং মেহেদি আমরা কানেক্টেড
করছি, হ্যালো আসসালামু আলাইকুম।
হ্যাঁ গৌরব শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম
ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথা থেকে বলছিলেন?
আমি রিমা বলছি, সাবাত থেকে।
রিমা আমাদের জন্য দোয়া করবেন, আমি পারিনি আজকে, তারপর আমি বিশ্বাস করি সবার জন্য চেষ্টা করি অবশ্যই। হ্যাঁ
প্রোগ্রামটা শুনলাম অনেক খারাপ লাগলো, তবে যাই হোক আর কি বাচ্চা দুটার কথা চিন্তা করে তাদের আবার মিল ফেলে মনে হয় ভালো হইতো,
যদি মিল নাও হয় অ্যাটলিস্ট আমরা আশা করতেই পারি স্বপ্ন দেখতেই পারি তাহা এবং তানাকের সাথে একটা রেগুলার কমিউনিকেশন করার জন্য ব্যবস্থা হয়, এবং আমি জানি যে আমি এই জিনিসটা এখান থেকে সক্ষম না হলেও অ্যাটলিস্ট তাদের মধ্যে আলোচনা হয়েছে কিছুটা হলেও বরফ গলেছে, হয়তো তাদের আশপাশের যে মানুষগুলো আছে তারা চেষ্টা করবে প্রেশার ক্রিয়েট করতে যাতে করে তা অন্তত জান্নাতের সুযোগ তৈরি হয় তাহা তানাকের সাথে কমিউনিকেট করার। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা সত্যি খুব খুশি, যদি উচ্ছ্বাসটা আমি এভাবে দেখাতে পারছি না যেহেতু আমাদের স্টুডিওর এখন পরিস্থিতিটা একটু অন্যরকম, তারপর আমি খুব খুশি যে আপনি বিজয়ী হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এভাবেই ভালোবাসতে থাকুন, ভালোবাসার বাংলাদেশকে, আপনাদের নিজেদের প্রোগ্রাম এই ঢাকা এফ এম 904 এর অনুষ্ঠানটিকে। অনেক শুভকামনা, অনেক দোয়া আপনার জন্য। হ্যালো আসসালামু আলাইকুম, পরবর্তী বিজয়ী ফোন কল।
এটা কি লাভ গো নাকি?
হ্যালো হ্যালো, আমরা পরবর্তী যে নাম্বার সেই ফোন কলে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম, ডিসকানেক্ট কি নাম্বারটা?
ওকে আমরা আরো একবার ট্রাই করছি। ওকে ফেসবুকে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ছিলেন আছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন, সাব্বির মিরপুর থেকে আছেন আমাদের সাথে, জাহাঙ্গীর আলম কুমিল্লা থেকে, ধানমন্ডি থেকে শিবির, ওকে সাব্বির যুক্ত হয়েছেন, সাব্বির আরেকজন আছেন উনি আমাদের সাথে আছেন মকবাস।
হ্যালো আসসালামু আলাইকুম,
এবার আমরা ফোনে কানেক্ট করছি।
ওয়ালাইকুম আসসালাম গুরু, আপনি ভালো আছেন? গুরু
জি ভালো আছি, আপনি ভালো আছেন?
গুরু আমি বলতে চাই সে তার মেয়েকে নিবে এখানে কিভাবে সেই স্ট্যান্ড দিতে হবে? গুরু
এটা স্ট্যান্ড হচ্ছে যে অবশ্যই বাংলাদেশের যে ফৌজদারি এক্সিস্টেন্স যে আইন আছে তার মাধ্যমে সে এই উদ্যোগটা নিতেই পারে, কিন্তু সে চেয়েছিল যে মানবিক কারণে হলেও মায়ের কাছে যারা তার সন্তান ফিরিয়ে দেয়া হয় এটি হচ্ছে ব্যাপার, এবং এটার জন্য অবশ্যই আমি বিশ্বাস করি যে সেই প্রেশার ক্রিয়েট হবে, একটা জনমত সৃষ্টি হচ্ছে সবাই, এবং ইভেন তার বন্ধু বান্ধবরা তাকে ফোন করে করে রিকোয়েস্ট করছে, সব মিলিয়ে মানবিক কারণে যদি এটা সেটেল ডাউন হয় খুবই ভালো, আর যদি সেটেল ডাউন না হয় ফাইনালি মায়ের মন তো ছেলে পাওয়ার জন্য বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য অবশ্যই সে সর্বোচ্চ যেটি করা সেটি করবেই।
গুরু আপনাকে ধন্যবাদ, আপনি যে অনুষ্ঠানটা করতেছেন আমার আমাদের কাছে খুবই ভালো লাগতেছে গুরু।
কিন্তু আমি তো ব্যর্থ আজকে, চেষ্টা করেও পারিনি, আমাকে সে পাত্তা দেয়নি, একরকম আমাকে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে চলে গেছে।
গুরু আমি আজকে অনেক সুখী আমি আপনার সাথে কথা বলতে পেরে গুরু।
তার চাইতে আমি বেশি সুখী ভাইজান যে আপনি আমার সাথে ছিলেন ফোনে, তাই আপনি না থাকলে বা আপনারা না থাকলে আমাকে গুরু নিজেকে ভাবার বলার কোন রকমের শক্তি থাকে না। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, এরকম ব্যর্থতা মাঝে মাঝে আসে বলেই না যখন সফলতা আসে তখন সে সফলতাটা কত বেশি মহিমান্বিত সেটা কাছ থেকে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়। কিন্তু আমার কাছে কোনো জানি কেন জানি মনে হচ্ছে এটাকে ইনটিউশন বলতে পারিস মেঘলা, এটাকে ইনটিউশন বলতে পারো জান্নাত, বাট আমার কাছে মনে হচ্ছে তোমার তাহা এবং তানাস তোমার কাছে ফিরে আসবে একদম কনফিডেন্টলি। আল্লাহকে একদম হাজির নাজির জেনে খুবই কনফিডেন্টলি বলছি ইনশাআল্লাহ খুব স্বল্পতম সময়ের মধ্যে তাহা এবং তানাস তোমার সাথে যোগাযোগ ফ্রিকোয়েন্টলি হবে, এরকম একটি বিষয় সেটেল ডাউন হবে। অনেক দিনের গ্যাপ ছিল সাব্বিরের সাথে, বহুদিন পর সাব্বিরের সাথে কথা হলো, কতদিন পরে? অনেক দিন, এক দেড় বছর, এক বছর, এক বছর পর কথা হলো, অ্যাটলিস্ট শুরুটা তো হয়ে গেল এভাবেই হয়তো। এবং সবাই মিলে সাব্বিরের আশপাশে যারা আছে সবাই মিলেই হয়তো এখন চাপ সৃষ্টি করবে, সবাই মিলেই হয়তো বলবে এই কমিউনিকেশন যেতে যেতে, এবং বিভিন্নভাবে আমার মনে হয় যাদের কাছে তথ্যগুলো পৌঁছে গেছে তারাও তাদের মতো করে চেষ্টা করবে। সবচেয়ে বড় যেটি বিষয় সেটি হচ্ছে এখনকার তারিখে আপনি আর একা কিন্তু না, এই যতগুলো মানুষ আপনার সাথে আছে যারা টেক্সট পাঠাচ্ছে যারা আপনার আপনাকে সমর্থন জানিয়েছে আপনাকে আশ্বস্ত করেছে, সবাই মিলে চেষ্টা করবে যাতে করে তাহা এবং তানাস আপনার কাছে ফিরে আসে। এবং আমি কেন জানি আমার ইনটিউশন বলতে পারেন, আই এম ড্যাম কনফিডেন্ট ইনশাআল্লাহ তাহা তানাস আপনার কাছে ফিরে আসবে। বন্ধুরা আপনাদের কাছে আপডেট অবশ্যই আমি কোনো না কোনো একদিন দিব এবং সেদিন আপনাদেরকে জানাবো যে ফাইনালি তাহা তানাস তার কাছে ফিরে এসেছে অথবা তাহা তানাসের সাথে কমিউনিকেশন রেগুলারলি হচ্ছে সেই সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আপনার জীবন যেন না থেমে থাকে, তাহা তানাসের দায়িত্ব কিন্তু আপনাকে নিতেই হবে একটা দিন, তার জন্য নিজেকে প্রস্তুত করুন। চোখের পানি এই যে টিস্যু দিলাম শেষবারের মতো মুছুন, আর একটা ফোঁটা পানি যেন আপনার চোখ থেকে গড়িয়ে না পড়ে। যে দুর্বল যে অসহায় সেরকম মানুষের কিন্তু তাহা তানাসের এখন প্রয়োজন নাই, দরকার একজন দৃঢ়চেতা সবল একজন মানুষ যে তাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বা তাদের দেখভাল করতে পারবে। তাই প্লিজ আর চোখের পানি ফেলবেন না, আপনার যে পথ সেটি অনেক বেশি কণ্টকাকীর্ণ, অনেক বেশি কাটা বিছানো, আপনাকে অনেক পথ হাঁটতে হবে। আমি কি পরিষ্কার করতে পেরেছি আমার কথা? সব কিছু বাদ দিয়ে সমস্ত ধ্যান জ্ঞান মাথা থেকে উঠিয়ে ফেলে শুধুমাত্র চিন্তা করুন আপনার ক্যারিয়ারটাকে কিভাবে এস্টাবলিশ করা যায়, পরবর্তীতে আপনি কোনো বৈবাহিক সম্পর্কে যাবেন কি না যাবেন এটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই বিলাসিতা করার ওইটা নিয়ে ভাবনা ভাবার সুযোগ আপনার নাই এখন। আমার মনে হয় যে নিজের ক্যারিয়ারটাকে কিভাবে সেটেল ডাউন করা যায় সেটি নিয়ে ভাবনা চিন্তা শুরু করুন এবং নিজেকে এমন একটি উচ্চতায় নিয়ে যান যাতে করে তাহা এবং তানাসকে নিজের কাছে ফিরিয়ে আনতে পারেন এবং তাদের ঠিকভাবে দেখভাল করতে পারেন। কথা দিচ্ছেন আমাদেরকে? অবশ্যই আমরাও কথা দিচ্ছি, আমরা আপনার সাথে সবসময় আছি যে কোনো সুখে অথবা যে কোনো দুঃখে। আজ বিদায় নিচ্ছি বন্ধু, কথা হবে সামনের সপ্তাহে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আপনাদের দোয়ায় আমাকে রাখুন।
ইয়েস বন্ধু, বিদায় নেবার পালা, অবশ্যই বিদায় নেব। তবে রুবেল লিখেছেন ফেসবুকে যে গুরু তুমি ব্যর্থ না, দেখো জান্নাত আপু একদিন তার মেয়েদেরকে পাবে, আমরা সবাই সেই দোয়া করছি ইনশাআল্লাহ। অবশ্যই জান্নাত আপু ফিরে পাবেন তার মেয়ে দুইজনকে, তাহা এবং তানাস, অবশ্যই মায়ের এই খালি গুরুটা ভরে তুলবে। এই দোয়া আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, আমাদের সব বন্ধুদের কাছ থেকে। আর ঘড়িটার সময় এখন ঠিক রাত 2:11, অনেকটা সময় অতিক্রান্ত করে চলে এসেছি, চলে যেতেই হবে। তবে যাবার আগে জানিয়ে দিই বন্ধু, যারা আমাদের এপিসোডগুলো মিস করেন এবং অনেকেই আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, SMS করেছেন আমাদের কমন SMS পোর্টে যে আমাদের এই প্রোগ্রামগুলো আপনি শুনতে পাচ্ছেন না, তাদেরকে বলছি বা প্রোগ্রাম এপিসোড মিস করেছেন এর জন্য আপনি খুব হতাশ কিভাবে শুনবেন, তো তাদেরকে বলছি যে বন্ধু আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের প্রোগ্রামগুলো সব আপলোড করে রাখা আছে।
আপনি যে কোনো সময় ইচ্ছে করলে ডাউনলোড করে শুনে নিতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত প্রোগ্রাম বা প্রোগ্রামগুলো। এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। আর আমাদের যে ফেসবুকে কমন এসএমএস পোর্ট আছে সেটা তো জানিনি, www.facebook.com/dhakafm90.4। এই পেজটিতে এসে আপনি লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন সব সময়। এবং আমাদের যে আজকের পোস্ট আছে প্রাণা ভালোবাসার বাংলাদেশে, যে পোস্টটি আমরা আপলোড করেছি, আপনি ইচ্ছে করলে এখান থেকে এখনো কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন অথবা শেয়ার করতে পারেন এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। তো বন্ধু, আগামী সপ্তাহে কথা হবে ইনশাল্লাহ, সেই আশা নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, খুব বেশি ভালো, আপনার প্রিয় মানুষটিকেও ভালো রাখার চেষ্টা করবেন। Stay safe.
This track was downloaded from FusionBD.com.